তুমি লুকাও, আমি ঠিক তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আপনারা কে কে বাগলার দাদুর ঘটনা শুনতে চান? না, নতুন ঘটনা তো আসছে, কিন্তু পুরনো ঘটনাগুলো সব একসাথে যদি শুনতে চান তাহলে এই এপিসোডটি আপনার জন্যই। হ্যাঁ, বাগলার দাদুর প্রায় সবগুলো ঘটনা আমরা একসাথে করে শোনাতে চাই আপনাদের। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। আমরা বিভিন্ন সময় আপনারা যে ঘটনাগুলো শুনতে চান, বারবার শুনতে চান, সেই ঘটনাগুলো দিয়ে একসাথে একটা এপিসোড করি। এইবার বাগলার দাদুর সব ঘটনা দিয়ে একটা এপিসোড করতে চাই। সুতরাং সব ঘটনাগুলো আপনি পেয়ে যাবেন একটি এপিসোডেই। আমি জানি না এটা আপনাদের আনন্দ দেবে নাকি আপনারা বিরক্ত হবেন, কিন্তু আমার মনে হয়েছে সবগুলো ঘটনা যদি এক জায়গায় পাওয়া যায় তাহলে অসুবিধা কি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা শোনাব আফ্রিকার কালো জাদু। এটি প্রচারিত হয়েছিল 28 ফেব্রুয়ারি 2025। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান লিখছি দুবাই থেকে। গত 9 জানুয়ারি 2025 বৃহস্পতিবার আপনার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল আমার পাঠানো একটি আফ্রিকান ঘটনা, যার শিরোনাম ছিল আত্মা ফেরানো জাদু। ঘটনাটি প্রচার করার জন্য আপনাকে, গোলাম রাব্বি ভাই সহ আপনার পুরো টিমকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যাই হোক, আজকে আপনাদের জন্য আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের এবং লিসনারদের ভালো লাগবে। ব্ল্যাক ইজ নট আ কালার, ব্ল্যাক ইজ আ সিম্বল অফ অ্যাটিটিউড। বাক্যটা বলেছিলেন আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে ববি। উনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ান নাগরিক। ববি ভাইয়ের বয়স 7 বছর হবে। তিনি বেশ হাসি খুশি এবং ফ্রেন্ডলি একজন মানুষ। ববি ভাই আরব আমিরাতের সার্জা স্টেটে আল নাহদা 2 এই এলাকাতে থাকেন। তিনি প্রায় 25 বছরের বেশি সময় ধরে এখানে আছেন। আমি থাকি আল নাহদা 1 অর্থাৎ দুবাই সাইডে। তবে আমাদের দুজনের বাসা খুব কাছাকাছি। দুজনে থাকি দুবাই সার্জা বর্ডারের একেবারে এপারে ওপারে। এখানে তিনি একটি ব্যবসা করেন। ডিসেম্বর মাসের কোন এক সন্ধ্যায় আমি আর ববি ভাই বসেছিলাম দুবাই আর সার্জা বর্ডারের ধারে একটা নিরিবিলি জায়গায়। সেদিন আবহাওয়াটা ছিল অনুকূলে, মুক্ত বাতাস আর কোলাহল মুক্ত একদম রোমাঞ্চকর পরিবেশে যদি পাশে থাকে প্রিয় বড় ভাই আর সেই সাথে যদি হয় গল্প, সেটা আবার আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের, তাহলে কার না শুনতে ভালো লাগে। আমি গল্প শোনার লোভ সামলাতে না পেরে একরকম মুগ্ধ হয়ে ববি ভাইয়ের কাছে নাইজেরিয়ার অজানা রহস্যময় কালোজাদুর ঘটনা শুনছিলাম। ঘটনা শোনার এক পর্যায়ে আমি ববি ভাইকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ভাই, এই যে এত কিছু ঘটে সেগুলো কি আসলেই ঘটে? ববি ভাই মুচকি হেসে বললেন, গিভ মি ইয়োর রাইট হ্যান্ড। আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। তারপর তিনি আমার হাত ধরে বললেন, নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড কিপ দেম ক্লোজড। চোখ বন্ধ করার প্রায় 2 মিনিট পর ববি ভাই বললেন, নাও ওপেন ইউর আইস। আমি চোখ খুললাম। ববি ভাই জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ দ্য সাহারা সেন্টার? এটা কি হল? আমার সামনে থাকা বিশাল একটা শপিং মল, যেটা দুবাই ও সার্জা বর্ডারে অবস্থিত, ওটা তো আমাদের সামনে ছিল, এখন সেটা কোথায় গেল? আমি খুঁজতে থাকি, আশেপাশে ভালো করে চেয়ে দেখি, সব ঠিক আছে, কিন্তু শুধু সাহারা সেন্টার নেই। অবাক কাণ্ড। তাছাড়া কিছুটা ভয় পাচ্ছিলাম আমি। আমি কখনো ভাবতেই পারিনি আমার এরকম একটা অভিজ্ঞতা হবে। ততক্ষণে ববি ভাই বুঝতে পেরেছেন আমি একটু নার্ভাস ফিল করছি। উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, রিল্যাক্স। আমি কিছু বলে ওঠার আগে উনি বললেন, এটা হচ্ছে দৃষ্টিভ্রম জাদু, ভয়ের কিছু নেই, চোখ বন্ধ করে আবার তাকাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তখন আমার হাত ববি ভাই ধরে রেখেছিলেন। আমি পুনরায় চোখ বন্ধ করে আবার খুললাম। আমি দেখলাম এবার সব ঠিক আছে। এই তো আমার সামনে সাহারা সেন্টার। আমি বেশ অবাক হয়ে যাই। এটা ছিল আমার জীবনের ভিন্ন একটা অভিজ্ঞতা। আমি বাবু ভাইকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি কোনো কবিরাজ? তিনি বললেন, হ্যাঁ, তুমি আমাকে ছোটখাটো একজন কবিরাজ ভাবতে পারো। আমি বললাম, ছোটখাটো বলতে আপনি যেটা আমাকে দেখালেন, মানে দৃষ্টিভ্রম জাদু, এটা কি কোনো ছোটখাটো বিষয়? তখন মামি ভাই বললেন, এটা অতি সাধারণ বিষয়। আমি যে জাদুবিদ্যা জানি তার তুলনায় এটি একটা একদম প্রাথমিক জাদু। তুমি হয়তো জানো না, আমাদের আফ্রিকাতে চার শ্রেণীর কবিরাজ বা তান্ত্রিক আছে। নাইজেরিয়া সহ আফ্রিকার দেশগুলোতে মোট চার শ্রেণীর কবিরাজ পাওয়া যায়, যেটাকে আফ্রিকান ভাষাতে তিনেল, উমনে, পুনা এবং নোয়া বলে। তিনেল হচ্ছে চতুর্থ শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত গ্রামগঞ্জে জাদুর খেলা দেখায়, তাছাড়া টুকটাক জাদু জানে আর ছোটখাটো সমস্যার সমাধান তারা করতে পারে। উমনে হচ্ছে তৃতীয় শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা করে। সেখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেগুলো কালো জাদুর মাধ্যমে হয়ে থাকে, যেমন ভুডো, গুনগুন ইত্যাদি। এই ভুডো ও গুনগুন সম্পর্কে একটু পরে বলছি। এরা ভুডো বিদ্যার চর্চা ছাড়াও প্রথম কালোজাদু বিদ্যাতে মোটামুটি পারদর্শী হয়ে থাকে, তাছাড়া অনেক সমস্যার সমাধানও করতে পারে। পুনা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কবিরাজ, যারা অনেক অভিজ্ঞ হয়। এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কালোজাদু করে থাকে, যেমন বান মেরে মানুষ মেরে ফেলা, তারপর ভয়ঙ্কর ভয়ঙ্কর পিশাচ বন্দী করে তাদেরকে দিয়ে কাজ করানো ইত্যাদি ইত্যাদি। তাছাড়া অন্যান্য বিষয় আরো পরে আছে। নোয়া হচ্ছে প্রথম শ্রেণীর কবিরাজ, এরা মূলত গুরু শ্রেণীর কবিরাজ হয় আর যার যার গোত্রের কবিরাজের সর্দার হয় তারা। এরা সর্বোচ্চ স্তরের কালোজাদু চর্চা করে থাকে, যেমন আত্মাবন্দী জাদু, আয়নাবন্দী জাদু, আত্মা বা কারিন ফেরানো জাদু, জিনের ওপরে কালোজাদু করা, রেড ম্যাজিক করা ইত্যাদি। এরা অনেক জটিল কালোজাদুর সমাধান করতে পারে। এই নোয়াদের ভেতরে আবার দুই শ্রেণীর নোয়া আছে, যেটাকে বাংলায় বলে সাধারণ নোয়া আর অভিজ্ঞ নোয়া। মোটা দাগে আদিবাসীরা অভিজ্ঞ নোয়া হয়ে থাকে সেখানে। যাই হোক, ববি ভাই বলছিলেন, আমি চতুর্থ শ্রেণীর একজন কবিরাজ ছিলাম। তবে আমার ইচ্ছে ছিল অনেক বড় কবিরাজ হবার, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, তারপর থেকে আমি এই জাদুর চর্চা একদম ছেড়ে দিয়ে এই দেশে চলে আসি। আমি বললাম, আপনি যদি আপনার সেই ঘটনাটা আমাকে বলতেন, তাহলে আমি সেটা লিখে আমাদের বাংলাদেশের একটা জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্ম ভূত.কম এ পাঠাতাম। ববি ভাই তারপর তার ঘটনা ভূত.কম এ শেয়ার করতে রাজি হন। একটা কথা বলে রাখি ভাইয়া, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ববি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জেনেছি আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। আমি সেগুলোর মূল বিষয় সংক্ষেপে নোট করে রেখেছি, যাতে আমি ভুলে না যাই। আমি বুঝতে পারছি না ঘটনা কোথা থেকে শুরু করব। তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে চেষ্টা করছি ঘটনাগুলো যতটুকু সম্ভব সাজিয়ে লেখার। তো চলুন শুরু করা যাক সেই বহুল আলোচিত আফ্রিকান কালোজাদুর ঘটনা। এই ঘটনাগুলো ঘটেছিল পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে। মূল ঘটনা শুরু করার আগে নাইজেরিয়া জাতিগোষ্ঠী নিয়ে কিছু তথ্য দেয়া যাক, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। তবে এসব তথ্য দেওয়ার আগে আমি ববি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি। আমি ওনাকে বলেছি, ভূত.কম কখনো কোনো দেশ জাতি গোষ্ঠীকে ছোট করে না বা বড়ও করে না। এটা সম্পূর্ণ বিনোদনমূলক একটা প্ল্যাটফর্ম, এখানে শুধু সত্য ভয়ের ঘটনা উপস্থাপন করা হয়। ববি ভাই বলেছেন, কোনো সমস্যা নেই, আসলে এই পৃথিবীটা একসময় কুসংস্কারে ভরা ছিল, দিনে দিনে এসবের পরিবর্তন হয়েছে, তবে এখনো অনেক জায়গায় অনেক কিছু চলমান। আপনি আপনার দেশের মানুষের সামনে আমাদের দেশ সম্পর্কে যেটা তুলে ধরবেন সেটা হচ্ছে ইতিহাস। আপনি চাইলেও ইতিহাস পরিবর্তন করতে পারবেন না, আর সেটা সম্ভব না। তো ববি ভাই আমাকে তাদের দেশ ও জাতি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, সেগুলো আমি বর্ণনা করছি। এখানে যদি আপত্তিকর বা বিরক্তিকর কোনো বিষয় থাকে, তাহলে আমি ভূত.কম ও লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নাইজেরিয়াতে মোট 300টির বেশি ছোট বড় জাতিগোষ্ঠী রয়েছে, যার ভেতরে প্রধান তিনটা জাতিগোষ্ঠী হচ্ছে হাউসা, ইউরুবা ও ইবো। ববি ভাই হচ্ছে একজন ইবো সম্প্রদায়ের লোক আর উনি খ্রিস্টান ধর্মের। তো এই প্রধান তিন জাতিগোষ্ঠীর ভেতরে হাউসা হচ্ছে সবচেয়ে বড়। নাইজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় 31% হচ্ছে হাউসা, তারপর ইয়োরুবা, মোট জনসংখ্যার প্রায় 16% হচ্ছে ইয়োরুবা, তারপর ইবো, মোট জনসংখ্যার প্রায় 15% ইবো। ইয়োরুবা ও ইবো সংখ্যায় প্রায় সমান। নাইজেরিয়ার এক এক অঞ্চলে এক এক জাতির প্রভাব রয়েছে। নাইজেরিয়ার উত্তর অঞ্চলে হাউসারা সংখ্যাগরিষ্ঠ আর অন্যান্যরা সংখ্যালঘু। পশ্চিম অঞ্চলে ইয়োরুবা সংখ্যাগরিষ্ঠ আর পূর্ব অঞ্চলে ইবোরা। ভাবি ভাইয়ের বাড়ি হচ্ছে নাইজেরিয়ার পশ্চিম অঞ্চলে, সেখানে ইয়োরুবা সংখ্যাগুরু আর ইবোরা সংখ্যালঘু। সংগত কারণে আমি জায়গার নাম বলছি না। এই যে বিভিন্ন জাতি, এদের ভেতরে আবার বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। এদের পরস্পরের ভেতরে যেমন দ্বন্দ্ব রয়েছে, নিজেদের ভেতরেও অনেক দ্বন্দ্ব রয়েছে। যেমন ইয়োরুবাদের ভেতরে মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ আছে, আবার এদের ভেতরে উপজাতি আছে, উপজাতিদের আবার নির্দিষ্ট ধর্ম আছে, তারা আবার আলাদা আলাদা কালচার মেনে চলে। আর এই ইউরোবাদের সাথে উপজাতি ইউরোবাদের দ্বন্দ্ব আছে, তাদের ধর্ম, কর্ম, মতের অনেক বিভেদ রয়েছে। যদি কালজাদুর কথা বলেন, তবে উপজাতিরা এসব বিষয়ে সবসময় অভিজ্ঞ এবং শ্রেষ্ঠত্ব লাভ করেছে। হাউসা ও ইবোদের ভেতরে ঠিক একই বিষয় লক্ষ্য করা যায়। আপনি হয়তো জানেন, নাইজেরিয়াতে 1967 সালে গৃহযুদ্ধ হয়েছিল। এই গৃহযুদ্ধের প্রধান একটা কারণ হচ্ছে জাতিগত দ্বন্দ্ব। তো নাইজেরিয়াতে যে সমস্ত বিষয়গুলো দেখা যায়, যে অঞ্চলটিতে যে জাতির সংখ্যাগুরু, তারা বাকি সংখ্যালঘু জাতিদের উপরে প্রভুত্ব করে। প্রায় অঞ্চলে সংখ্যাগুরুত্ব দ্বারা সংখ্যালঘুরা চরম বৈষম্যের শিকার। বর্তমানে এসব দ্বন্দ্বের হার তুলনামূলকভাবে অনেক কমে গেলেও এখনও সেখানে অনেক জায়গায় এই জাতিগত দ্বন্দ্বের দেখা মেলে। এই দেশটিতে প্রচুর কালজাদুর চর্চা হয়। তাছাড়া নাইজেরিয়ার বিশাল একটা জনগোষ্ঠী ভুডো বা কালজাত ধর্মে বিশ্বাসী। ভুডো হচ্ছে তাদের ভাষায় প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক। তবে এই ধর্মটি কিন্তু অন্যান্য ধর্ম থেকে একদমই আলাদা, কেননা ধর্মের চেয়েও এর সাথে তাদের একান্ত নিজস্ব একটি দর্শন ও আদর্শ জড়িয়ে আছে। এই ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এটি একই সাথে সর্বেশ্বর এবং একেশ্বরবাদী। ববি ভাই বলছিলেন, প্রতি বছর একটা বিশেষ দিনে এই বুডুয়ানরা একটা গুনগুন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেদিন একজনকে বিশেষ সাজে সাজানো হয়। এই গুনগুন অনুষ্ঠানে যিনি গুনগুন সেজে থাকেন, তিনি বিভিন্ন রঙের লম্বা লম্বা জামা পরে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। তাদের বিশ্বাস, এই দিনে তাদের পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে। তবে একটা ভয়ঙ্কর বিষয় আছে এখানে। এই গুনগুন যখন বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, তখন তার থেকে বেশ দূরত্ব বজায় রাখতে হয়। যদি কেউ ভুল করে এই গুনগুন সাজে সজ্জিত ওই ব্যক্তির কাছে যান, তবে গুনগুন সাজে সজ্জিত ব্যক্তিটি সহ যে ব্যক্তি তার কাছে যাবে, সেই ব্যক্তি অর্থাৎ দুজনের একসাথে মৃত্যু হবে। একবার ববি ভাইয়ের এলাকায় গুনগুন অনুষ্ঠানে দুজন ব্যক্তি একসাথে মারা গেল। একজন নাকি ভুল করে গুনগুনকে স্পর্শ করে ফেলে, তারপর বিদ্যুতের শক খেয়ে মানুষ যেমন মুহূর্তের মধ্যেই দগ্ধ হয়ে যায়, ঠিক তেমনি করে ওই দুজন মারা গেলেন। এটা ববি ভাই নিজে দেখেছেন। তাছাড়া এখানে মানুষ প্রায় সর্বক্ষেত্রে কালজাদুর ব্যবহার করে থাকে। এই যেমন ভালো চাকরির জন্য, ভালোবাসা স্থাপন, সংসারে শান্তির জন্য ইত্যাদি ইত্যাদি। তাছাড়া খারাপ দিক তো আছেই। ফুটবল নাইজেরিয়ার একটি জনপ্রিয় খেলা, এটা আমরা সবাই জানি। ববি ভাই বলছিলেন, ওই যে বড় বড় তারকা ফুটবলাররা, তাদের অনেকেই কবিরাজের শরণাপন্ন হয়েছেন বিভিন্ন সময়ে। রোমান ক্যাথলিক, খ্রিস্টান ও প্র্যাকটিসিং মুসলিম ব্যতীত মোটামুটি সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে কালজাদুর চর্চা করে থাকেন অথবা শরণাপন্ন হয়ে থাকেন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে এখানে এক জাতি অন্য জাতির ওপরে কালজাদু করে থাকে। এবার হয়তো বুঝতে পারছেন আমি কেন এত কথা বললাম। আজকের গল্পের মূল বিষয় হচ্ছে দুই জাতি অর্থাৎ ইয়োরুবা এবং ইবোদের ভেতরে কালজাদুর লড়াইকে কেন্দ্র করে। এবার মূল ঘটনায় আসা যাক। ববি ভাই তার বর্তমান বয়স হিসাব করে বলেছেন, এই ঘটনার সূত্রপাত তার জানা মতে 1980 দশকের শেষের দিকে একটা সময় হয়ে থাকে। সব পক্ষের শত হাজার বছর ধরে চলমান জাতিগত দ্বন্দ্ব থাকলেও পূর্বের সব ঘটনা যেগুলো কালজাদু সম্পর্কিত, ওসব ঘটনা জানা ও বর্ণনা করা সম্ভব না হলেও ওই সময়ের কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে সক্ষম হয়েছেন ববি ভাই। তো ইবোরা ইউরোবাদের দ্বারা চরম বৈষম্যের শিকার হয়ে তারা সিদ্ধান্ত নেন যে এবার তারা এমন কিছু ইউরোবারা সারা জীবন মনে রাখবে। যেহেতু এখানে ইউরোবারা সংখ্যাগুরু, সেহেতু ইবোরা শক্তিতে তাদের সাথে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেন, তারা ইউরোবাদের ভেতরে যারা তুলনামূলক বেশি ইবো বিদ্বেষী অর্থাৎ উগ্র স্বভাবের, তাদের ওপরে কালজাদু করবে। ঘটনা বোঝার সুবিধার্থে আমি এখানে ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন কেভিন, সে হচ্ছে ববি ভাইয়ের ইবো গোত্রের একজন প্রধান কবিরাজ বা কবিরাজ সর্দার। এই কেভিন হচ্ছে একজন নোয়া বা অভিজ্ঞ কবিরাজ। এখন ওখানে বসবাসরত যত ইবো আছে সবাই কেভিনের কাছে যায়, তারপর তাকে বলে কেভিন কিছু একটা করুন, এই ইউরোবাদের অত্যাচার আর সহ্য হচ্ছে না, ওদেরকে একটা উচিত শিক্ষা দিন। তখন কেভিন বলে, ঠিক আছে আমি ইউরোবাদের শায়েস্তা করব, তবে আমাকে একদিন সময় দাও, আমাকে ভাবতে দাও কি জাদু করা যায় ওদের ওপরে। পরের দিন কেভিন ইবো প্রধান সবাইকে ডেকে বলে, আমি ওদের ওপরে কিছু রক্তচোষা পিশাচ শ্রেণীর জিন চালান করে দেব, এই পিশাচগুলো ওদের শরীরের সব রক্ত খেয়ে ফেলবে আর ওরা একসময় রক্ত শূন্য হয়ে মারা যাবে। পরবর্তীতে এই কাজটি করা হয়েছিল একটি রিচুয়ালের মাধ্যমে। যেদিন এই রিচুয়াল করা হয় সেদিন কেভিন বিশেষ এক পোশাক পরে। তারপর সন্ধ্যার পরে কেভিন ও তার ১২ জন শিষ্য মিলে কেভিনের বাড়ির উঠোনে শুরু করে দেন রিচুয়াল। ঠিক উঠোনের মাঝখানে কেভিন একটা ছাগল এনে সেই ছাগলের গায়ে মন্ত্র পড়ে ফুঁ দিতে থাকেন। তারপর তিনটা থালা ছাগলের সামনে রাখেন। তিনটা থালার একটা থালার ওপরে কিছু লাল রঙের গুড়া অর্থাৎ রং রাখেন, আর একটা থালার উপরে একটা কাঁচের বোতল ভর্তি পানি রাখেন। সেখানে কিসের পানি ছিল তা আসলে জানা যায়নি। ওইদিকে কেভিনের শিষ্যরা ওই ছাগলকে ঘিরে গোল হয়ে অদ্ভুত এক নৃত্য করতে থাকে, মানে শুধু দুই পা নাচিয়ে ওই ছাগলের চারপাশে ঘুরতে থাকে। ওদিকে কেভিন রঙের থালা থেকে রং নিয়ে মন্ত্র পড়ে ছাগলের গায়ে মাখাতে থাকে, আর একটু পরপর ওই কাঁচের বোতল থেকে কিছু পানি মুখে নিয়ে ফুস করে ছাগলের দিকে পানি নিক্ষেপ করে। এতে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পানিগুলো ছাগলের গায়ে লাগে। এভাবে চলে প্রায় ১০ মিনিট। এরপর কেভিন একটা লম্বা ধারালো রামদা নিয়ে আসে, আর কেভিনের শিষ্যরা এক ধরনের কাঠের বাদ্য বাজাতে থাকে, যেটা আকারে একটা গোল বাটির মতো হলেও অনেকটা ঢোলের মতো বাজতে থাকে। তারা তখন বাদ্য বাজিয়ে ছাগলটির চারপাশে গোল করে নৃত্য করছে আর সুর করে একটা শব্দ বারবার বলছে। এর অর্থ হচ্ছে হেসো, হেসো। এদিকে কেভিন রামদা হাতে নিয়ে ছাগলের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। কি ভাবছেন, কেভিন এক্ষুনি এই ছাগলটাকে বলি দেবে আর এই বলির মাধ্যমে কোন একটা জিন চালান করে দেবে তাদের প্রতিপক্ষের ওপর? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু আসলে সেটা হয়নি। বাবু ভাই বলছিলেন এই যে রিচুয়াল, এর মাধ্যমে একজন শক্তিশালী পিশাচকে বন্দি করা হবে। ওই পিশাচটা এই ছাগলের শরীরে প্রবেশ করতে বাধ্য হবে, তারপর বলি দেয়া হবে ওই ছাগলের ভেতরে থাকা পিশাচকে। যাই হোক, তারা ওভাবে বাদ্য বাজিয়ে নেচে নেচে বলছে সেই একই কথা, হেসো হেসো এসো, অর্থাৎ ওই পিশাচটাকে ডাকছে। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ। একটা সময় ছাগলটা ওখানে দাঁড়িয়ে হুঙ্কার দিতে থাকে। একটা ছাগল কি ধরনের শব্দ ব্যবহার করতে পারে, কিভাবে ডাকতে পারে, সেটা সকলের জানা আছে, কিন্তু ওই ছাগলটা তখন যে ধরনের শব্দ ব্যবহার করছে তাতে মনে হচ্ছে এটা কোনো ভয়ঙ্কর জন্তু হবে। তার অমন হুঙ্কার শুনে উপস্থিত সবাই বুঝতে পারে এখন এই ছাগলের ভেতরের পিশাচ বন্দি হয়েছে। তখন তারা আনন্দে উল্লাস করতে থাকে। একটু খেয়াল করুন, পিশাচ বন্দি হয়েছে দেখে তারা উল্লাস করছে, আর এই ঘটনা যদি আমাদের দেশে কোথাও হতো আর আমরা যদি সেটা বুঝতে পারতাম, আমাদের সামনে থাকা ছাগলের ভেতরে একটা ভয়ঙ্কর পিশাচ আছে, তখন আমাদের কি অবস্থা হতো? তাহলে বোঝা যায় এই সব বিষয় তাদের কাছে ডাল ভাতের মতো, আসলেই ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, ছাগলের ভেতরে থাকা পিশাচটা হুঙ্কার দিয়ে থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে ছাগলটা রাগে গর্জন করলেও ওই জায়গা থেকে নড়াচড়া করছে না। এটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কিছু তাকে শক্ত করে ধরে রেখেছে, যার ফলে সে কোন রকম নড়াচড়া করতে পারছে না, শুধু এদিক ওদিক চেয়ে দেখছে। আমি বাবু ভাইকে জিজ্ঞেস করলাম, এই যে ছাগলের চারপাশ দিয়ে একসাথে এত মানুষ নাচানাচি করছে, বাদ্য বাজাচ্ছে, তার আগে তারা শরীরে রং মাখালো, বোতল থেকে পানি মুখে নিয়ে তার দিকে নিক্ষেপ করল। এত কিছু হলো সেখানে, আর ছাগলটা ওখানে দাঁড়িয়ে থাকলো, সে পালাতে পারুক আর না পারুক অন্তত ছোটাছুটি তো করবে। তখন বাবি ভাই হেসে আমাকে বললেন, ছোট ভাই, এটাই তো কালো জাদু। ওই ছাগলকে সম্পূর্ণ বশ করে রাখা হয়েছিল। যাই হোক, একসময় কেভিন এক কোপে ছাগলের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে। যখনই কোপ মেরেছে, তখন ওই ছাগলটা এত জোরে আর্তনাদ করে উঠেছে, সেই আর্তনাদে পুরো বাড়িটা কেঁপে ওঠে। ওই আর্তনাদ মূলত ছাগলের ভেতরে থাকা পিশাচটার। কেভিন ছাগলের কাটা মাথাটা ওই খালি পড়ে থাকা তৃতীয় থালার ওপর রেখে দেয়। ওদিকে ছাগলটা বলি দেওয়ার সাথে সাথে কেভিনের একজন শিষ্য একটা মাটির পাত্র এনে ছাগলের রক্তগুলো ওই মাটির পাত্রে সংগ্রহ করে। তারপর কাঁটা মাথা ও পাত্র ভর্তি রক্ত নিয়ে কেভিন চলে যায় তার ছোট ঘরে। বলে রাখা ভালো, আফ্রিকান কবিরাজদের আলাদা ঘর থাকে, সেখানে তারা তাদের কবিরাজি কর্মকাণ্ড করে থাকে। যাই হোক, পরবর্তীতে জানা যায় ইবোরা যখন কেভিনের কাছে বলে ইউরোবাদের ওপরে কালজাদু করতে হবে, কার কার ওপরে কালজাদু করতে হবে সবার নাম নিয়ে, কেভিন গত রাতে একজন শক্তিশালী পিশাচ জিনের সাথে কথা বলে। এটা ছিল চুক্তি জাদু। চুক্তি জাদু হচ্ছে জিনের সাথে চুক্তি করে কাজ করানো। প্রথমে কবিরাজ সিদ্ধান্ত নেন কি জাদু করতে চান, তারপর কবিরাজ কাজের ধরন অনুযায়ী সেই জিনকে আহ্বান জানান। যেমন ধরেন, কোন জিন মানুষের রক্ত খেয়ে ফেলতে পারে, কোন জিন মানুষকে পাগল বানিয়ে রাখতে পারে, ইত্যাদি ইত্যাদি। কেভিন সিদ্ধান্ত নেন সে উগ্র ইউরোপাদের রক্ত শূন্য করে মারবে, যাতে বিষয়টা সহজে কেউ বুঝতে না পারে। তার ভাবনা অনুযায়ী সে গতরাতে একজন পিশাচকে আহ্বান করে, যে কিনা মানুষের শরীর থেকে রক্ত চুষে খেয়ে ফেলতে পারে। কেভিনের আহ্বানে ওইরকম একটা পিশাচ কেভিনের ডাকে সাড়া দিয়ে তার কাছে আসে। তখন কেভিন ওই জিনকে বলে, আমার একটা কাজ করে দিতে হবে। জিন জিজ্ঞাসা করে, কি কাজ? তখন কেভিন বলে, তোমাকে যাদের নাম বলবো তুমি তাদের রক্ত খেয়ে ফেলবে, এই কাজের জন্য তুমি আমার কাছে কি চাও? তখন জিন বলে, আমি মানুষের রক্ত খেতে পছন্দ করি এটা ঠিক, তবে এই কাজ করতে হলে তোমাকে দুটো কাজ করতে হবে। কেভিন জিজ্ঞেস করে, কি কাজ করতে হবে? তখন ওই জিন বলে, তুমি যেমন তোমাদের শত্রুদের মেরে ফেলতে চাইছো, ঠিক আমিও আমার একজন শত্রুকে হত্যা করতে চাই তোমার মাধ্যমে। একটা কথা, মানুষের ভেতরে যেমন শত্রুতা থাকে, জিনদের ভেতরেও তেমন শত্রুতা আছে। যাই হোক, কেভিন বলে, তোমার প্রথম কাজ আমি করে দেব, মেরে দেব তোমার শত্রুকে, তুমি যাকে মারতে চাও, দ্বিতীয় কাজ কি সেটা বলো। তখন জিন বলে, আমি আমার শত্রুর তাজা রক্ত পান করতে চাই আর তার মাথাটা চিবিয়ে খেতে চাই। কেভিন বলে, ঠিক আছে, তাই হবে। ওই যে ছাগলের ভেতরে থাকা একটা পিশাচ বন্দী করে তাকে বলি দেয়া হল, ওই বলি হওয়ার জিনটা ছিল কেভিনের সাথে চুক্তি করা জিনের শত্রু। তো এভাবেই ইবোদের কবিরাজ সর্দার একটা জিনের সাথে চুক্তি করে ইউরোবাদের ওপরে কালো জাদু করল। পরবর্তীতে নাকি এই জাদুর প্রভাবে ইউরোবাদের অনেকে রক্ত শূন্যতায় ভুগে মারা যায়। কি ভাবছেন, ইউরোবারা কিছু বুঝতে পারেনি? ইবোরা তাদের ওপরে কালো জাদু করেছে এটা ইউরোবারা জেনে যায়, তারপর তারা ইবোদের ওপরে কালো জাদু করে। একটা কথা বলে রাখা ভালো, জাদুবিদ্যায় কেউ কারো থেকে কম না। হাউসা, ইবো, ইউরোবা, এই তিন জাতিদের কাছে রয়েছে কালো জাদুর বই। যাই হোক, প্রতিশোধ হিসেবে ইউরোবা ইবোদের ওপরে ভয়ঙ্কর এক কালো জাদু করে। এই জাদুকে বলে আত্মঘাতী কালো জাদু, অর্থাৎ এই জাদু যার উপরে প্রয়োগ করা হবে সে নিজে আত্মহত্যা করে মারা যাবে। সেবার ইউরোবাদের এই জাদুর ফলে নাকি দশ জনের বেশি ইবোরা আত্মহত্যা করেছিল। একসাথে এত মানুষ আত্মহত্যা করছে, এটা কোন স্বাভাবিক বিষয় ছিল কি? ইবোরা বুঝতে পারে আসলে ঘটনা কি ঘটছে। আমি দুঃখিত, এই জাদু করার নিয়মটা আমি জানতে পারিনি, যেটা আমাকে ববি ভাই বলতে পারেননি। তবে এই জাদু কাটানোর যে প্রক্রিয়া ছিল সেটা ববি ভাই আমাকে বলেছেন। যখন ইবোরা ইউরোবাদের দ্বারা কালো জাদুতে আক্রান্ত হয়ে নিজে নিজের প্রাণ নিতে থাকে, তখন কেভিন বুঝতে পারে তাদের গোত্রের ওপরে ইউরোবারা ওইসব ভয়ঙ্কর জিন চালান করে দিয়েছে, যারা মানুষকে নিয়ন্ত্রণে রেখে আত্মহত্যা করতে বাধ্য করছে। এখন এটার একটা সমাধান দরকার। কি সেই সমাধান আর সেটা কিভাবে করা হল এখন বর্ণনা করছি। এর সমাধান হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে ইউরোবাদের চালান করা জিনদের হত্যা করা। কিভাবে হত্যা করা হল এখন সেটা জানব। যেদিন ওই জিনদের কেভিন হত্যা করল, সেদিন কেভিন আর তার ১২ সদস্যের শিষ্যরা সন্ধ্যায় একটা যজ্ঞ করে। যজ্ঞটা করেছিল যেভাবে, কেভিন অনেকগুলো কাঠের পুতুল নিয়ে আসে আর তার সংখ্যা প্রায় 20টা হবে। তারপরে একটা পুতুলকে উঠোনের মাঝে রেখে ওই পুতুলকে কেন্দ্র করে বাকি পুতুলগুলোকে ওই কেন্দ্রীয় পুতুলের চারপাশে গোল বৃত্ত করে সাজায়। ওদিকে কেভিনের শিষ্যরা এক ধরনের ফুলের পাপড়ি ছিঁড়ে একটু একটু করে প্রত্যেকটা পুতুলের মাথার ওপর রাখে। বাকি পুতুলদের তুলনায় কেন্দ্রীয় পুতুলের মাথায় ফুলের পাপড়ি একটু বেশি রাখে। তারপর কেভিন উপস্থিত সবাইকে বলে, এখন যার যার ঘরে ফিরে যাও, কাল সব ঠিক হয়ে যাবে, আর কেউ আত্মহত্যা করবে না। এই বলে কেভিন তার ছোট ঘরে চলে যায় তার শিষ্যদের নিয়ে। যাই হোক, কেভিন শিশুদের নিয়ে চলে যায় সেই রিচুয়ালের ঘরে, বাকি অংশ শুরু করে এবং পুতুলগুলো ওভাবে উঠোনে পড়ে থাকে। আমি ববি ভাইকে জিজ্ঞাসা করলাম, কেভিন ওই ঘরে গিয়ে কি কি করল? ববি ভাই বললেন, ওখানে বসে বসে সে তার তন্ত্রমন্ত্র পড়ে কিছু ভয়ঙ্কর জিনকে আহ্বান করল। সেদিন গভীর রাতে নাকি অনেকগুলো আলো এসে এক এক করে উঠোনে থাকা ওই পুতুলদের ভেতরে প্রবেশ করে। তারপর সেগুলো মানুষের মতো করে চলতে শুরু করে এবং একসময় হাওয়ায় মিলিয়ে যায়। এই দৃশ্য নাকি ববি ভাইয়ের একজন প্রতিবেশী দেখেছিলেন, যেটা তিনি পরবর্তীতে সবাইকে জানিয়েছেন। ওই জিনগুলো কি জিন ছিল আর তারা কিভাবে ইউরোবাদের চালান করা আত্মহত্যা প্রতিরোধ করল বা বাধা দিল, জিনদের হত্যা করল, এই বিষয়ে বেশি কিছু জানাতে পারেননি ববি ভাই। তবে এই রিচুয়ালের মাধ্যমে ইউরোবাদের কালজাদু নষ্ট করতে সক্ষম হয় ইবো কবিরাজদের সর্দার কেভিন। এরপরেও অনেকবার দুই জাতির ভেতরে কালজাদুর লড়াই চলেছে। দুই পক্ষ দুই পক্ষের ওপরে ভয়ঙ্কর জাদু করেছে, যার অনেক কিছু ববি ভাই আমাকে বললেও সঙ্গত কারণে আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি। তবে দুই জাতির ভেতরে চলমান কালজাদুর লড়াইয়ে সবচেয়ে ভয়ঙ্কর জাদু কি ছিল, সেটা কিভাবে করা হল এবং তার সমাধান কিভাবে এল, সেটা আমি বর্ণনা করব। বর্ণনা করার আগে কিছু কথা বলে নিতে চাই। সেখানে প্রত্যেকটা জাতির ভেতরে অনেক ধরনের কুসংস্কার রয়েছে। যেমন ইউরোবাদের ভেতরে একটা প্রথা আছে, সেটা হচ্ছে নিজের ইচ্ছাতে বলিদান, অর্থাৎ যিনি বলি হবেন তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে বলি হবেন। ধরেন যুদ্ধ চলাকালীন সময়ে অনেক দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আত্মঘাতী কাজ করেন কেউ, বিষয়টা অনেকটা সেরকম। ইউরোবা নিজেদের জাতি ও গোত্রের স্বার্থে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করে থাকেন। তারপর ইবোদের ভেতর একটা প্রথা রয়েছে, যেমন যমজ বাচ্চা বলি। ধরুন কারো যমজ বাচ্চা রয়েছে, ওই বাবা মা স্বেচ্ছায় তাদের সন্তানকে বলি দিতেন। ওই সন্তানের পিতা মাতার বিশ্বাস তারা অনেক ভাগ্যবান ও ভাগ্যবতী বলে সৃষ্টিকর্তা তাদেরকে জোড়া বাচ্চা উপহার দিয়েছেন। এখন তাদের উচিত এই জোড়া বাচ্চা সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করা। তারপর হাউসাদের ভেতরে একটা প্রথা রয়েছে, বিশেষ একটা সময়ে একজন নববধূকে বলি দেয়া। প্রথমে কোন একটা মেয়েকে বলির জন্য নির্বাচন করা হয়, তারপর তাদের ভেতরে একজনের সাথে তাকে বিয়ে দিয়ে সেই বধূকে বলি দেয়া হয়। এগুলো সবকিছু ছিল কালজাদুর অন্তর্ভুক্ত। একসময় সেখানে ব্রিটিশদের পদার্পণ হয়, তখন ব্রিটিশ শাসন আমলে এসব প্রথার ঘোর বিরোধিতা শুরু করে ব্রিটিশরা। তারপর সেটা মোটা দাগে বন্ধ করতে সক্ষম হলেও এখনো অনেক জায়গায় অতি গোপনে এই সব কর্মকাণ্ড চলে বলে জানিয়েছেন ববি ভাই। যাই হোক, ববি ভাই বলছেন ইবো এবং ইউরোবাদের ভেতরে অনেকবার কালজাদুর লড়াই চলেছে, যেটা এখনো অর্থাৎ এই 2025 সালে এসেও চলমান। আর ভেতরে ইউরোবারা আমাদের ইবোদের ওপরে এমন এক ভয়ঙ্কর কালজাদু করে বসল, যেটার ফলে অনেক ইবো মারা গেল আর ওই জাদু কাটাতে অনেক বেগ পেতে হয়েছিল। একদিন সকালবেলা হঠাৎ করে কেভিনের রক্ত বমি শুরু হয়। খবর পেয়ে সবাই কেভিনের কাছে ছুটে গেলাম আমরা, যে দেখি ঘর থেকে শুরু করে পুরো উঠোন জুড়ে শুধু রক্ত আর রক্ত। অবাক করা বিষয় হচ্ছে কেভিন এভাবে বমি করছে আর তার বমির সাথে শুধু তাজা রক্ত বের হচ্ছে, কিন্তু কেউ তাকে ধরছে না। তাকে ধরে হাসপাতালে নেবে সেটা না করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমরা কেভিনকে ধরার জন্য এগিয়ে গেলে কেভিন আমাদেরকে বলে, আমার থেকে দূরে থাকো, আমাকে তোমরা বাঁচাতে পারবে না, আমি এক্ষুনি মারা যাব। তার এমন কথা শুনে আমরা বেশ অবাক হই, সেই সাথে মর্মাহত হই। আমরা কেভিনকে জিজ্ঞেস করি, এসব কি করে হল? তখন কেভিন বলে, ইউরোপরা করেছে, এবার আমরা কেউ বাঁচতে পারব না। যাই হোক, কেভিন নিষেধ করা সত্ত্বেও আমরা এক প্রকার জোরপূর্বক তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার জন্য রওনা হলে হাসপাতালে নেয়ার আগে সে মারা যায়। সেদিন আমাদের পুরো ইবগোত্রে এক শোকের ছায়া নেমে আসে, কেননা কেভিন ছিল ইব কবিরাজ সর্দার। কেভিনের লাশ তার ধর্ম অনুযায়ী দাফন করা হয়। কেভিন মারা যাওয়ার দুই দিন পরে আমাদের ইব গোত্রের তিনজন যুবক একইভাবে রক্তভূমি করতে করতে মারা যায়। মৃত্যুর আগে তারা শুধু এটা বলতে চেয়েছিল তারা নাকি গত রাতে স্বপ্নের ভেতরে কিছু খেয়েছে। অবাক করা বিষয় হল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে। তাদের দেখা স্বপ্নটা ছিল এমন, তারা তিনজন একসাথে কোনো একটা ভোজনে গিয়েছে, সেখানে পেট ভরে মাংস খেয়েছে। তারপর তাদের ঘুম ভেঙে যায় পেটের যন্ত্রণায়। মূলত স্বপ্নে মাংস খাওয়ার পর থেকে শুরু হয় পেটে ব্যথা। তারপর ব্যথা ক্রমে বাড়তে থাকে, একসময় সেটা তীব্র থেকে তীব্রতর হয়, আর এক পর্যায়ে শুরু হয় রক্তবমি। তো এভাবে কেভিন সহ চারজন মারা যাওয়ার পরে ইবদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে এবার ইউরোবারা তাদের ওপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে। তখন ইবরা মরিয়া হয়ে ওঠে এই কালো জাদু থেকে বাঁচার জন্য। তারা ছুটে যায় বড় বড় ইব তান্ত্রিক কবিরাজের কাছে। ওই তিনজন ইব যুবক মারা যাওয়ার পরের দিন ইবরা পাশের এলাকা থেকে একজন নাম করা ইব কবিরাজকে নিয়ে আসে ববি ভাইদের এলাকায়। এই কবিরাজ ছিল একজন গুরু শ্রেণীর এবং অনেক অভিজ্ঞ একজন কবিরাজ। ঘটনা বোঝার স্বার্থে আমি এই কবিরাজের একটা ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন ওই কবিরাজের নাম হেনরি। তো এই হেনরি কবিরাজকে নিয়ে আসার পরে তাকে সবকিছু খুলে বলা হয়। কেভিন সহ কিভাবে চারজন ব্যক্তি মারা গেল জানানো হয়। সবকিছু শুনে হেনরি বলে, আচ্ছা আমি আগে দেখি ইউরোবারা তোমাদের ওপরে কোন ধরনের কালো জাদু করেছে। তারপর হেনরি ওই সময়ে একটা আসন পেতে বসেন, তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। একটা সময় মনে হল হেনরি একদম ঘুমিয়ে গেছেন ওই বসা অবস্থায়। যাই হোক, কিছুক্ষণ পরে হেনরি তার চোখ খোলেন, তারপর তিনি আসন থেকে উঠে দাঁড়ান। হেনরি বলেন, তোমাদের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে ইউরোবারা একজন অভিজ্ঞ ইউরোবা আদিবাসী কবিরাজ সর্দারকে নিয়ে আসে তোমাদের পুরো গোত্রকে কালো জাদু করে শেষ করে দেবার জন্য। ওই ইউরোবা কবিরাজ ছিল একজন অতি অভিজ্ঞ নোয়া। তখন ওই আদিবাসী ইউরোবা কবিরাজ সর্দার ওখানকার ইউরোবাদের বলেন, কিছুদিন পরে সূর্যগ্রহণ হবে, ওই সূর্যগ্রহণের সময় তোমাদের ভেতর থেকে একজন স্বেচ্ছায় যদি বলি হতে রাজি হয় তবে এই বলির মাধ্যমে ইবদের ওপরে ভয়ঙ্কর কালো জাদু করতে পারব, যে জাদু কাটানোর ক্ষমতা ইবদের নেই। তারপর ইউরোবাদের ভেতরে একজন রাজি হয় স্বেচ্ছায় বলি হতে। এভাবে সূর্যগ্রহণের দিন ইউরোবা কবিরাজ একজনকে বলি দিয়ে তোমাদের ওপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে। ওরা ওই দিন একটা রিচুয়াল করেছিল, যে রিচুয়ালের মাধ্যমে ভয়ঙ্কর তিনটা শক্তিশালী জাদুকরের জিনকে তোমাদের ওপরে চালান করে দেয়। ইউরোবাদের চালান করা ওই জিন তিনটা আদমা জাদুবিদ্যা জানে। এই আদমা জাদুবিদ্যা হচ্ছে এমন বিদ্যা যে কিনা চাইলে কিছু সময়ের জন্য তার শরীর একদম অস্তিত্বহীন করে ফেলতে পারে। মানে এই জাদুর প্রভাবে কোনো জিনও তাদেরকে খুঁজে পাবে না। যেমন বাতাসেরও একটা অস্তিত্ব আছে, কিন্তু সেটা অনুভব করা যায়, দেখা যায় না। কিন্তু এই আদমা বিদ্যা এত অদ্ভুত ও ভয়ঙ্কর যে এটা প্রয়োগ করার সাথে সাথে একজন জিন তার শরীরকে একদম অস্তিত্ব শূন্য করে ফেলতে পারে এবং সে অন্যান্য জিনের সামনেই এই অস্তিত্বহীন করার কাজটা করে। তাই ওই আদিবাসী ইউরোবাদের কবিরাজ সর্দার ভালো করে জানে এই তিন জিনকে মারা অসম্ভব। ওই জিনদের থেকেও কোনো শক্তিশালী জিন যদি ওদেরকে ধরতে আসে অথবা মারতে আসে, তখন ওরা আদমা জাদুর সাহায্যে নিজেদের একদম অস্তিত্বহীন করে পালিয়ে যায়। তারপর আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই তিন জিন হচ্ছে যাযাবর শ্রেণীর জিন, যারা সমাজ থেকে বিচ্ছিন্ন এবং থাকে জঙ্গলে। মানে জিনদের ভেতরেও তো একটা সমাজ ব্যবস্থা আছে মানুষের মতো। তো এই জিনগুলো হচ্ছে সমাজযুক্ত। কে আদামা এবং আদামা জাদুর রহস্য আসলে কি এখন সেটা বলছি। আনুমানিক 1700 শতাব্দীতে পশ্চিম আফ্রিকার কোনো একটা দেশে জন্ম হয়েছিল এই আত্মার। তার জন্ম কোথায় হয়েছিল এটা নির্দিষ্ট করে বলতে পারেনি ববি ভাই, তাকে সবাই রাজকুমারী আদামা বলে চেনে। আফ্রিকার অনেকে বলেন আদামার জন্ম হয়েছিল কোন এক রাজ পরিবারে, আবার অনেকে বলেন সে জন্মেছিল একটা সাধারণ গরিব পরিবারে। তবে আদামা ছিল একজন বুদ্ধিমতী এবং একজন আফ্রিকান সুন্দরী তরুণী। আদামা সবসময় সামাজিক কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকত, বিশেষ করে নারীদের অধিকার নিয়ে সে কাজ করত। এতে করে তার অনেক শত্রু হয়ে যায়। তার এই শত্রুদের হাত থেকে নিজে বাঁচার জন্য ও শত্রুদের শিক্ষা দেওয়ার জন্য আদামা এক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর কালজাদুর চর্চা শুরু করে। সে কিভাবে এই জাদুবিদ্যা আয়ত্ত করেছে এ বিষয়ে জানা যায়নি, তবে সে জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিল। বিশেষ করে সমস্ত দৃশ্য এবং অদৃশ্য শক্তির সামনে নিজেকে অস্তিত্বহীন করা জাদুতে সে পারদর্শী ছিল। তার এমন জাদু ক্ষমতার জন্য অনেকে তাকে অতি অসাধারণ কিছু মনে করলেও তৎকালীন সময়ের অনেকে তাকে অপছন্দ করত। অনেকে বলে থাকেন সে শয়তানি বিদ্যা অর্থাৎ ডাকিনি বিদ্যা বা ডাইনি বিদ্যার চর্চা করত। যাই হোক, এই হচ্ছে আদামার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। আদমার কাছ থেকেই এই তিনটি জিন নিজেদের লুকিয়ে ফেলার সেই জাদু শিখেছে বলে কবিরাজ হেনরি সেদিন জানিয়েছিল। আদমা এই তিন জিনকে বশ করে তার জাদুবিদ্যার যাবতীয় কাজ করাত। এখন আদমা মারা যাবার পরে ওই জিন তিনটা মুক্ত হয়ে যায় আর এখন তারা স্বাধীন। প্রশ্ন থাকতে পারে তারা যদি স্বাধীন হয়ে থাকে তবে ইউরোপা আদিবাসী কবিরাজ সর্দারের কথা অনুযায়ী তারা কেন কাজ করছে? উত্তর হচ্ছে এটা একটা চুক্তি। যাই হোক, বলি দেওয়ার পরে শর্ত অনুযায়ী এখন ওই তিন জিন ইউরোপা আদিবাসী কবিরাজ সর্দারের কাছে প্রতিশ্রুতি দিয়েছে ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। ইউরোপাদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কেভিনের ওপরে, এই জন্য ইউরোপারা তাদের কবিরাজ গুরুর কাছে অনুরোধ করে সে যেন সর্বপ্রথম কেভিনকে হত্যা করে। সেই কথা অনুযায়ী ইউরোপাদের কবিরাজ গুরু সর্বপ্রথম কেভিনের ওপরে কালজাদু করে। যে রাতে কেভিনকে হত্যা করা হয় সেই রাতে কেভিনকে একই স্বপ্ন দেখানো হয়, মানে তোমাদের যে তিনজন যুবক মারা গেছে তারা যে স্বপ্ন দেখেছিল, একটা ভোজনে গিয়ে পেট ভরে মাংস খাচ্ছে, তারপর পেট ব্যথা শুরু হয়েছে এবং অতঃপর রক্ত বমি করে মৃত্যু। মূলত ওই জিন তিনটা স্বপ্নের ভেতরে এক ধরনের কাঁচা মাংস খাওয়ায়। এই মাংস খাওয়ার ফলে এই চারজনের মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন তোমাদের ভেতরে তিনজন করে স্বপ্নে ওই তিন জিনের দেয়া মাংস খাবে এবং এটা খেলে আর বাঁচার উপায় নেই। এভাবে তোমাদের সবাইকে মেরে ফেলবে। এই সমস্যার সমাধান একটা, সেটা হচ্ছে ওই যাযাবর তিন জিনকে হত্যা করা, যা আমার পক্ষে অনেক কঠিন হবে। তবে আমাকে একটু সময় দাও, দেখি কি করা যায়। আপাতত আমি চলে যাচ্ছি, আগামীকাল আবার আসব। আজকে রাতের ভেতরে আমি দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। তারপর হেনরি চলে যায় আর যাবার আগে সবাইকে বলে যায় আজকে রাতে ভুলেও কেউ যেন না ঘুমায়। কারণ হচ্ছে ঘুমিয়ে গেলে গত রাতের মতো তিনজনকে স্বপ্নের ভেতরে মাংস খাইয়ে মেরে ফেলা হবে, জেগে থাকলে হয়তো এই সমস্যাটা হবে না। যাই হোক, সেদিন রাতে কবিরাজ হেনরির কথা মতো আর কেউ ঘুমানোর সাহস পায়নি। তবে দুর্ভাগ্যবশত হঠাৎ করে ভোর রাতের দিকে আবারও তিনজন যুবক রক্ত বমি করতে করতে একটা সময় মারা যায়। মারা যাবার আগে তারা এটা বলেছিল যে একটা সময় তারা অনুভব করে কেউ তাদের কাছে এসে জোর করে কিছু কাঁচা মাংস খাইয়ে দিল। যখন মাংসগুলো খাওয়াচ্ছিল তখন তারা চিৎকার করতে যেয়েও করতে পারেনি, নড়াচড়া করার কোনো শক্তি ছিল না। এভাবে 7টা তাজা প্রাণ ঝরে যাওয়াতে আমাদের পুরো গোত্রে শোকের ছায়া নেমে এসেছিল। ওদিকে হেনরিকে আবারও খবর দিয়ে আনা হল। হেনরি সেই অবস্থা দেখে অনেক দুঃখ প্রকাশ করে আর বলে, আমি ভেবেছিলাম হয়তো না ঘুমালে এই সমস্যা হবে না, কিন্তু এখন দেখছি এটা আমার ভাবনার থেকেও ভয়ঙ্কর। তখন উপস্থিত সবাই হেনরিকে বলে, হেনরি কিছু একটা করেন, তা না হলে আমরা কেউ বাঁচতে পারব না। তখন হেনরি বলে, আমি গত রাতে আমার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পেরেছি যে এই সমস্যা সমাধানের একটা উপায় আছে, তবে সেটা অনেক কঠিন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি সেই উপায়। তখন হেনরি বলে, 4 পূর্বপুরুষের জাদু। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কিসেই চার পূর্বপুরুষের জাদু? তখন হেনরি বলে, আফ্রিকা মহাদেশের ভেতরে একজন বিখ্যাত কবিরাজ ছিলেন যার নাম হচ্ছে গৌ। এই গৌকে বলা হতো কবিরাজ সম্রাট। গৌ প্রতিটা জাদু কাটানো বিদ্যা জানত। হেনরি বলছেন, গতকাল রাতে আমি একটা সাধনার মাধ্যমে জানতে পারি এই সমস্যার সমাধান আছে একমাত্র গৌয়ের হাতে। একটু বলে রাখি, আফ্রিকাতে কবিরাজের ছেলে কবিরাজ হয়। এটা ওখানকার একটা নিয়ম যেটা বিশ্বের অনেক দেশে দেখা যায়। তো এই গৌয়ের পূর্বপুরুষেরা কবিরাজ ছিল, তো বংশ পরম্পরায় গৌ একজন কবিরাজ হয়ে ওঠে। কিন্তু গৌ এমন কিছু সাধনা করেছিল যেটা অন্যান্য কবিরাজরা চিন্তা ভাবনা করতেও ভয় পায়, যেমন মৃত মানুষের আত্মা বন্দী করে তাদেরকে দিয়ে কাজ করানো। এখানে আত্মা বলতে আমরা কারিন বুঝি, তবে সমস্যা হচ্ছে গৌ মারা গেছে অনেকদিন আগে, এমনকি তার ছেলেসহ পরবর্তী তিন পুরুষ মারা গেছে। বর্তমানে গৌয়ের বংশধর যিনি আছেন তিনি অনেক দূরে থাকেন, রাতারাতি তার কাছে গিয়ে তাকে দিয়ে কাজ করানো অসম্ভব। তাছাড়া সে গৌয়ের মতো ওইরকম অভিজ্ঞতা অর্জন করতে পেরেছিল কিনা সেটাও ভাবার বিষয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চার পূর্বপুরুষের জাদু করব। উপস্থিত সবাই তখন হেনরিকে জিজ্ঞেস করে, কি সেই চার পূর্বপুরুষের জাদু? তখন হেনরি বলে, আমি গৌয়ের আত্মা ফিরিয়ে আনব আর সেই আত্মার কাছ থেকে জেনে নেব এই সমস্যার সমাধান। তবে এই কাজটা করা মোটেও সহজ নয়। গৌয়ের আত্মা ফেরাতে হলে আমাকে তার পরবর্তী তিন পুরুষের আত্মা ফেরাতে হবে। মানে গৌয়ের আত্মা ফেরাতে হলে প্রথমে গৌয়ের নাতির ছেলের আত্মা ফেরাতে হবে, তারপর গৌয়ের নাতির ছেলের আত্মার ওপর ভর করে গৌয়ের নাতির আত্মা ফেরাতে হবে, সেই আত্মার ওপরে ভর করে গৌয়ের ছেলের আত্মা ফিরবে, তারপর সেই আত্মার ওপরে ভর করে গৌয়ের আত্মা ফিরবে। এটাকে বলে ম্যাজিক অফ ফোর অ্যানসেস্টার্স, অর্থাৎ চার পূর্বপুরুষের জাদু। এই চার পূর্বপুরুষের জাদু কিভাবে করা হয়েছিল আর আত্মা কিভাবে ফিরেছিল সেটা বর্ণনা করার আগে আমি কিছু কথা বলতে চাই, কেননা এই বিষয় নিয়ে তর্ক হতে পারে। আমি চাই না আমার জন্য ভূত.com এইরকম কোন পরিস্থিতিতে পড়ুক, তাই এরকম কিছু যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকা আমার দায়িত্ব। দেখুন, আমরা মুসলিম, তাছাড়া এই শো যারা শুনেন তার সিংহভাগ মুসলিম। আমরা বিশ্বাস করি মানুষ মারা গেলে তার রূহ বা আত্মা বারজাখের জীবনে চলে যায়, সেখান থেকে আত্মা ফিরে আসার কোনো সুযোগ নেই। আর আমরা এটাও জানি যে আমাদের সকলের সাথে একটা করে কারিন জিন থাকে। এই কারিন জিন আমাদের সকলের জন্মের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। আমাদের মৃত্যু হলেও এই কারিন জিন কিন্তু বেঁচে থাকে। কতদিন বেঁচে থাকে এই বিষয়ে আমি আসলে জানি না, তবে সে বেঁচে থাকে। আমরা অনেক ঘটনার মাধ্যমে জেনেছি যে কারিন জিন হাজির করা হয়েছে বা অনেকে এই কারিনের সাহায্যে কাজ করেছেন। মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে কারিন জিন হাজির করা যায় আর এই কারিন জিনকে দিয়ে কাজ করানো যায়। আমরা যেটাকে কারিন জিন হিসেবে জানি, আফ্রিকানরা অথবা অন্যান্য অনেক দেশের মানুষ সেটাকে স্পিরিট বলে। আমি ববি ভাইকে দেখেছি, উনি যখন কিছু খান বা পান করেন, ধরুন উনি একটা সফট ড্রিঙ্ক নিলেন, সেটা খুলে ছোট ছোট করে চার ফোঁটা ড্রিঙ্ক মাটিতে ফেলে তারপর তিনি সেটা পান করবেন। এর কারণ আমি জানতে চাইলে উনি আমাকে বলেছেন যে উনি বিশ্বাস করেন ওনার চার পূর্বপুরুষেরা এখনও এই দুনিয়াতে আছে, যারা প্রতিনিয়ত ওনাদের চারপাশে থাকে। যাই হোক, এখন এই ঘটনার মূল পর্ব, চার পূর্বপুরুষের জাদু, সেটা বর্ণনা করছি। সেদিন হেনরি কিছু সময়ের জন্য চলে যায়। তারপর সে আরো পাঁচজন অভিজ্ঞ কবিরাজকে সাথে করে ফিরে আসে, সেই সাথে কিছু জিনিস নিয়ে আসে। তার ভেতর ছিল চারটি কবুতর, কিছু পাখির পালক, চারটা মানুষের খুলি, কিছু রং, মোমবাতি ইত্যাদি। হেনরি বলেছেন, সূর্য যখন একদম মাথার ওপরে থাকবে, অর্থাৎ ভর দুপুর, ঠিক তখন আমি আমার সহকর্মী এই পাঁচ বন্ধু আমাদের রিচুয়াল শুরু করব। আমাকে একটা ফাঁকা জায়গা দিতে হবে, সেখানে আমরা ছাড়া আর কেউ যেন না আসতে পারে, সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ববি বলছেন, হেনরির কথা মতো তাকে কেভিনের বাড়িটা ছেড়ে দেওয়া হয় আর আমরা দূর থেকে হেনরির কর্মকাণ্ড লক্ষ্য করছি। তো সূর্য যখন একদম মাথার ওপরে, তখন হেনরি কবুতর চারটাকে জবাই করে প্রত্যেকটা কবুতরের রক্ত আলাদা আলাদা করে রাখে। তারপর হেনরি সেই চারটা মানুষের খুলি বের করে, এক একটা খুলির ওপরে একটি করে কবুতরের রক্ত ঢেলে দেয়। রোদের তাপে কিছুক্ষণ পরে খুলিগুলোর রক্ত শুকিয়ে যায়, তারপর হেনরি কিছু পাখির পালক আগুনে পুড়িয়ে সেটা ছাই করে নেয়। সেই ছাইয়ের সাথে কিছুটা রং মিশিয়ে সামান্য পানি দিয়ে সেটাকে এক ধরনের কালির মতো বানিয়ে ফেলে। তারপর রোদে শুকিয়ে যাওয়া রক্তমাখা মাথার খুলিগুলোর ওপরে আঙুলের সাহায্যে কিছু একটা লিখতে শুরু করে হেনরি। এক সময় এক এক করে চারটা মাথার খুলির ওপরে লেখা শেষ হলে আবারও খুলিগুলো কিছুক্ষণ রোদে শুকিয়ে নেয় হেনরি। খুলিগুলো শুকিয়ে গেলে হেনরি সহ বাকি কবিরাজরা সেই চারটি মাথার খুলি নিয়ে টেভিনের সেই কবিরাজি করার জন্য যে ঘর সেই ঘরে চলে যায়। তারপর সেখানে সবাই মিলে শুরু করে একটি যজ্ঞ। ববি ভাই বলছেন, ওইদিন ওই ছয় কবিরাজ একটা মালসার ভেতরে আগুন জ্বালিয়ে সেই আগুনের পাত্রের পাশে এই চারটি মানুষের মাথার খুলি রেখে তন্ত্রমন্ত্র পড়তে থাকে এবং তাদের জানা জাদুবিদ্যা সব জাহির করতে থাকে। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছয়জন কবিরাজ এই রিচুয়াল করেছিল। এতে করে নাকি এই চার পুরুষের আত্মা পূর্ণ শক্তি পেতে সক্ষম হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, এই যে চারটি মানুষের মাথার খুলি, এগুলো মূলত ওই কবিরাজদের ভেতরে কোনো একজনের চার পূর্বপুরুষের মাথার খুলি ছিল, যেমন বাবার, দাদার, দাদার বাবার এবং তার বাবার। কেননা এই ম্যাজিক সম্পূর্ণ করতে হলে এমন চারটা মানুষের খুলির প্রয়োজন যা হতে হবে চার পূর্বপুরুষের মাথার খুলি। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত টানা যজ্ঞ শেষ করে হেনরি এবং বাকি কবিরাজরা বাইরে চলে আসে। তারপর হেনরি আমাদের সবাইকে ডাকে। আমরা হেনরির কাছে গেলে হেনরি আমাদের বলে, আপনারা দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না, সূর্য ডোবার সাথে সাথে আমি আমার আসল কাজ অর্থাৎ চার পূর্বপুরুষের আত্মা ফেরানো জাদু শুরু করব। বাইরে পরিবেশটা তখন অস্বাভাবিক হয়ে যেতে পারে, সবার কাছে মনে হতে পারে প্রচণ্ড ঝড় তুফান হচ্ছে, দয়া করে কেউ ভয় পাবেন না, আর ভুলেও এই উঠানের চারপাশে কেউ আসবেন না, যদি কেউ আসেন তবে নিজ দায়িত্বে আসবেন, কেননা তারা চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। হেনরির কথা শোনার পরে আমরা তাকে আশ্বস্ত করি যে আমরা কেউ আসব না এখানে, আপনি আপনার কাজ চালিয়ে যান। সেদিন সূর্য ডোবার পরে শুরু হয় আসল কাজ। বাবি ভাই বলছেন, আমরা তখন আড়াল থেকে দেখতে থাকি হেনরি কি কি করছেন। তাছাড়া এই সমস্যা সমাধানের পরে হেনরি আমাদের সবকিছু খুলে বলেছিল। আমি ঘটনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেটা এখন বলছি যে কিভাবে করা হয়েছিল, কি করা হয়েছিল এই চার পূর্বপুরুষের আত্মা ফেরানোর সময়। সেদিন হেনরি উঠোনের মাঝখানে একটি কাপড় বিছিয়ে সেখানে সেই চারটি মানুষের মাথার খুলি রাখে। তারপর সেই খুলি বরাবর চারটি দাগ কেটে দেয়, মানে চারটি খুলির সামনের দিকে একটি করে সরল রেখা টানে। সেই দাগের ওপরে কিছু রং ছিটিয়ে সেগুলোর উপরে মোমবাতি স্থাপন করে, অনেকটা অ্যাসেম্বলির মতো করে সাজিয়ে নেয়। এরপর সেই মোমবাতিতে আগুন জ্বালিয়ে হেনরি সহ বাকি কবিরাজরা খুলিগুলোর সামনে দিয়ে এক লাইনে বসে পড়ে। তারপর সবাই মন্ত্র পড়া শুরু করে, ঘণ্টার পর ঘণ্টা মন্ত্র পড়েই যাচ্ছে তারা। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পরে চারপাশে ঝড় উঠতে থাকে, মনে হচ্ছে এখনই সব লণ্ডভণ্ড করে দেবে। অবাক করা বিষয় হচ্ছে এত বাতাসের ভেতরেও মোমবাতিগুলো ঠিকই চলছে। একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় তখন। এভাবে ঝড় বাতাস চলাকালীন সময় প্রথম সারির মোমবাতিগুলো এক এক করে নিভে যায়। তারপর তার কয়েক সেকেন্ড পরে একটি আলো এসে প্রবেশ করে প্রথম খুলির ভেতরে। আলোটি যখন প্রথম খুলির ভেতরে প্রবেশ করেছে তখন সব কবিরাজ একসাথে দাঁড়িয়ে যায়। তারপর তারা সুরেলা কণ্ঠে একটি লাইন বলতে থাকে যার বাংলা অর্থ হচ্ছে, তোমার পিতাকে নিয়ে এসো। এভাবে কিছুক্ষণ গান গাওয়ার পর ওই আলোটি আবার ওই খুলি থেকে বেরিয়ে চলে যায়। তার কয়েক মিনিট পরে দ্বিতীয় লাইনের মোমবাতি সব এক এক করে নিভে যায়। তারপর একটি আলো এসে দ্বিতীয় মাথার খুলির ভেতর প্রবেশ করে। ওই আলোটি যখন দ্বিতীয় খুলির ভেতরে প্রবেশ করে তখন সব কবিরাজ আবারও একই সুরে সেই গান গাইতে থাকে। তার কিছুক্ষণ পরে আবারও একই ঘটনা ঘটে, আলোটি খুলি থেকে বের হয়ে যায়, তৃতীয় লাইনের মোমবাতিগুলো এরপর সব নিভে যায়, আরেকটি আলো এসে তৃতীয় মাথার খুলিতে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে কবিরাজরা সেই একই গান আবারও গাইতে থাকে। তার কিছুক্ষণ পর আবার সেই তৃতীয় আলোটি খুলি থেকে বেরিয়ে যায়। তৃতীয় খুলিটি যখন ওখান থেকে চলে যায় তারপর পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, মনে হচ্ছে এক্ষুনি সব লণ্ডভণ্ড হয়ে যাবে। চারপাশ জুড়ে তখন প্রচণ্ড বাতাস বইছে। এমন সময় চতুর্থ লাইনের মোমবাতিগুলো নিভে যায় এবং একে একে চারটি আলো চারটি খুলিতে প্রবেশ করে। যখনই ওই আলো খুলিগুলোর ভেতরে প্রবেশ করেছে তখন আবার সেই কবিরাজরা উঠে দাঁড়ায় এবং সবাই একসাথে বলতে থাকে, হে মহাত্মা বাঁচাও আমাদের, আমাদেরকে বাঁচাও। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে ওই চারটি মানুষের মাথার খুলি মানুষের মতো কথা বলে ওঠে। ওরা বলে, তোদের এত বড় সাহস, আমাদের বিরক্ত করিস। তখন হেনরি বলে, আমাদের ক্ষমা করে দাও, আমরা যে বড় অসহায়, আমাদের আর কোনো পথ খোলা ছিল না, আমরা বাধ্য হয়ে তোমাদেরকে ডেকেছি। তারপর ওই চার পূর্বপুরুষের সাথে কবিরাজ হেনরির অনেক কথা হয়। অবশেষে হেনরি সক্ষম হয় তাদের শান্ত করতে। এক পর্যায়ে চতুর্থ খুলির যেটার ভেতরে গোমের আত্মা ছিল সে বলে, আমাদের কেন ডেকেছিস সেটা বল। তখন হেনরি সবকিছু খুলে বলে কিভাবে ইউরোবারা ইবদের ওপরে কালো জাদু করেছে আর এই সমস্যার সমাধান কি, সেই বিষয়ে গোমের কাছে তারা জানতে চায়। সবকিছু শুনে গোঁ বলে, এই সমস্যার সমাধান হচ্ছে আয়না জাদু। তারপর গোঁ হেনরিকে বলে দেয় কিভাবে সেই আয়না জাদু করতে হবে, আর গোঁ এটাও বলে দেয় আজকে রাতে কোন তিন যুবক মারা যাবে। তাদেরকে যদি বাঁচাতে চায় তাহলে তাদেরকে পানির ভেতরে রাখতে হবে, এই চীনের জাদু পানিতে কাজ করে না। ওরা তিনজন যেন আজকে সারা রাত পানির ভেতরে কাটিয়ে দেয়, তাহলেই বাঁচতে পারবে। এরপর সে বলে, আর তুই আগামীকাল আয়না জাদু প্রয়োগ করবি, এই আয়নার ভেতরে তাদেরকে বন্দি করে হত্যা করবি। পুরো প্রক্রিয়াটি কিভাবে করতে হবে সেটা গোঁ হেনরিকে শিখিয়ে দেয়। তারপর সেই মানুষের মাথার খুলিগুলো থেকে একে একে চারটি আলো উড়ে চলে যায়। এভাবেই শেষ হয় চার পূর্বপুরুষের জাদু। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর হেনরি সবাইকে আবারও ডাকে। আমরা তার কাছে গেলে সে সবকিছু খুলে বলে। তারপর সেই তিনজন যুবককে যাদেরকে আজকে রাতে মেরে ফেলা হবে তাদেরকে একটি পুকুরে রাত কাটাতে বলা হয়। হেনরির কথা মতো ওই তিনজন যুবক সারা রাত পুকুরের পানিতে কাটিয়েছিল। পরের দিন বিকেলে হেনরি একা আসে সাথে তিনটা আয়না নিয়ে। হেনরিকে দেখে আমরা সবাই তার কাছে এগিয়ে গেলাম। তখন হেনরি বলে, আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা তাকে বলি, না আজকে আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, সেদিন বিকেল থেকে হেনরি একটা রিচুয়াল শুরু করে যেটা কেভিনের উঠোনে বসে সে করেছিল। রিচুয়ালটা মূলত একটি পূজা পাঠ ছিল যেটা সঙ্গত কারণে আমি বর্ণনা করতে চাই না। সেদিন সূর্য ডোবার পরে হেনরি একটি গণ্ডি কেটে বসে। তার সামনে ছিল তিনটি আয়না। সেই তিনটি আয়না সামনে রেখে মন্ত্র পাঠ করতে থাকে। কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পরে একসাথে তিনটি আলো এসে সেই তিনটা আয়নার ভেতরে প্রবেশ করে। তারপর হেনরি একটা ছুরি দিয়ে একটি আয়নার ভেতরে আঘাত করে। যখনই সে ছুরি দিয়ে আয়নার ভেতরে আঘাত করে তখন প্রচণ্ড একটি আর্তনাদের শব্দ ভেসে আসে। ববি ভাই বলেছেন, ওই আর্তনাদের শব্দটা এত জোরালো ছিল যেমনটা খুব নিকটে বজ্রপাত হলে হয়। উপস্থিত সবার কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এভাবে একে একে তিনটি আয়নাকে হেনরি আঘাত করে ছুরি দিয়ে, আর প্রত্যেকবার ওইভাবে আর্তনাদের শব্দ ভেসে আসে। এটা শেষ করার পরে হেনরি আমাদের সবাইকে ডাকে এবং সে বলে, সমস্যার সমাধান হয়ে গেছে, আজকে থেকে তোমরা সবাই ইউরোবাদের কালজাদু থেকে মুক্তি পেলে। এভাবেই একটি ভয়ঙ্কর সমস্যার সমাধান করেছিল হেনরি। তারপরে ইউরোপা এবং ইবদের ভেতরে অনেকবার কালজাদুর লড়াই হয়েছে। দুই পক্ষ ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু করেছে উভয় পক্ষের ওপরে। সেই সব ঘটনা ববি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আমি পর্যায়ক্রমে পাঠাবো ইনশাল্লাহ। কর্মব্যস্ততার কারণে ঘটনা সংগ্রহ করতে এবং লিখতে আমার অনেক সময় লেগেছে, কেননা আমি ববি ভাইয়ের কাছ থেকে একটু একটু করে ঘটনা শুনি আর একটু একটু করে লিখি। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে আমি চুকসের দাদু বাগলার দাদুর একটি ঘটনা লিখে পাঠাব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আপনার জন্য এবং ভূত ডট কম এর জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। এই বলে মেহেদী হাসান তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবার কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। অনুগ্রহপূর্বক আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত হবেন এবং যারা শুনছেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনি সবসময় তাৎক্ষণিকভাবে সমস্ত নোটিফিকেশন পেয়ে যান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ফিরে এলাম আবারও আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আচ্ছা, সর্পবান শুনে আসলে কেমন হয়? সর্পবান আপনারা হয়তো আগেও শুনেছেন, কিন্তু এই ঘটনা নিয়ে আপনাদের আগ্রহের সীমা নেই, আর সেই কারণে এই ঘটনাটি আরও একবার শোনাতে চাই আপনাদের। এবং এর পরপরই থাকবে আত্মাবন্দি জাদু এক এবং পর্ব দুই। আশা করছি ভালো লাগবে আপনাদের। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আত্মাবন্দি জাদু অর্থাৎ আত্মাবন্দি জাদুর প্রথম পর্বটি আমরা বেশ আগে প্রচার করেছিলাম এবং দ্বিতীয় পর্বটি আমরা কিছুদিন আগে 13 ফেব্রুয়ারি 2026 প্রচার করি। চলুন আরও একবার ঘুরে আসি সেই ঘটনাগুলো থেকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান লিখছি দুবাই থেকে। রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাঠানো ঘটনাগুলো আপনার কণ্ঠে পড়ে শোনানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ভূত ডট কম এর মডারেটর গোলাম রাব্বি ভাই এবং অন্য সব মডারেটর এবং টিম মেম্বারদের। ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে বাগলা দাদু, লালা দাদু, মালির তান্ত্রিক গুরুর কথা, যাদের ঘটনা আত্মা ফেরানো জাদু এই প্ল্যাটফর্মে শুরু করার মাধ্যমে আমার জার্নি শুরু। আর ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম আমার আফ্রিকান বন্ধু চুকসের কাছ থেকে। আজকের এই ঘটনাটিও আমি সংগ্রহ করেছি আমার বন্ধু চুকসের কাছ থেকে। এই ঘটনাটি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার, যেখানে চুকসের বাড়ি। ঘটনা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। ভাইয়া, আপনি জানেন যে বাগলার দাদু অর্থাৎ চুকসের দাদু অনেক বড় একজন কবিরাজ। বাগলার দাদু ওনার মালিক তান্ত্রিক গুরুর সান্নিধ্য থেকে অনেক ভালো মানের একজন কবিরাজ হয়ে ওঠেন। কবিরাজি বিদ্যা থেকে শুরু করে অসংখ্য ঘটনার সাক্ষী হয়েছেন বাগলার দাদু। তাছাড়া অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাধনা করেছেন দাদু তার এই কবিরাজি জীবনে এসে। এই বাগলার দাদুর কবিরাজি জীবনে সবচেয়ে কাছে যাকে পেয়েছেন সেই ব্যক্তি হচ্ছেন লালা দাদু। লালা দাদু হচ্ছে বাগলার দাদুর বাল্য বন্ধু, তিনিও দাদুর মতো একজন অভিজ্ঞ বড় কবিরাজ। তাছাড়া লালা দাদুর পরে যে ব্যক্তিটি বাগলার দাদুর সবচেয়ে কাছের কবিরাজ তিনি হচ্ছেন ইব্রাহিম দাদু। একটা কথা, আফ্রিকাতে যে জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ওখানকার অনেক কবিরাজরা অনেক সময় একত্র হয়ে বিভিন্ন জাদুটোনা ও সমস্যার সমাধান করে থাকেন। গাম্বিয়া দেশের ভেতরে এই জিনিসগুলো আরো বেশি লক্ষ্য করা যায়। তো ওখানকার কবিরাজরা সমষ্টিগতভাবে যে কালো জাদু বা জাদুগুলো করে থাকেন তার ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর জাদু হচ্ছে সর্পবান, সর্পচালান এবং 15 কবিরাজের বান ইত্যাদি। আমি এখন আপনাদের সাথে বাগলা দাদুর ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করব। ঘটনাটি বেশ বড় হয়ে যাচ্ছে। এই ঘটনার সাথে বাগলা দাদুর জানা গাম্বিয়ার কিছু প্রচলিত কিছু ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত তথ্য দেব এবং এই জাদু করার প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করব ইনশাল্লাহ। ঘটনাটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, ঘটনা আমরা যেন বিনোদন হিসেবেই নেই। এটা চর্চা করা বা কালো জাদুর আশ্রয় নেয়া বা কাউকে এই ব্যাপারে উৎসাহ দেয়া থেকে বিরত থাকি, কেননা ব্ল্যাক ম্যাজিক মোটামুটি সব ধর্মে নিষিদ্ধ, তাছাড়া এটি শিরকের অন্তর্ভুক্ত। মূল ঘটনাটা শুরু করার আগে আমি বাগলার দাদুর ছোট একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। এই ঘটনাটা অনেক ছোট, কিন্তু এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন বাগলার দাদুর বিদ্যা সম্পর্কে, যে তিনি জাদুবিদ্যায় কতটা শক্তিশালী। একবার বাগলার দাদু তার ক্ষেতে অন্যান্য শাকসবজির পাশাপাশি কিছু তরমুজ চাষ করেছেন। তরমুজ বড় হবার পরে উনি একসময় লক্ষ্য করেন ওনার ক্ষেতের সব তরমুজগুলো চুরি হয়ে যাচ্ছে। প্রথম প্রথম উনি বিষয়টাকে পাত্তা দেননি, কেননা এলাকার ভেতর অনেক দুষ্টু ছেলে মেয়ে আছে এবং তারা একটু একটু করে এগুলো করে এবং সিরিয়াসলি ভাবার কোনো কারণ নেই এটা নিয়ে। বাগলা দাদু মানুষ হিসেবে অনেক উদার স্বভাবের মানুষ ছিলেন। প্রথম প্রথম বিষয়টি পাত্তা না দিলেও একসময় বাগলার দাদু খেয়াল করেন ক্ষেত থেকে অনেক বেশি তরমুজ চুরি হচ্ছে, যা ওনাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করছে। দাদু এবার বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন উনি তরমুজ চোর ধরবেন, কিন্তু চোর ধরতে গেলে পাহারা বসাতে হবে। এখন উনি পাহারা যে বসাবেন সেই সুযোগ ওনার নেই, কারণ সারাদিন খেতে অনেক খাটাখাটনির পাশাপাশি দিনে রাতে কবিরাজি করেন, আবার রাতে এসে ক্ষেত পাহারা দেয়াটা অত্যন্ত দ্রুহ ব্যাপার। তো উনি চোর ধরার জন্য একটা ভিন্ন কৌশল অবলম্বন করেন, সেটা হচ্ছে বাগলার দাদু একদিন সন্ধ্যায় একটা জাল নিয়ে আপনার ক্ষেতে যান, তারপর মন্ত্র পড়ে জাল ক্ষেতে বিছিয়ে দিয়ে আসেন। পরদিন সকালে ক্ষেতে যেয়ে বাগলার দাদু দেখেন ওই গ্রামের কিছু দুষ্ট ছেলে সেই জালের ভেতরে আটকা পড়ে আছে। জালটা এমন ভাবে তাদেরকে পেঁচিয়ে ধরে রেখেছে তারা নড়াচড়া করতে পারছে না। তখন বাগলার দাদু গ্রামের লোকদের ডেকে দেখান, দেখো এই দুষ্ট ছেলের দল রোজ রাতে আমার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যায়। গ্রামের লোকজন সবাই তো ভীষণ অবাক দাদুর এমন জাদুর কেরামতি দেখে। যাই হোক, তারপর ওই ছেলেদের ভয় ভীতি দেখিয়ে ছেড়ে দেয়া হয়। তাছাড়া তারা এমনিতে অনেক ভয় পেয়েছিল, কেননা তাদের বর্ণনা অনুযায়ী তারা যখন তরমুজ চুরি করার জন্য খেতে আসে হঠাৎ করে তাদের কাছে মনে হল কেউ তাদেরকে জাপটে ধরে ফেলেছে। ওরা প্রথম এটা ভেবেছিল যে বাগলার দাদু তার পরিবারের কেউ হবে, কিন্তু না, ওরা খেয়াল করে এটা একটা জাল। জালটা এমন ভাবে ওদের পেঁচিয়ে ধরে ওরা ওখানে মাটিতে পড়ে যায় আর সবাইকে এই একটি জাল পেঁচিয়ে ধরে রাখতে পারে। আর এভাবেই বাগলার দাদু জালের ওপর জাদু বিস্তার করে চোর ধরতে সক্ষম হন। এবার মূল ঘটনায় আসি। এই ঘটনাটি বেশি দিন আগের না, এটা 2022 সালের একদম প্রথম দিকে। তখন চুক্স দুবাই থেকে ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে ছোট চাচার বিয়ে উপলক্ষে। বাগলার দাদুর ছোট ছেলের বিয়ের বেশ আয়োজন করা হল। ছোট ছেলের বিয়েতে কোনো ধরনের কৃপণতা করেননি বাগলার দাদু, বাড়িটা বেশ সাজিয়ে গুছিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে দিলেন ছেলেকে। বিয়ের সময় বেশ ঘটা করে অনুষ্ঠান করা হল এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে বাগলার দাদুর আত্মীয়, পাড়া প্রতিবেশী ও তার সব কবিরাজ বন্ধুরা একত্রিত হয়েছিলেন। সেখানে মধ্যভোজনের আয়োজন করা হয়েছিল। ভোজন শেষে বাগলার দাদু ও তার 11 জন কবিরাজ বন্ধুরা একসাথে বসে গল্প করছিলেন। সেখানে লালা দাদু ও ইব্রাহিম দাদু উপস্থিত ছিলেন। গল্প করার এক পর্যায়ে বাগলার দাদু লক্ষ্য করেন যে তার অন্যান্য বন্ধুরা বিভিন্ন বিষয়ে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, কিন্তু এদের সবার ভেতরে ইব্রাহিম দাদু একদম চুপচাপ বসে রয়েছেন। তাছাড়া তার মুখে একটা চিন্তার ছাপ। বিষয়টা লক্ষ্য করে বাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন, ইব্রাহিম কি হয়েছে তোর? বাগলার দাদুর কথা শুনে বাকি সবাই একদম নীরব হয়ে যায় আর সবার দৃষ্টি তখন ইব্রাহিম দাদুর ওপর। ইব্রাহিম দাদু একদম চুপ। তখন বাগলার দাদু আবারও ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করেন,
কিরে কথা বলছিস না কেন? কি হয়েছে তোর, বলবি?
অবশেষে নীরবতা ভেঙে ইব্রাহিম দাদু বলেন,
বাগলার রে, এবার মনে হয় আমার মেয়ে ও তার পরিবারকে আর বাঁচাতে পারব না।
এমন সময় লালা দাদু বলে ওঠে,
কেন তোর মেয়ের আবার কি হল?
তখন ইব্রাহিম দাদু বলেন,
আমার মেয়ে নাতনি জামাই সহ তার পরিবারের সবার উপরে কালো জাদু করেছে আমার জামাইয়ের গ্রামের একজন শয়তান কবিরাজ। এমন জাদু করেছে যেটা কাটানো আমাদের পক্ষে সম্ভব না।
বলে রাখা ভালো, ওখানে যারা উপস্থিত ছিল তারা সবাই বাগলার দাদুর মতো কবিরাজ, যার ভেতরে বাগলার দাদু, লালা দাদু, ইব্রাহিম দাদু এই তিনজন অনেক অভিজ্ঞ কবিরাজ। যাই হোক, ইব্রাহিম দাদু বলছেন,
আমার এই কবিরাজ জীবনে কত মানুষের উপকার করলাম, কিন্তু নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর কোন উপায় দেখছি না।
এই কথা শোনার পরে বাগলার দাদুর মুখটা একদম মলিন হয়ে গেল। ছেলের বিয়ের আনন্দ ভুলে নিমেষেই বুকের ভেতরে বিষাদের কালো মেঘ জমল। কয়েক বছরের চাপা কষ্টটা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল। বাগলার দাদু আর নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন তিনি। বাগলার দাদু কেন কাঁদছেন জানেন? আমি চুক্সকে জিজ্ঞাসা করিনি সে কথা, সে তখন কেন কাঁদছিল, কেননা সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আমি অনেক আগে শুনেছিলাম, যেখানে কুম্পনৃত্যকে কেন্দ্র করে বাগলা দাদুর সাথে এক কবিরাজের ঝামেলা হয়, তারপর থেকে শত্রুতা। সেই শত্রুতার বলি হতে হয়েছিল চুক্সের একমাত্র ফুফুকে। যাই হোক, অশ্রু ভেজা নয়নে বাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন,
ইব্রাহিম, কন্যা হারানোর বেদনা আমি জানি, আমি বাগলার বেঁচে থাকতে তোর মেয়ের কিছু হতে দেব না, তুই খুলে বল আসল ঘটনা কি।
তখন লালা দাদু সহ বাকি সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলে,
হ্যাঁ ইব্রাহিম, তুই আমাদের বল কি হয়েছে, আমরাও তোর সাথে আছি, আমরা সবাই মিলে তোর মেয়ের জন্য লড়ব, কে বান মারল তোর নাতি, তোর মেয়ে আর তার শ্বশুর বাড়ির ওপর, আমাদের খুলে বল।
শুরুতে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে গাম্বিয়া হচ্ছে একটা মুসলমান প্রধান দেশ। আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা যখন তাকে কবরে রেখে আসি আমাদের অনেক চিন্তা থাকে, যেমন লাশ শিয়াল বা অন্যান্য জন্তু জানোয়ার খেয়ে ফেলবে কিনা ইত্যাদি ইত্যাদি। তেমনি গাম্বিয়াতে এই লাশ দাফন করার পরেও ওই ব্যক্তির পরিবারের সদস্যদের চিন্তা থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গাম্বিয়াতে প্রচুর লাশ চুরি হয়। মূলত এই লাশ চুরি করে তারা যারা লাশের ওপর বিভিন্ন সাধনা করে থাকে। তাই গাম্বিয়ার প্রত্যেকটা কবরস্থান সেখানকার স্থানীয় কমিটির মাধ্যমে পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বলছেন ইব্রাহিম দাদু, আমার মেয়ের জামাই কাশেম, তার কাজ হচ্ছে তাদের এলাকার একটা কবরস্থান পাহারা দেয়া। এই কাজ সে অনেক দিন ধরে করছে, কখনো কোনো সমস্যা হয়নি। 2020 সালে তার গ্রামের একজনের সাথে আমার মেয়ে জামাইয়ের বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। ধরুন তার নাম মার্কাস। এই মার্কাস ছিল একজন তান্ত্রিক কোচের মানুষ, যেটা একসময় কাশেম জানত। একদিন মার্কাস কাশেমকে বলে, কাশেম, তুমি চাইলে তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারি, যে টাকা দিয়ে তুমি তোমার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকবে, তবে এর বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। তখন কাশেম বলে, কি কাজ করে দিতে হবে? মার্কাস বলে, তুমি যে কবরস্থান পাহারা দাও ওখানে এমন কিছু লাশ দাফন করা হবে যা আমাদের কাজে লাগবে। আমার যখন যে লাশের প্রয়োজন হবে তখন তুমি যদি সেই লাশ আমার কাছে বিক্রি করে দাও তাহলে। না না, এই কাজ আমি করতে পারব না, কবর খুঁড়ে লাশ বিক্রি এ জঘন্য কাজ, এ আমাকে দিয়ে হবে না। তখন মার্কাস বলে, আরে কাশেম, তোমাকে কবর খুঁড়ে দিতে হবে না, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও, আমার যখন লাশের প্রয়োজন হবে আমি নিজে সেটা কবর থেকে খুঁড়ে নিয়ে যাব, ওই কবর পুনরায় মাটি দিয়ে ভরাটো করে দেব, কেউ বুঝতে পারবে না, তুমি শুধু টাকা নেবে আর মুখ খুলবে না। মার্কাসের কথা শুনে কাশেম একটু দ্বিধার ভেতরে পড়ে যায়, কেননা তার সংসারে ছিল অনেক অভাব, ওইদিকে তার কাজটা মোটেও ভালো কাজ না। মার্কাস বিষয়টা বুঝতে পারে, তখন সে কাশেমকে আরো ভালো করে বোঝায়, এই যেমন এত ভাবছো কেন, সুযোগ বারবার আসে না, কিছু পেতে হলে কিছু দিতে হয় ইত্যাদি ইত্যাদি। একটা সময় কাশেমও লোভে পড়ে রাজি হয়ে যায়। তো তারপর প্রতি মাসে সর্বোচ্চ দুইবার মার্কাস কাশেমের কাছ থেকে সদ্য দাফন হওয়া লাশ কিনতে থাকে। যেদিন মার্কাসের লাশের প্রয়োজন হয় সেদিন বিকেলে বা সন্ধ্যায় মার্কাস কাশেমকে বলে দিত আজকে রাতে সে আসবে সদ্য দাফন হওয়া কোন একটা লাশ কবর খুঁড়ে তুলে নিতে। এটা বলে মার্কাস কাশেমকে টাকা দিয়ে দিত, আর সেদিন গভীর রাতে কবরস্থান থেকে লাশ তুলে নিয়ে যেত মার্কাস। যখন এই লাশ চুরির কাজটি করত তখন কাশেম চারপাশে লক্ষ্য রাখত যেন কেউ এদিকটায় না আসে। ওদিকে মার্কাস কবর থেকে লাশ তুলে তারপর কবরটা পুনরায় ভরাট করে দিত যাতে কেউ বুঝতে না পারে, তারপর সে লাশ নিয়ে চলে যেত। সে এই লাশের সাথে কি করত সেটা সে কখনো কাশেমকে বলেনি। এভাবে চলতে থাকে। কাশেম মার্কাসের কাছ থেকে বেশ ভালোই টাকা পেতে থাকে। বলা যায় কাশেম টাকার নেশায় ভুলে গেছে সে কত বড় পাপ করছে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর ভেতরে কাশেম একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে মার্কাস এই পর্যন্ত যতগুলো লাশ নিয়েছে সবগুলো লাশ কোন যুবক অথবা যুবতীর। এতদিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত সে কোনো বৃদ্ধ মানুষের লাশ নেয়নি। যাই হোক, একটা সময় কাশেমের ভেতরে অনুশোচনা ও অপরাধ বোধ কাজ করতে শুরু করে এবং এই ঘৃণিত কাজের জন্য সে নিজে নিজে কষ্ট পায়। সে একটা সময় সিদ্ধান্ত নেয় যে আর একটা লাশও সে মার্কাসকে দেবে না। তো একদিন মার্কাস যখন কাশেমের কাছে এসে লাশ চায় তখন কাশেম মার্কাসকে বলে, দেখো মার্কাস, এই পাপ কাজ অনেক করেছি, যথেষ্ট হয়েছে, আর না, দরকার নেই আমার এত টাকা পয়সার, তুমি ভাই সব বাদ দাও, আর না হলে তুমি অন্য জায়গায় দেখো। তখন মার্কাস বলে, এসব কি বলছো কাশেম, লাশ না দিলে কিভাবে হবে, তুমি জানো তুমি আমাকে কি বলছো, আমার এখন অনেকগুলো লাশের প্রয়োজন, এখন তুমি যদি আমাকে লাশ দেওয়া বন্ধ করে দাও তাহলে আমি আবার লাশের সন্ধানে কোথায় যাব বলো। কিন্তু কাশেম মার্কাসের কথা শুনতে নারাজ। তার এক কথা, সে মার্কাসকে কোনো লাশ দিতে পারবে না, সে আর এই পাপ কাজ করবে না। ওদিকে মার্কাস বারবার কাশেমকে অনুরোধ করে। এক পর্যায়ে মার্কাস দেখল কাশেমকে অনুরোধ করে কোনো কাজ হচ্ছে না। তখন মার্কাস বলে, ঠিক আছে, তোমাকে আর কোনো লাশ দিতে হবে না, তবে শেষবারের মতো একটা লাশ দাও,
হঠাৎ করে বন্ধ করে দিলে তো হবে না, এটা আমার প্রয়োজন। অন্তত একবার ব্যবস্থা করে দাও, আজকের মতো লাশটা দাও। আর একটা লাশ তো, হ্যাঁ আর একটা, ঠিক আছে আর একটা লাশ তোমাকে দেব, তবে মনে রেখো এটাই শেষ। এরপর তুমি আমার কাছে এই লাশ কিনতে আসলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, তাই হবে। এরপর সেদিন রাতে কাশিম মার্কাসকে আরও একটি লাশ পেতে সাহায্য করে। মার্কাস লাশ নিয়ে চলে যাওয়ার পরে কাশিম একটা দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, এইবার মনে হয় এই জঘন্য পাপ কাজ থেকে তার মুক্তি মিলবে। কিন্তু কে জানত তার ভাগ্যে আসলে কি লেখা আছে। এই ঘটনার 10-12 দিন পরে এক সন্ধ্যায় মার্কাস আবার আসে কাশিমের কাছে এবং তাকে বলে আজকে বিকেলে যে লাশটা দাফন হয়েছে ওইটা তাকে দিতে। তখন কাশিম রেগে যায় মার্কাসের ওপর। তখন মার্কাস কাশিমকে বলে, আরে ভাই রাগ করছ কেন, আগে আমার কথা শোনো। আগে তোমাকে লাশের বিনিময়ে যে টাকা দিতাম এখন তার দ্বিগুণ দেব, তবু আমার লাশ চাই। দ্বিগুণ টাকা দেবে এই কথা শোনার পরে কাশিমের চোখ লোভে জল জল করে ওঠে। সে তখন পাপের কথা ভুলে যায়, আবারও মার্কাসের কথায় রাজি হয়ে যায়। তো এভাবে আরো কিছুদিন চলার পরে একদিন আমার মেয়ের শ্বশুর অর্থাৎ কাশিমের বাবা আমার মেয়েকে জিজ্ঞাসা করে, বৌমা বেশ কিছুদিন ধরে কাশিমের চলাফেরা আমার কাছে কেমন সন্দেহজনক লাগছে। তাছাড়া আজকাল তুলনামূলকভাবে সে বেশি বেশি বাজার করছে, বেশি বেশি টাকা খরচ করছে, তার এই টাকার উৎস কি, পাচ্ছে কোথায়? কেননা কবরস্থান পাহারা দেওয়ার কাজে যে সে সামান্য অর্থ পায় তা দিয়ে সংসার চালাতে অসুবিধা হওয়ার কথা। আমি ভালো করে জানি মাস শেষে কিরকম টাকা হাতে থাকে। কাশিমের বাবা উনিও এই কবরস্থানে পাহারা দেবার কাজই করতেন। পরবর্তীতে তার উত্তরসূরি হিসেবে কাশিম এই কাজের দায়িত্ব পায়। এই সব কাজের সাথে নিয়োজিত যারা থাকে তারা মাসে একটা নির্দিষ্ট দিনে বাড়িতে যেয়ে টাকা পয়সা চাল ডাল ইত্যাদি তুলে নিয়ে আসেন। আমার মেয়ের শ্বশুর নাকি খবর পেয়েছেন যে তার ছেলে বেশ কিছুদিন ধরে ঠিকমতো কালেকশন করে না। তাদের গ্রামের 100টা পরিবার আছে, তো পাহারাদার মাসে একবার এই 100 পরিবারের কাছ থেকে চাল ডাল টাকা এগুলো নিয়ে আসে। এটাই নিয়ম, এটাই তার পারিশ্রমিক। এখন কাশিমের বাবা কোনোভাবে জানতে পেরেছেন তার ছেলে বেশ কিছুদিন ধরে এই সামান্য কিছু বাড়ি থেকে এইগুলো সংগ্রহ করে এবং অধিকাংশ বাড়িতে সে যায় না। এটাই হচ্ছে সন্দেহের মূল কারণ, কেননা এই সকল বাড়িগুলো থেকে যদি সে টাকা না তোলে বা যে সামান্য টাকা সে তুলছে সেটা দিয়ে তার চলার কথা না। সে অন্য কোনো কাজ বা ব্যবসাও করে না। যাই হোক, শ্বশুর বলছেন, বৌমা আমাকে বলো তো কাশিম আজকাল কোথায় যায়, কি করে, সে কি অন্য কোনো কাজ করছে এটার পাশাপাশি? তখন আমার মেয়ে বলে, বাবা আমিও আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার এই আয়ের উৎস কি, তখন সে আমার কথা এড়িয়ে গেছে আর আমাকে ধমক দিয়ে বলেছে তুমি এসব জেনে কি করবে। তারপর আমি তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তখন আমার মেয়ের শ্বশুর বলে, নিশ্চয়ই সে কিছু একটা করছে, সে তো আর আশ্চর্য প্রদীপ পায়নি যে খসলেই দত্ত বেরিয়ে এসে টাকা দেবে। এই বলে কাশিমের বাবা চলে যান, কিন্তু তার মন কিছুতেই মানছে না, তিনি নানান চিন্তা করতে থাকেন ছেলেকে নিয়ে। যাই হোক, পরদিন কাশিম বাড়িতে এলে কাশিমের বাবা কাশিমকে ডাকে এবং তার কাছে জিজ্ঞাসা করে এত টাকা পয়সা সে কোথায় পাচ্ছে। কাশিম তার বাবাকেও কোনো কথার উত্তর দেয় না। ছেলে যেমন আচরণে কষ্ট পান বাবা। এরপর তিনি সিদ্ধান্ত নেন কাশিমের ওপরে নজর রাখবেন। যেভাবে সেই কাজ, তিনি কাশিমের ওপর নজরদারি করতে থাকেন। বেশ কিছুদিন ধরে তিনি একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে কাশিম যেদিন বাড়িতে বাজার সদাই করে নিয়ে আসে তার আগের দিন সে তার স্ত্রীকে বলে, আজকে আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে বাড়ি ফিরব, তোমরা সাবধানে থেকো। এই বলে সে সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা সন্দেহজনক, কেননা অন্যান্য সব দিনে সে বাড়ি থেকে বের হয় এশার নামাজের পরে খাবার খেয়ে। তো একদিন কাশিম বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাবা আমার মেয়ের কাছে আসে এবং জিজ্ঞেস করে, বৌমা কাশিম এখন কোথায় গেল, তোমাকে কিছু বলে গেছে? আমার মেয়ে উত্তর দেয়, হ্যাঁ বাবা, সে বলেছে তার একটা কাজ আছে, কাজ শেষ করে সে ডিউটিতে যাবে, কবরস্থান পাহারা দেবে, আগামীকাল সকালে বাড়ি আসবে। কাশিমের বাবা তখন নিশ্চিত হলেন, কেননা সে অন্য কোনো কাজে বাড়ি থেকে বের হতে পারে, তাহলে আজকে তার ছেলে সেই কাজে বের হয়েছে যেটা সে এতদিন ধরে করে আসছে। কাশিমের বাবা তখন সিদ্ধান্ত নিলেন, তিনি আজকে দেখবেন কাশিম কি করে, তার উপরে নজর রাখবেন। তিনি কাল বিলম্ব না করে দ্রুত হাঁটা শুরু করলেন। হাঁটতে
হাঁটতে একসময় তিনি লক্ষ্য করলেন বেশ কিছু দূরে কাসেমকে দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে কাসেম একটা জায়গায় এসে থেমে গেলেন, তার পকেট থেকে ফোন বের করলেন, তারপর কাকে যেন কল করলেন। ওদিকে কাসেমের বাবা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে আড়াল করে ফেললেন, আর ছেলে কি করে সেটা দূর থেকে দেখতে লাগলেন। যাই হোক, কল করার 10 মিনিট পরে একটা লোক আসলো কাসেমের কাছে, তারপর কাসেমের সাথে কিছু কথা বলে কিছু টাকা পয়সা দিয়ে লোকটা চলে গেল। কাসেমের বাবা তখন আড়াল থেকে লোকটাকে দেখার পরে তার শরীরে যেন বিদ্যুতের শক খেলেন, তিনি লোকটাকে চিনে ফেললেন। আরে, এ তো শয়তানতান্ত্রিক মার্কাস, কালজাদুর এমন কোন অপকর্ম নেই যে মার্কাস করে না, তার ছেলে কেন এরকম একটা জঘন্য লোকের কাছ থেকে টাকা নিল। বিষয়টা তখন তার মনে বেশ নাড়া দিল, তিনি ভাবলেন তাহলে কি তার সন্তান কাসেম এই তান্ত্রিকের সাথে লাশ কেনাবেচা করছে। না না, এ হতে পারে না, তার ছেলে এমন কাজ করতে পারে না, এর পেছনে অন্য কোনো কারণ আছে, তাকে দেখতেই হবে আসল ঘটনা কি ঘটছে। যাই হোক, ওদিকে টাকা পাওয়ার পরে কাসেম ভালো করে এদিক ওদিক দেখে নিল এবং সে টাকাটার বিষয়টা যেন কেউ বুঝতে না পারে এভাবেই বাজারের দিকে হাঁটা শুরু করল। ওদিকে বাবা দূর থেকে তাকে অনুসরণ করতে থাকল। ছেলের এমন কার্যকলাপ নিজ চোখে দেখে কাসেমের বাবা বুঝতে পারেন তার ছেলের অধপতন হয়েছে। ঈশার নামাজের পরে কাসেম বাজার থেকে ফিরে কবরস্থানের দিকে রওনা হলে তার বাবাও দূরত্ব বজায় রেখে পেছন পেছন আসতে থাকেন। বলে রাখা ভালো, সেদিন চাঁদের আলো ছিল। চুক্স বলেছে আমাদের ওখানে পূর্ণিমার রাতে বেশ ভালো পরিষ্কার দেখা যায়। তারপর কাসেম কবরস্থানে পৌঁছে যায়। ওদিকে কাসেমের বাবা কবরস্থানের ওখানে একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়লেন, আর তার ছেলে কি করে সেটা লক্ষ্য করতে থাকলেন। ওখানে একটা ছোট ঘরের মতো করে বানানো ছিল, যার ভেতরে একটা খাটিয়া, কোদাল এবং বিভিন্ন জিনিস রাখা হয়। কাসেম সেই ঘরের তালা খুলে সেখান থেকে তার বসার চেয়ার ও একটা লাঠি নিয়ে বাইরে চলে এলো আর গেটের সামনে বসে পড়ল। তারপর সে ওখানে বসে বসে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করতে লাগল। আর ওদিকে তার বাবা ছেলের ওপর নজর রাখছেন দূর থেকে। এভাবে কেটে যায় অনেক সময়। কাসেমের বাবার যেন অপেক্ষার প্রহর শেষ হয় না, তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন আজকের শেষ দেখেই তিনি ঘরে ফিরবেন, প্রয়োজনে সারা রাত ছেলের ওপর নজর রাখবেন। হঠাৎ মধ্যরাতে কাসেমের মোবাইলে একটা কল আসে। কাসেম মোবাইলে 1 মিনিটেরও কম সময় কথা বলে ফোনটা রেখে দেয়। তার ঠিক 5-7 মিনিট পর কাসেমের বাবা খেয়াল করেন মার্কাস এসেছে কাসেমের কাছে, এবং তারা দুজন এদিক ওদিক দেখে সরাসরি চলে যায় সেই নতুন কবরটার কাছে, যেটাতে আজকে বিকেলে একটা লাশকে দাফন করা হয়েছে। কাসেমের বাবা আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে, কি করছে তার ছেলে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তার ছেলে এমন জঘন্য কাজ করতে পারে সেটা তিনি নিজের চোখে দেখবেন কিছুতেই মেনে নিতে পারছেন না। ওনার ইচ্ছে করছে এখনই একটা লাঠি দিয়ে দুইজনকে পিটিয়ে ওইখানেই মেরে ফেলতে, কিন্তু উনি অনেক কষ্টে নিজেকে সংযত রাখলেন। একটা সময় মার্কাস কবর খোঁড়া শুরু করে, খুব দ্রুত কবর খুঁড়তে সে লাশটাকে কবর থেকে বের করে কবরটাকে আবারও আগের মতো করে গুছিয়ে রাখে। কেউ বুঝতে পারে না কবরটা খোঁড়া হয়েছিল। তারপর সে কাসেমের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলে এবং কথা শেষ করে লাশটাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। ওদিকে কাসেমের বাবা মার্কাসের পেছন পেছন যেতে থাকে খুব সাবধানে, যেন মার্কাস কিছুতেই বুঝতে না পারে। তারপর সে নির্জন জায়গায় এসে মার্কাস থেমে যায় আর লাশটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখে। কাসেমের বাবা লুকিয়ে সব দেখছে। তারপর সে লাশটাকে নিয়ে কি করেছিল সেই ব্যাপারগুলো আমি এড়িয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ পরেই দুটো ভয়ঙ্কর প্রাণী সেখানে আসে, তাদের দেখে কাসেমের বাবার গলা শুকিয়ে যায়। তিনি দেখেন ওই দুটোর দেহ কাঠামো অনেকটা গরিলাদের মতো এবং মুখ হচ্ছে অনেকটা সূচালো, মুখ ভর্তি দাঁত। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দুটো প্রাণীর কোনো নাক নেই, পুরোটাই মুখ এবং মুখের জায়গা জুড়ে বিশাল এক গাল। চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো টকটক করছে আর হাত ভর্তি নখ, গায়ের রং কুচকুচে কালো। কাসেমের বাবা বুঝতে পারেন এইটা কোনো সাধারণ প্রাণী না, নিশ্চয়ই এ দুটো কোনো বদচিন। এভাবে ভাবতে ভাবতে তিনি খেয়াল করেন যে মার্কাস সেখান থেকে উঠে একটু সরে দাঁড়ালো। সে সরে দাঁড়ানোর সাথে সাথে ওই জানোয়ার রূপী দুটি জিন লাশের উপরে ঝাঁপিয়ে পড়ল আর লাশটাকে খেতে শুরু করল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কাসেমের বাবার প্রাণ যায় যায় অবস্থা। উনি আর সহ্য করতে পারলেন না, পেছন ফিরে ওই জায়গা থেকে একটু দূরত্বে এসে এক দৌড় দিয়ে তিনি চলে গেলেন কাসেমের কাছে, সেই কবরস্থানে যেখানে কাসেম ডিউটি করছে। তিনি সেখানে পৌঁছেই বমি করে দিলেন। এদিকে কাসেম হঠাৎ করে বাবাকে এমন অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সে একদম কিংকর্তব্য বিমূঢ়। একটা সময় সময় তার ঘোর কাটে এবং সে বাবাকে ধরে ফেলে, কেননা তার বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছেন। কাসেম তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা এত রাতে তুমি এখানে কিভাবে এলে, আর কি হয়েছে তোমার? তখন বাবা তাকে বলেন, ওরে পাপি, তোর স্থান জাহান্নামে হবে, এটা তুই কি করছিস? আমার ভাবতেও ঘৃণা হয় আমার সন্তান এরকম জঘন্য কাজ করতে পারে। একথা শোনার পর কাসেম বেশ ঘাবড়ে যায়। সে কিছু বলে ওঠার আগে বাবা আবার বলে, আজকে সন্ধ্যা থেকে তুই যা যা করেছিস তার সব আমি জানি, এই নিজের চোখে দেখেছি। তুই জানিস তুই যে লাশটা মার্কাসকে দিলি সেটা নিয়ে সে কি করেছে? বকাঝকা চলতেই থাকে। এক পর্যায়ে তিনি ছেলেকে বোঝান এটা অনেক বড় পাপ কাজ, এখান থেকে ফিরে আসতে হবে তাকে। এরপর কাসেম তার ভুল বুঝতে পারে এবং বাবার কাছে ক্ষমা চায় আর প্রতিজ্ঞা করে জীবনে এমন কাজ আর সে করবে না। তখন তার বাবা বলে, আমি বুঝতে পেরেছিলাম তুই কোন একটা অন্যায় কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিস, তারপর থেকে তোকে নজরে নজরে রাখছি। আজকে যদি আমি ছাড়া তো এই কর্মকাণ্ড অন্য কেউ দেখে ফেলত তাহলে কি হতো বলতো? নিঘাত মৃত্যু। বাবা হিসেবে আমি এটা চাই না তুই কোন খারাপ কাজ করিস, তোর সাথে খারাপ কিছু ঘটুক। তখন কাসেম বুঝতে পারে বাবা তাকে কত ভালোবাসে। কাসেম বাবাকে বলে, আজকের পর থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনব, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা বলেন, তুই মার্কাসকে বলবি তুই আর এই পাপ কাজ করবি না, সে যত লোভ লালসা দিক না কেন তুই তার কথা শুনবি না। কাসেম রাজি হয়ে যায় এবং সে বলে, তার কাছ থেকে একটি লাশও আর মার্কাসের কাছে যাবে না, কারো কাছেই না। সে এটাও বলবে যে তাদের ব্যাপারটা শুধুমাত্র বাবা জেনেছে, গ্রামবাসীরা জানলে হয়তো দুজনকেই মেরে ফেলবে। ওদিকে মার্কাস কোনো কথা শুনতে নারাজ। সবকিছু বলার পরে সে বেগে বসল, যে করেই হোক না কেন যে কোনো উপায়ে তার লাশ চাই, তাকে লাশ নিতেই হবে। এই নিয়ে তাদের ভেতরে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে মার্কাস কাসেমকে হুমকি দিতে থাকে এবং বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে পুরো পরিবার নিয়ে তুমি বিপদে পড়বে। একসময় দুজনের হাতাহাতি মারামারিও হয় এবং কাসেম ছিল শক্তিশালী, সেজন্য মার্কাস বেশি মার খায় এবং তার একটা হাতও ভেঙে যায়। মারামারি চলাকালীন সময়ে গ্রামের কিছু লোক এসে তাদের মারামারি ঠেকিয়ে শান্ত করে এবং জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করছে। তখন দুজনেই বিষয়টা এড়িয়ে যায়। পরবর্তীতে লাশ না দিতে পারার কারণে মার্কাস কাসেমের পুরো পরিবারের ওপরে কালজাদু করে, এমনকি আমার মেয়ে ও নাতনিকেও ছাড়েনি এই শয়তান তান্ত্রিক। বাগদা দাদু ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করে, মার্কাস কিভাবে মানে কি জাদু করেছে তোর মেয়ের সাথে? তখন ইব্রাহিম দাদু বলে, লাশের জাদু। লাশের জাদু কথাটা শুনে উপস্থিত সব দাদুরা বলে ওঠে, কি লাশের জাদু? এই যে লাশের জাদু, সেই বিষয় একটু পরে আসছি। ইব্রাহিম দাদু বলছেন, আমার মেয়ে জামাই ও তার পরিবারের সবাই এখন অসুস্থ। খবর পেয়ে আমি ছুটে যাই, আমার মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে কিছু খেতে পারে না, ঘুমোতে পারে না, কোনো কাজ করতে পারে না, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, সারাদিন নাকি তার পেটে শুধু ব্যথা করে। বাড়ির প্রত্যেকটা সদস্যের এক অবস্থা। আমি কাসেমের বাবার কাছে জিজ্ঞাসা করি, বেয়াই কি হলো এসব? কাসেম আমাকে সব কথা খুলে বলে। সব শুনে আমি কাসেমের সাথে অনেক রাগারাগিও করি, কিন্তু রাগারাগি করে তার কোনো সমাধান হবে না। তারপর আমি সবাইকে প্রতিশ্রুতি দেই যে আমি প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করবে, যেমন পানি পড়া দেয়া, এই সমস্ত কিছু আমি দিয়ে চলে আসি। আসার সময় তাদের বলে আসি আমি খুব শীঘ্রই একটা সমাধান করে ফেলব ইনশাল্লাহ। এই বলে আমি তার বাড়ি থেকে চলে আসি এবং এক সংবাদ সংগ্রহকারী মুকবির জিনকে পাঠাই ওখানে তথ্য সংগ্রহের জন্য। তার কিছুক্ষণ পরে আমার জিন আমাকে একটা তথ্য দেয় যেটা শোনার পরে আমি অনেক বেশি আতঙ্কিত এবং এই সমস্যার সমাধান আমার একার পক্ষে অসম্ভব। এই জন্য শত মন খারাপের পরেও আমি তোমাদের সাথে দেখা করার উদ্দেশ্যে বাগলারের ছেলের বিয়েতে উপস্থিত হয়েছি। আমি জানি তোমরা পারবে মেয়েটিকে বাঁচাতে। তখন লালা দাদু, বাগলার দাদু এবং উপস্থিত সবাই, সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলেন, আমরা বহু আগে থেকে বিপদে আপদে একে অপরের সাথে ছিলাম, আমরা দলবদ্ধভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান যেভাবে করেছি আগামীতেও করব। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আর কয়দিন বাঁচব? তবে জীবিত থাকতে আমাদের কোনো বন্ধুকে এভাবে বিপদে রাখব না। তোর জন্য আমাদের জান হাজির, তুই শুধু বল তোর মুখবির জিন তোকে কি তথ্য দিল। তখন ইব্রাহিম দাদু আবার বলতে শুরু করলেন,
সেদিন রাতে আমার মুখবির জিন আমাকে জানায় যে মার্কাস কাশেমের পরিবারের ওপর জাদুটি করেছে। তবে তার আগে ওই জিন দুটো সম্পর্কে একটু বলে রাখতে চাই, যারা লাশ খাচ্ছিল, যেটা কাশেমের বাবা দেখেছিল। তান্ত্রিক মার্কাস মূলত ওই জিনের মাধ্যমে অনেক শয়তানি কর্মকাণ্ড করে থাকে। ওই জিন দুটো হচ্ছে খবিশ জিন বা মূর্তাখোর জিন। ওরা অনেক শক্তিশালী, ওরা মার্কাসের হয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে। আর এই কাজের বিনিময়ে মার্কাস তাদেরকে মাসে দুইবার বা তার অধিক সময় মৃত ব্যক্তিদের খাদ্য হিসেবে উপহার দেয়। এখানে সবার একটা প্রশ্ন আসতে পারে, খবিশ জিন যদি অনেক শক্তিশালী হয়ে থাকে তবে তারা কেন নিজেরা কবর থেকে লাশ তুলে নিয়ে খায় না? উত্তর হচ্ছে, শয়তান জিন যতই শক্তিশালী হোক না কেন, তারা কখনো কবরস্থানের মতো পবিত্র জায়গায় প্রবেশ করতে পারে না। এখন আসছি এই জাদুর ব্যাপারে, যে জাদু মার্কাস করেছিল কাশেমের পুরো পরিবারের ওপর। এটি এমন একটি জাদু যে জাদু কাটানো কোনো জিনের পক্ষে সম্ভব না, তবে মানুষ চাইলে পারে। কেননা এই জাদুটি করা হয়েছে একটি লাশের সাথে, যেটাকে বলে লাশের জাদু। এই লাশের জাদু নাকি অনেক প্রকার হতে পারে। তার ভিতর যে ভয়ঙ্কর জাদু সেটি হচ্ছে ভিক্টিমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা, অথবা চুল নখ এ সমস্ত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাউকে খাওয়ানো এবং তারপর তাকে মেরে ফেলা। তো যাই হোক, ওই মৃত ব্যক্তিকে যখন দাফন করা হবে তখন থেকে এই জাদুর কাজ শুরু হবে। আর একবার যদি জাদু সম্পন্ন হয় তখন ওই জাদু কাটানো অনেক কঠিন। আর এই কঠিন জাদুটি মার্কাস করেছিল কাশেমের পরিবারের ওপর। মার্কাস প্রথমে তার পালিত জিনের মাধ্যমে কাশেমের পরিবারের সবার মাথার চুল অথবা নখ সংগ্রহ করে। তারপর সে একজনকে এই চুল খাওয়াতে সক্ষম হয় এবং ওই চুল খাওয়ানো ব্যক্তিটিকে কালো জাদু করে মেরে ফেলতে সক্ষম হয়। তারপর ওই ব্যক্তিকে যখন দাফন করা হয়েছে তখন থেকে কাশেমের পরিবারের ওপরে জাদুর কাজ শুরু হয়ে গেছে। এখন এই জাদুর প্রভাবে সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাবে। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, শয়তান তান্ত্রিক মার্কাস একজনকে কালো জাদু করে মেরে ফেলল, অর্থাৎ যার পেটের ভেতর বর্তমান কাশেমদের পুরো পরিবারের চুল রয়েছে, মার্কাস যদি তাকে এত সহজে মেরে ফেলতে পারে তবে কাশেমের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য সে কেন ভিন্ন পন্থা অবলম্বন করল, মানে এই লাশের জাদু? কেন সে নিরীহ একজনকে মারল? সে তাকে না মেরে সরাসরি কাশেমের পুরো পরিবারকে শেষ করে দিলেই পারত। উত্তর হচ্ছে, এটা অসম্ভব। কিভাবে সেটা বলছি, মার্কাস হচ্ছে একজন তান্ত্রিক বা কবিরাজ, সে সুবাদে তার কাছে অনেক মানুষ যায় বিভিন্ন কাজের জন্য। তো এই চালাক মার্কাস একজনকে নির্বাচন করেন এবং তাকে ভুল বুঝিয়ে তার ইচ্ছাতেই প্রথমে তাকে এই চুল খাওয়ানো হয়, তারপর তাকে মেরে ফেলার যে কালো জাদুর প্রক্রিয়া সেটা তার অজান্তে হলেও সবকিছু তার সামনে এবং সম্মতিতে করা হয় এবং সে জানতেও পারে না তাকে মেরে ফেলা হচ্ছে, আর এভাবেই তাকে খুব সহজে মেরে ফেলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এভাবেই মার্কাস কাশেমের পুরো পরিবারের ওপরে জাদু করেছিল, যেটা কাটাতে হলে ওই লাশটাকে তুলে তার পেট কেটে সেই চুল বের করে নিয়ে আসতে হবে, যে কাজটি অসম্ভব। কেননা এই কাজটি করতে গেলে সামাজিকভাবে সবার বাধার সম্মুখীন হতে হবে এবং জিনের পক্ষে কবরস্থানে ঢুকে এই কাজ করা অসম্ভব। এখন এই সমস্যার সমাধান কিভাবে করব আমার মাথায় কিছুই আসছে না। ইব্রাহিম দাদু থামলেন। পুরো ঘটনা শুনে উপস্থিত দাদুরা সবাই ইব্রাহিম দাদুকে বললেন, বিষয়টা আসলে অনেক জটিল, তবে নিশ্চয়ই এর কোন না কোন সমাধান আছে, আমাদের একটু ভাবতে হবে। তখন লালা দাদু বাগলা দাদুর উদ্দেশ্যে বললেন, বাগলার, তুই হয়তো ভুলে গেছিস, একটি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। লালা দাদুর মুখে এই কথা শুনে উপস্থিত সবাই অতি উৎসাহিত হয়ে পড়ে। তুই কি বলতে চাচ্ছিস লালা, কি সেই প্রক্রিয়া? তখন লালা দাদু বলে, পনেরো কবিরাজের জাদু ও বান। তখন পাগলা দাদু বলেন, হারে, এটা তো মাথায় ছিল না, কিন্তু এই জাদু করতে অনেক কঠিন, তাছাড়া এই জাদু সম্পূর্ণ করতে পনেরো জন কবিরাজের প্রয়োজন, পাশাপাশি অনেক কিছু লাগবে, এই যেমন লোহার খাঁচা, একটা কালো বেড়াল, মানুষের মাথার খুলি, আরো কত কি। যাই হোক, আমরা এখানে বারো জন আছি আর তিনজন অভিজ্ঞ কবিরাজকে নিয়ে চলো আগামীকাল সন্ধ্যায় আমার বাড়িতে, এই পনেরো জন কবিরাজের বান ও জাদুর কাজ শুরু করি। বাগলার দাদুর প্রস্তাবে সবাই রাজি হয়ে যায়। তারপর বাগলার দাদু তার একজন কবিরাজ বন্ধুকে বলে দেন যে সে তিনজন কবিরাজকে খবর দিতে পারবে কিনা, সে জানায় পারবে। দাদু বলেন তিনি যেন বাগলার দাদুর কথা বলেন এবং কাকে কাকে কি জোগাড় করতে হবে সেটাও তিনি বলে দেন। এরপর বাগলার দাদু ইব্রাহিম দাদুর কাঁধে হাত রেখে বলেন, ইব্রাহিম, তুই এখন নিশ্চিন্তে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান উপভোগ কর, চিন্তা করিস না, আমরা বেঁচে থাকতে তোর মেয়ে আর তোর নাতিদের কিছু হবে না।
তারপর বিয়ের বাকি অনুষ্ঠান সম্পন্ন করে যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন বিকেলের ভেতরে সবকিছুর আয়োজন করে সবাই বাগলার দাদুর বাড়িতে চলে আসে। এই ১২ জনের সাথে যোগ দেয় আরো ৩ জন অভিজ্ঞ কবিরাজ। এই ১৫ জন কবিরাজের সর্দার হয় বাগলার দাদু, কারণ তিনি সার্বিক বিবেচনায় সবচেয়ে অভিজ্ঞ। বাগলার দাদুর সহ এই ১৫ জন কবিরাজের ভেতরে মুসলিম, খ্রিস্টান ও বুনো ধর্ম অবলম্বী মানুষ থাকলেও তারা সবাই ছিল জোলা জাতি। এই জোলা জাতির ভেতরে একটা প্রচলিত জাদু হচ্ছে এই ১৫ জন কবিরাজের জাদু ও বান। এই জাদু সম্পর্কে আরো বিষয় সামনে জানা যাবে। তো বাগলা দাদুকে সর্দার বানানো হয়। প্রথমে বাগলার দাদু কালো বিড়ালটাকে একটা ছোট লোহার খাঁচার ভেতরে বন্ধ করে তালাবন্দী করে ফেলে। তারপর উঠোনের মাঝ বরাবর ওই বিড়াল সহ খাঁচাটা রাখে এবং সেই খাঁচার উপর একটা প্লেট রেখে সেই প্লেটের উপরে মানুষের মাথার খুলিটি তিনি রাখেন। তারপর বাগলার দাদু একটা ছুরি দিয়ে তার আঙুলের কিছুটা কেটে ফেলেন এবং সেই কাটা আঙুলটি সেই মানুষের মাথার খুলির ওপর ধরেন। দাদুর আঙুল বেয়ে রক্ত সেই খুলির ওপরে গিয়ে পড়ে। খুলির উপরে কিছু রক্ত দিয়ে দাদু হাতে একটা কাপড় ব্যান্ডেজের মতো করে পেঁচিয়ে দেন। তারপর একে একে ১৪ জন কবিরাজ এভাবে আঙুল কেটে সেই খুলির ওপরে রক্ত ফেলে। এভাবে ১৫ জনের রক্ত দেওয়া শেষ হলে দাদুরা বাদ্যযন্ত্র নিয়ে আসেন। বাগলা দাদু খাঁচাটা সামনে রেখে উঠোনে বসে পড়েন আর বাকি ১৪ জন কবিরাজ ৭ জন করে দুটি লাইনে বসে পড়েন। ধরেন খাঁচাটা উঠোনের মাঝ বরাবর আছে, বাগলা দাদু বসেছেন খাঁচার সামনে পশ্চিম দিকে মুখ করে, আর এই ৭ জন সদস্য দুই দলের এক দল বসেছে উত্তর দিকে মুখ করে এবং অন্য দল বসেছে দক্ষিণ দিকে মুখ করে। তাদের উভয়ের লাইন শুরু হয়েছে খাঁচার পশ্চিম পাশ থেকে। যাই হোক, এরপর সবাই এক ধরনের বাদ্য বাজাতে থাকে, গান গাইতে থাকে। তারা গান গাইছিল, সেটা মূলত ছিল জোলা সঙ্গীত। একটা কথা বলে রাখা ভালো, আমার পূর্বের ঘটনা আফ্রিকার কালো জাদু, যেখানে দেখা যায় নাইজেরিয়ার কবিরাজ সুরেলা কণ্ঠে গান গাইছে, সেই একই কাজ গাম্বিয়ার কবিরাজরাও করছে। আমি চুক্সকে জিজ্ঞাসা করেছিলাম এই গান গাওয়ার কারণ কি আর আফ্রিকার সব দেশে কি এভাবেই জাদু করা হয়ে থাকে। চুক্স যে উত্তরটা দিয়েছিল সেটা হল, হ্যাঁ, এই আফ্রিকার প্রায় দেশের জাদু করার পদ্ধতি সমষ্টিগতভাবে, জাতিগতভাবে কোন অনুষ্ঠান ও যাত্রণা করা থাকলে তারা গান বাজনার মাধ্যমে সেটা করে থাকে। তাছাড়া অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও এই গান বাজনার আয়োজন করা হয়। যাই হোক, ঘটনায় ফিরে আসা যাক। বাগলার দাদু সহ সবাই তখন সুরেলা কণ্ঠে গান গাইছেন। মজার বিষয় হচ্ছে বাগলার দাদু এক লাইন গাচ্ছেন, সেটা শেষ হওয়ার পরে বাকিরা বাকি অংশটুকু গাচ্ছেন। এই গান চলে প্রায় ঘণ্টাখানেক। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সূর্য ডোবার পরে গান বাজনা শেষ করে ওনারা ১৫ জন কবিরাজ জাদু ও বানের প্রথম ধাপ শেষ করেন। এরপর দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই। দ্বিতীয় ধাপে বাগলার দাদু ওই খাঁচার দুই পাশে কিছু আগরবাতি অথবা ওই ধরনের কিছু সুগন্ধি জ্বালিয়ে দেন। তারপর সব কবিরাজরা খাঁচাকে কেন্দ্র করে গোল হয়ে বসেন এবং একটা জায়গা ফাঁকা রাখেন। বাগলা দাদু বসলেন সব কবিরাজদের মাঝখানে, যে জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল। কিভাবে সেটা বলছি, ধরুন এই লোহার খাঁচার পাশে গোল করে সমান দূরত্বে ১৬টা টুল রাখা হয়। প্রত্যেকটা টুলের নাম্বার আছে। এখন হিসাব অনুযায়ী ১৬ নম্বর টুল থাকবে এক নম্বরের পাশে। তখন ১৬ নম্বর টুল সরিয়ে নেওয়া হলে এক নম্বর এবং ১৫ নম্বর টুলের দূরত্ব দ্বিগুণ হয়ে যায় বাকি টুলের তুলনায়। ওইটা হচ্ছে ফাঁকা জায়গা। এদিকে ৮ নম্বর টুলটা একদম মাঝে বসেছে, ওই ৮ নম্বর টুলের ওপরে বাগলার দাদু বসেছেন। এখন বাগলার দাদুর ডান পাশে ৭ জন কবিরাজ এবং বাম পাশে ৭ জন কবিরাজ, আর সামনে বিড়াল বন্দী লোহার খাঁচা আর সেই রক্ত মাখা মাথার খুলি। আশা করি পজিশনটা সবাই বুঝতে পেরেছেন। আমার মনে হয় না বুঝলেও অসুবিধে নেই। যাই হোক, এরপর শুরু হয় মন্ত্র। প্রথমে বাগলা দাদু মন্ত্র পাঠ করেন। মন্ত্র পড়া শেষ হলে ১ ও ৭ নম্বরের ভেতর থেকে মন্ত্র পড়া শুরু হয়। তার মন্ত্র শেষ হলে আবার ৯ ও ১৫ জনকে সেই মন্ত্র পাঠ করতে হয়। এভাবে একবার দাদু, তারপর ডানপক্ষের এবং তারপরে বামপক্ষের সবাই এভাবে পড়তে থাকেন এবং এই রিচুয়াল চলতে থাকে। এবং খাঁচার ভেতরে তখন সেই বেড়ালটা ভয়ঙ্কর হুঙ্কার দিতে থাকে এবং ছটফট করতে থাকে। ওদিকে সবাই মিলে মন্ত্র পড়েই যাচ্ছে। একটা পর্যায়ে বিড়ালটা খাঁচার তালা ভেঙে বের হয়ে ওই ফাঁকা জায়গা দিয়ে এক দৌড় দিয়ে বাগলার দাদুর ছোট ঘরটায় চলে যায়। ছোট ঘর বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে আফ্রিকার কবিরাজদের একটা আলাদা ঘর থাকে ছোট, যেটাতে তারা কবিরাজি চর্চা করে থাকে, এবং ঘরটা বানানো হয় গোল করে অনেকটা কুড়ে ঘরের মতো। যাই হোক, দাদুরা কিন্তু দেখছেন বিড়ালটা বের হয়ে চলে গেল। একটা জিনিস খেয়াল করেন, এই বিড়ালের শরীরে কতটুকু শক্তি থাকতে পারে সেটা আমাদের সবার জানা প্রয়োজন। একটা বিড়ালের পক্ষে একটা লোহার খাঁচা ভেঙে সেখান থেকে চলে যাওয়া সাধারণ বিষয়? হ্যাঁ, এটাই হয়েছিল, কারণ এটাই জাদুবিদ্যা। বিড়ালটা চলে যাওয়ার পরে দাদুরা উচ্চ স্বরে মন্ত্র পড়তে থাকেন। এমন সময় চারপাশে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়ে যায়। এটা হচ্ছে জিন আসার পূর্ব মুহূর্ত। সবাই মন্ত্র পড়তে থাকে এবং দেখে যে উপরে বিশাল এক খণ্ড মেঘ আস্তে আস্তে নিচের দিকে নামছে। মনে হচ্ছে কোনো একটা দৈত্য দানব মেঘের উপরে ভেসে ভেসে আসছে এবং সে নিচের দিকে নামছে। এমন দৃশ্য দেখার সাথে সাথে ভয়ে যে কারো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। সবাই ছিল 80 বছরেরও বেশি বয়স্ক এবং অভিজ্ঞ কবিরাজ। তারা তাদের এই কবিরাজ জীবনে এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছে, তাই তাদের উপরে এগুলো কোনো প্রভাব ফেলেনি। আস্তে আস্তে সেই জমাট বাঁধা কালো মেঘ নিচে নামতে থাকে এবং একদম নিচে চলে আসে। হাসি শোনা যাচ্ছিল আগে থেকেই, শুধু শব্দটা ধীরে ধীরে প্রকট হচ্ছে। একটা সময় কাছে চলে আসছে সেই জমাট বাঁধা মেঘ এবং সেটা থেমে যায়, হাসিও থেমে যায়। হঠাৎ সেখান থেকে বিশাল লম্বা দুটো হাত বাগলার দাদুর দিকে এগিয়ে আসতে থাকে এবং যেখানে খাঁচা ছিল সেই জায়গায় সে হাতগুলো থেমে যায়। হাতগুলো দেখতে নাকি মানুষের হাতের মতো হলেও আকারে অনেক বড়। তখন বাগলা দাদু সেই রক্তমাখা খুলিটা হাতের ওপরে দিলে সেই হাত নিয়ে যায় এবং জমাট বাঁধা মেঘের মধ্যে আবারও মিলিয়ে যায়। তারপর সবাই লক্ষ্য করে ওইখান থেকে একটা আলো এসে বাগলার দাদুর ছোট ঘরে প্রবেশ করল এবং সাথে সাথে ওখানে থাকা বিড়ালটা একটা চিৎকার দিয়ে ওঠে। তার কিছুক্ষণ পর ওই ঘর থেকে একটা গম্ভীর কণ্ঠে দাদুকে ডাক দেয়,
বাগলার।
ডাক শুনে বাগলার দাদু এক মুহূর্ত বিলম্ব না করে সেখানে চলে যান। তারপর বাগলার দাদু ওই ঘরে থাকা জিনদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। এর কিছুক্ষণ পরে বাগলার দাদু হাসি মুখে ঘর থেকে বেরিয়ে আসেন এবং তার বন্ধুদের বলেন, কাজ হয়েছে। এটা শোনার পর ইব্রাহিম দাদু বলেন,
আলহামদুলিল্লাহ।
ওই ঘরে কি হল সেটা বাগলার দাদু তার কবিরাজ বন্ধুদের সাথে শেয়ার করলেও সাধারণ কোনো মানুষের পক্ষে এই বিষয়গুলো নিয়ে নাকি জানা বা চর্চা করা সম্ভব না। আমি এখানে কিছু বিষয় জানতে না পারলেও চুপস আমাকে একদম নিরাশ করেনি, সে আমাকে মূল বিষয়টা বলেছে। আমি এখন এই 15 কবিরাজের বান ও জাদু কি সেটা বর্ণনা করছি। গাম্বিয়া সহ সেনেগালের কাসামান্স ও মালির আকাসিয়া অঞ্চলে এই জোলাজাতিদের দেখা যায়। তো এই জোলাজাতিদের ভেতরে বিভিন্ন ধর্মের মানুষ থাকলেও তারা জাতিগতভাবে কিছু সামাজিক আচার অনুষ্ঠান করে থাকে, যার ভেতরে কুম্পদৃত্য অন্যতম। তাছাড়া বিশ্বাস করে তারা যে তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য অসীম শক্তিধর জিন রয়েছে, যার ভেতরে একজন হচ্ছে মাহু। এই মাহু শব্দের অর্থ হচ্ছে গুরু বা ওই ধরনের কিছু। তো এই মাহুকে ডাকার পদ্ধতি যেটা, সেটাকে বলে 15 কবিরাজের জাদু বা বান। এখানে জাদু একটা জিনিস আর বান মারা আর একটা জিনিস। তাহলে বান শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে? তার কারণ হচ্ছে মাথার ওপরে 15 জনের রক্ত দান করা, এটাকে বলে বান। এই বান মাহুকে উপহার স্বরূপ দেয়া হয়। মজার বিষয় হচ্ছে এটিকে তাদের ভাষায় বান বলা হয়। আর এই যে কালো বিড়াল, এই বিড়ালের উপরে মাহু ভর করেছিল। মাহু যখন এখানে আসলো তার আগে সে দূর থেকে প্রভাব খাটিয়ে বিড়ালটাকে খাঁচা থেকে মুক্ত করে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন খাঁচা বন্দী করে রাখা হলো বিড়ালটাকে? উত্তর হচ্ছে, এই রিচুয়াল ঠিকঠাক মতো সম্পন্ন হলে ওই খাঁচার তালা কোনো অদৃশ্য শক্তি অর্থাৎ মাহু নিজে খুলে দেবে, আর তখন বুঝতে হবে এই রিচুয়ালটা ঠিকঠাক মতো হয়েছে। বিড়ালটাকে সে মুক্ত করে বাগলার দাদুর ছোট ঘরে নিয়ে যায়। মূলত ওই বিড়ালটা তখন সম্পূর্ণ মাহুর নিয়ন্ত্রণে ছিল। মেঘের ভেতর থেকে যে দুটো হাত বেরিয়ে এসেছিল, ওই দুটো হাত ছিল মাহুর। ওপর থেকে মাহুর সর্বপ্রথম নজর পড়ে ওই বানের ওপর এবং হাত বাড়িয়ে 15 কবিরাজের বান গ্রহণ করে সে। তারপরে সে কাজ হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মাহুকে পুরো ব্যাপারটা জানানো হয় এর পরে এবং মাহু সন্তুষ্ট হবার পরে, এবং সে কি প্রক্রিয়ায় কাজ করেছিল সেটা বললে সেই 15 কবিরাজের ক্ষতি হয়ে যাবে। সুতরাং সেটা এখানে প্রকাশ করতে চান না এবং সেটা অপ্রাসঙ্গিক। তো যাই হোক, এইভাবেই 15 কবিরাজের বান ও জাদুর মাধ্যমে ইব্রাহিম দাদুর নাতি এবং শ্বশুরবাড়ির লোকজন রক্ষা পেল। এই জাদু কাটানোর পরে পাগলার দাদু, লালা দাদু ও ইব্রাহিম দাদু এই তিনজন মিলে মার্কাসের ওপরে ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছিলেন। এখন বলব সেই ঘটনা। 15 কবিরাজের জাদু ও বানের পরে পাগলার দাদু, লালা দাদু ও ইব্রাহিম দাদু সিদ্ধান্ত নেন মার্কাসের ওপরে ভয়ঙ্কর জাদু করবেন। এখন একজন কবিরাজকে এত সহজে মারা যায় না, কারণ তারা বিভিন্ন সুরক্ষা কবচ পরিধান করে এবং তাদেরকে চীনেরা নিরাপত্তা দেয়। সেখানে একজন কবিরাজকে বান মেরে ফেলাটা বেশ কঠিন বিষয়। তবে দাদুরা এই কাজটা করেছিলেন একটা প্রচলিত জাদুর মাধ্যমে। এই কাজটি ওনারা যে জাদুর মাধ্যমে করেছিলেন সেটা হচ্ছে সর্পচালান। এটি আফ্রিকার একটি ভয়ঙ্কর জাদু, আর এই জাদু মূলত তারাই করতে পারেন যারা এই বিষয়ে পারদর্শী ক্ষমতাবান। এই সর্প চালানোর ভেতর আবার তিন প্রকার সর্পচালন জাদু আছে, ব্যাপারটা একটু খুলে বলি। সরাসরি বিষাক্ত সাপ চালান দিয়ে জাদু, এই জাদু একটি সাপ ধরে তন্ত্র মন্ত্র পড়ে চালান দেয়া হয়। তবে এই জাদুটা ততটা ভয়ঙ্কর না, কেননা এটাতে সাপের বিষ নামানো সম্ভব, অর্থাৎ সাপ চালান দেবার পর সেই নির্দিষ্ট ব্যক্তিটিকে দংশন করে, তবে বিষ নামানো সম্ভব এই ক্ষেত্রে। এটি আফ্রিকার ভয়ঙ্কর সর্পচালান জাদু, অর্থাৎ দ্বিতীয় যে জাদুটি। এই জাদুটি করা হয় যেই পদ্ধতিতে সেটি হল, কবিরাজেরা প্রথমে বন জঙ্গল থেকে অনেকগুলো বিষাক্ত সাপ ধরে নিয়ে আসে। একজনের উপরে সর্পচালান করতে হলে কমপক্ষে 8 থেকে 10টি বিষাক্ত সাপের প্রয়োজন। তারপর সেগুলোকে টুকরো টুকরো করে কেটে হাঁড়িতে গরম করে গরম পানির সাথে সিদ্ধ করা হয়। তারপর সেটার উপরে তন্ত্রমন্ত্র পড়ে জাদু প্রয়োগ করার ফলে সেই সাপ জ্বালানো ফুটন্ত গরম পানি থেকে আধা হাত সমান একটা সাপের জন্ম নেয়। তারপর এই সাপটি 7 দিনের জন্য আলাদা করে রাখা হয়। মূলত এই তন্ত্রমন্ত্রের ফলে সেখান থেকে এক ভয়ঙ্কর পিশাচ সাপের জন্ম হয় এবং সেই সাপটিকে চালান দেয়া হয়। এবং যে কবিরাজের ওপর চালান করা হয়েছে সে যদি কোনোভাবে জানতে পারে তার উপর এই সর্প চালান করা হয়েছে, তাহলে শুধু এই সাপের থেকে বাঁচা সম্ভব যদি এই সাপের মোকাবেলার পদ্ধতি সে জেনে থাকে। তবে এর মোকাবেলা করার জন্য সবসময় খুব কম সময় পাওয়া যায়। এখন এই ব্যক্তি যদি এই সময়ের ভেতরে একটি জান বেটু দিয়ে গন্ডি কেটে বসে পড়ে এবং তন্ত্রমন্ত্র পড়ে এবং একটি জিন হাজির করতে পারে যেটি একটি ঈগল পাখির রূপ নিয়ে হাজির হবে, তখন ওই ঈগল পাখিরূপী জিন ওই চালান করা সাপটির কাছাকাছি আসার পরে সেটি ধরে নিয়ে যাবে আর ওই সাপ ধরতে সাহায্য করে কবিরাজের কাছে থাকা জামবেটুর ভেতরে থাকা জিন। তৃতীয় পদ্ধতি, এই পদ্ধতির সর্পচালান হচ্ছে আফ্রিকার ইতিহাসের সবথেকে কঠিন এবং ভয়ঙ্কর সর্পচালান। এটি হাতে গোনা কয়েকজন কবিরাজ করতে পারে, তার ভেতরে বাগলার দাদু একজন। এটি যদি কারো ওপরে একবার চালান করা হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই যে তাকে বাঁচাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তবে এই জাদুর সফলতার সংখ্যা খুব কম, তাছাড়া এই জাদু করার প্রক্রিয়াটা অনেক কঠিন বলে সেটি পারলেও সহজে কেউ এটা করতে চায় না। যাই হোক, বাগলার দাদু, ইব্রাহিম দাদু ও লালা দাদু এই তিনজন মিলে এই জাদুটি করেছিল মার্কাসের উপরে। কি ছিল সেই জাদু? ইব্রাহিম দাদুর মেয়ের শ্বশুর বাড়ির সকলের ওপরে করা কালো জাদু কাটিয়ে পরবর্তীতে বাগলার দাদু, ইব্রাহিম দাদু এবং লালা দাদু পরামর্শ করেন তারা মার্কাসের ওপরে কি জাদু করবেন। সিদ্ধান্ত হয় সর্প জাদু করবেন। অমাবস্যার রাত, তিন দাদু মিলে প্রথমে একটি বিষাক্ত সাপ ধরেন, তারপর সাপটিকে পিটিয়ে মারেন। এই সাপটিকে এমনভাবে পিটিয়ে মারা হয়েছিল যাতে ওই সাপের বিষ দাঁত ভেঙে না যায়, শরীরের কোন অংশ বিচ্ছিন্ন না হয়ে যায়। তারপর সেই মৃত সাপটিকে মাটিতে রেখে সেখানে কিছু চিহ্ন আঁকেন, তারপর সেখানে আগুন জ্বালাতে শুরু করেন। শুরু হয় যজ্ঞ যা চলে ঘন্টার পর ঘন্টা। এই যজ্ঞ করতে যে মন্ত্র পাঠ করা হয় তাতে নাকি চোয়াল লেগে যায়। তাছাড়া এত কিছু করার পরেও এই জাদু নাকি অনেক সময় কাজ করে না, এই জন্য সেখানকার কোন কবিরাজরা এই জাদু করতে চান না। যাই হোক, ঘন্টার পর ঘন্টা ওনারা মন্ত্র পড়তে থাকেন। একটা সময় সাপটা নড়ে ওঠে এবং সেটা জীবিত হয়ে যায়। তখন ওই সাপটাকে চালান করে দেয় মার্কাসের উপরে, আর সেই সাপটা মার্কাসকে দংশন করতে সক্ষম হয়। তারপর খোঁজ নিয়ে দেখা যায় সাপের কামড়ে মার্কাস মারা গেছে। এটাই ছিল সর্পচালান জাদু। অনেক হয়তো ভাবছেন মৃত সাপ আবার জীবিত হল কিভাবে। মূলত ওই সাপটা জীবিত না হলে ওই সাপের ভেতরে কোনো একটা পিশাচ বা ভয়ঙ্কর জিন ভর করে সেই সাপটিকে জীবিত করেছিল। সর্পচালান বাদেও সেখানে সাপ দিয়ে আরো অনেক ধরনের জাদু আছে যেটা সর্পবান, যেমন একটি সাপের ওপর কালো জাদু করে মানুষ মেরে ফেলা। আরো অনেক অজানা বিষয় আছে যেটা আমি জানি না। এই ছিল ঘটনা। আমি চুক্সকে বলেছিলাম তোমার আত্মা ফেরানো জাদু ঘটনাটি ভূত .com এর লিসনারদের অনেক ভালো লেগেছে, তুমি প্লিজ এইরকম কোন ঘটনা থাকলে আমাদের জানাও। তো চুক্স তারপর আমাকে এই ঘটনাটি বলে, এই ঘটনার সাথে আরো অনেক কিছু সে দেখেছে, তার দাদুর কাছ থেকে শুনেছে। প্রথমে বলতে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। কর্মব্যস্ততার কারণে বেশি একটা সময় বের করতে পারি না, জানি না কতটুকু গুছিয়ে লিখতে পারলাম। অনাকাঙ্ক্ষিত ভুল এবং ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। পাঠিয়েছেন মেহেদি হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি শেয়ার করার জন্য। আমি বিশ্বাস করি এই ঘটনাটি আমাদের লিসেনারদের সবারই অনেক অনেক বেশি ভালো লেগেছে।
তুমি লুকাও, আমি ঠিক তোমাকে খুঁজে পাবো।
সকল লিসেনার্স, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার সকল ঘটনা পড়ে শোনানোর জন্য প্রিয় রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মডারেটর প্রিয় গোলাম রাব্বি সহ সকল টিম মেম্বারদের ধন্যবাদ জানাই যারা ভূত ডট কমকে আবারও চেনা সুরে এবং ছন্দে ফিরিয়ে নিয়ে এসেছেন। এটি সম্ভব হয়েছে অক্লান্ত পরিশ্রমের কারণে। এটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, আর এখনও মনে আছে সেই পুরনো দিনের কথা। কখনো গরমের দিনে খালি গায়ে উঠোনের একপাশে বসে, কখনো চাদর মুড়ি দিয়ে বসে যেতাম ভূত এফএম শুনতে। পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, কোনোভাবে মিস করিনি। যাই হোক, আমি ভূত ডট কমের ও রাসেল ভাইয়ের একনিষ্ঠ ভক্ত এবং একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি আমার জেলা নড়াইল থেকে। আপনাদের হয়তো ববি ভাইয়ের কথা মনে আছে, যিনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। ববি ভাই থাকেন আমার পাশে, অর্থাৎ দুবাই সার্জা বর্ডারের কাছে আল নাহদা 2 এই অঞ্চলে, আর আমি থাকি আল নাহদা অর্থাৎ দুবাই সার্জা বর্ডারের পাশে আল নাহদা 1। আর আমাদের দুজনের বাসার দূরত্ব বর্ডারের এপার ওপার। ববি ভাইয়ের বয়স এই 60 বা আশেপাশে। বেশ ফ্রেন্ডলি আর হাসি খুশি মানুষ তিনি। তিনি 25 বছরের মতো বা তারও বেশি সংযুক্ত আরব আমিরাতে আছেন। তিনি এখানে একটি ব্যবসা করেন। ববি ভাইয়ের একটা ঘটনা আছে এই প্ল্যাটফর্মে, যেটির শিরোনাম ছিল আফ্রিকার কালো জাদু। ঘটনাটি যারা শুনেছেন তারা অবশ্যই ববি ভাইকে এতক্ষণে চিনে ফেলেছেন। ববি ভাই সম্পর্কে আরো বিস্তারিত আমি জানিয়েছিলাম। যাই হোক, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমি সংগ্রহ করেছি ববি ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি পশ্চিম নাইজেরিয়ার কোন একটি জায়গার। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি বলতে চাই না। আর ঘটনাটি বর্ণনা করার সময় আমি যে নামগুলো ব্যবহার করব সেগুলো সব ছদ্মনাম। তার আগে কিছু কথা না বললেই নয়, আমি ববি ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইয়ার বাসার প্রধান যে দরজা, সেখানে আমি একটি জিনিস দেখতে পাই, সেটি হচ্ছে একটি লেখা যার অর্থ আমি সব সময় পবিত্র আত্মার সাথে থাকি, এখানে আছে সুখ এবং শান্তি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ওই লেখাটি সম্পর্কে, এটা আসলে কি। ববি ভাই আমাকে বলেছিলেন, তোমার সাথে দুটো আত্মা বা ছায়া থাকে, যার একটি ডেভিল স্পিরিট অর্থাৎ শয়তানি ছায়া বা আত্মা, আর একটি পবিত্র আত্মা বা ছায়া। এখন তোমার সিদ্ধান্ত তুমি কোন আত্মার সঙ্গে থাকতে চাও। তুমি ভালো কাজ করলে তোমার সাথে পবিত্র আত্মা থাকবে, আর তুমি মন্দ কাজ করলে তোমার সাথে শয়তানের আত্মা থাকবে। তুমি যখন ঘুমাও তখন তোমার আত্মা তোমার শরীর থেকে বের হয়ে যায়, তারপর সেটা পবিত্র আত্মার সাথে থাকে অথবা শয়তানের আত্মার সাথে থাকে। হ্যাঁ, এটা আমি জানি। একজন মুমিন বা প্রকৃত ধার্মিক ব্যক্তির সাথে সবসময় ফেরেশতা থাকে বা আপনার কথা অনুযায়ী পবিত্র আত্মা থাকে, আর একজন বদ এবং পাপী ব্যক্তির সঙ্গে শয়তান থাকে। ফেরেশতারা আমাদের রক্ষা করে এবং সুরক্ষিত রাখে, আর শয়তান আমাদের বিপথে চলতে সাহায্য করে। তুমি ঠিক বলেছ। আচ্ছা ভাইয়া, আমি তো শুনেছি আমরা ঘুমানোর পরে আমাদের শরীর থেকে যে আত্মা বের হয়ে যায় এটা নাকি জাদু বলে বন্দি করা যায়, এটা কিভাবে হয় আপনি জানেন? ববি ভাই হেসে বললেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, আর এটা আমি জানি। আমি নড়ে চড়ে বসলাম, তারপর বললাম, এটা কিভাবে করে? ববি ভাই বললেন,
একটা প্রক্রিয়ার মাধ্যমে ওই আত্মা বন্দী করা যায়, যেটা ঘুমের পরে মানুষের শরীর থেকে বের হয়ে যায়। তবে সেটা যখন পবিত্র আত্মার সঙ্গে থাকে, বন্দী করা যায় না। তারপর আমি আর ববি ভাই অনেক কথা বললাম। এক পর্যায়ে ববি ভাই এই আত্মা বন্দী নিয়ে একটা ঘটনা আমাকে বলেন। কি সেই প্রক্রিয়া, এখন সেটা বর্ণনা করব এবং সেই সাথে আরো অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক, বলছেন ববি ভাই। সাল 1984 এপ্রিল মাস, নাইজেরিয়ার জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। বিভিন্ন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে যে যার মতো নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৎকালীন সময়ে ওই অঞ্চলে প্রার্থীদের ভেতরে যিনি জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন, তিনি হচ্ছেন আফ্রিকান ডেমোক্র্যাট পার্টির সদস্য মিস্টার অলিভার। অলিভার হচ্ছেন একজন মাঝ বয়সী মানুষ, আর এই অলিভারের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন প্রাক্তন সাংসদ মিস্টার ফ্রান্সিস। মিস্টার ফ্রান্সিস হচ্ছেন নাইজেরিয়ার ন্যাশনাল পার্টি থেকে দ্বিতীয়বারের মতো নমিনেশন পাওয়া একজন মানুষ। এলাকার মানুষ চাইছে নতুন কোন প্রতিনিধিকে, সেই জন্য দিনে দিনে জনতা অলিভারের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে। ধারণা করা হয় এবার ফ্রান্সিস অলিভারের কাছে হেরে যাবেন। বিষয়টা ফ্রান্সিসও বুঝতে পারেন, কিন্তু সে কোনোভাবেই সেটা মেনে নিতে পারেন না। ফ্রান্সিস যেহেতু প্রাক্তন সংসদ সদস্য ছিলেন, তাই তার কাছে রয়েছে বিপুল অর্থ এবং ক্ষমতা। সে অর্থ বলে ক্ষমতা বলে অলিভারকে বিভিন্নভাবে দমিয়ে রাখতে চায়। এভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন আমরা খবর পাই নেতা অলিভার নাকি হাসপাতালে ভর্তি। খোঁজ নিয়ে জানা যায় রাতে অলিভার তার স্ত্রীর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে, সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। তারপরেও যখন অলিভারের ঘুম ভাঙে না, তখন তার বাড়ির মানুষ তাকে ডাকাডাকি করে ঘুম ভাঙানোর চেষ্টা করে। ব্যর্থ যখন হয় তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত জানা যায়নি অলিভারের ঘুম না ভাঙার রহস্য এবং এর কারণটাই বা কি। এভাবে একদিন, দুই দিন, 7 দিন যায়, কিন্তু অলিভারের হার ঘুম ভাঙে না। ওদিকে ডাক্তাররা বিরক্ত এবং চিন্তিত হয়ে গেছেন, কেননা তারা রোগ নির্ণয় করতে পারছেন না। চারপাশে খবর রটে যায় অলিভার কোমায় চলে গেছে, কিন্তু কারোর মাথায় এটা আসে না একজন সুস্থ সবল মানুষ কিভাবে কারণ ছাড়া কোমায় চলে যেতে পারে। ওদিকে অলিভারের পরিবারের পাশাপাশি তার পার্টি থেকেও অনেক চেষ্টা করা হয় তাকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হয় না। এক পর্যায়ে সবাই বুঝতে পারে অলিভারের ওপর ভয়ঙ্কর কোনো জাদু করা হয়েছে, যার প্রভাবে অলিভার সুস্থ থাকার পরেও ঘুম ভাঙছে না। তখন অলিভারকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানকার একজন ডাক্তার তার পরিবারকে বলে, আমার মনে হয় না এই ডাক্তারি চিকিৎসায় তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে, আপনারা বরং একজন কবিরাজ দেখান, কেননা রোগ নির্ণয় করতে আমরা ব্যর্থ হয়েছি, এটা আমাদের কাছে অন্যরকম কিছু মনে হচ্ছে। আমরা ডাক্তারির মাধ্যমে এর সমাধান করা যাবে বলে মনে করছি না। একটা কথা বলে রাখা ভালো, নাইজেরিয়ার সব স্তরের মানুষই কালো জাদু বিশ্বাস করে এবং তারা অতি সাধারণ কিছু দেখেও বুঝতে পারে যে এটা আসলে স্বাভাবিক বিষয় নয়। যাই হোক, তারপর ওই ডাক্তার অলিভারের পরিবারকে পরামর্শ দেন যে তাকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তরল খাবার খাওয়ানো হয় যাতে সে জীবিত থাকে, এবং তাকে একজন ভালো কবিরাজ যেন দেখানো হয়। ডাক্তারের সাথে কথা বলার পর তার কথা মতো অলিভারের পরিবার অলিভারকে বাড়িতে নিয়ে আসেন এবং তরল বা লিকুইড জাতীয় খাবার তাকে খাওয়াতে থাকেন। তারপর তারা একজন ভালো কবিরাজ ডেকে আনেন। কবিরাজকে সবকিছু বলার পরে কবিরাজ বলেন, আচ্ছা আমি দেখছি কি করা যায়। সেদিন বিকেলে কবিরাজ বসেন আসনে অলিভারের সাথে কি হয়েছে সেটা জানার জন্য। অদ্ভুত ব্যাপার হচ্ছে কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে যান। ঘুমানোর পর কেটে যায় ঘন্টার পর ঘন্টা, কবিরাজের আর ঘুম ভাঙে না। কবিরাজের সাথে থাকা তার সহকারীরা তাকে জাগানোর চেষ্টা করে, কেননা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। কবিরাজ তখনও আসনে বসেছিলেন, এটা বিপদের লক্ষণ, কিন্তু কবিরাজের সহকারীরা তাকে জাগাতে ব্যর্থ হয়। আশ্চর্যজনকভাবে তখন ওই কবিরাজ কোমায় চলে যায়। এটা কি হল, অলিভারকে সুস্থ করতে এসে এখন কবিরাজ নিজেই কোমায় চলে গেলেন, এই বিষয়টা সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সবাই ধারণা করতে পারে খুব ভয়ানক কোনো জাদু করা হয়েছে অলিভারের ওপরে, যার সমাধান করতে যাওয়াটাও একটা বিপদ। কিন্তু এভাবে তো চলতে পারে না। পরবর্তীতে আরও একজন অভিজ্ঞ কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। তাকে অলিভারের সাথে এবং কবিরাজের সাথে কি হয়েছে সবকিছু খুলে বলা হয়। সবকিছু শুনে দ্বিতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে কিছুক্ষণ তার জাদুবিদ্যা প্রয়োগ করে তিনি চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি বলেন, আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, আপনারা আমার থেকেও ভালো কোনো কবিরাজ দেখান। কবিরাজের মুখে এমন কথা শুনে বাড়ির সবাই অনেকটা ভেঙে পড়েন। অলিভারের পরিবারের লোকজন তখন ওই কবিরাজকে জিজ্ঞাসা করেন, অন্তত এইটা বলে যান, এই জাদু কে করেছে আর কি জাদু করা হয়েছে। তখন ওই কবিরাজ বলেন, কি জাদু করেছে সেটা বলতে পারবো, তবে কে করেছে হ্যাঁ তো কিছু বলতে পারছি না, তবে এটুকু বুঝতে পেরেছি খুব ভয়ঙ্কর জাদু করা হয়েছে। তখন অলিভারের পরিবার আবারও জিজ্ঞাসা করে, কি সেই ভয়ঙ্কর জাদু? কবিরাজ বলেন, অলিভারের আত্মা বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তার আত্মাটাকে বন্দি করেছে কোথায় রেখেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আর এই জন্য আমি এই কাজে ব্যর্থ। আপাতত এটুকু বলতে পারি, অলিভারের আত্মা কোথায় আছে এটার সন্ধান শুধু ওই কবিরাজ দিতে পারবে যে এই বিদ্যায় পারদর্শী। এই বিদ্যাকে বলে উকাম্বা। এরপরে কবিরাজ চলে যান। ঘটনার এতটুকু বলে একটু থামেন ববি ভাই। তারপর তিনি আমাকে প্রশ্ন করেন, তুমি কি জানো ম্যাজিক অফ উকাম্বা এটা কি? আমি বললাম, আমি জানি না। এটি হচ্ছে এমন একটি জাদু যেটার সাহায্যে জাদুকর তার নিজের আত্মা যে কোনো জায়গায় চালান করতে পারে। অর্থাৎ জাদুকর একটি জায়গায় বসে থাকবে অথবা শুয়ে থাকবে, কিন্তু তার আত্মা চলে যাবে দেশ থেকে দেশান্তরে, মহাকাশে অথবা সমুদ্রের গভীরে। মানে আমরা যখন ঘুমিয়ে যাই তখন নানান স্বপ্ন দেখি, যেমন কিছু খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কারোর সাথে দেখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ঘুমানোর পরে আমাদের আত্মার ওপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তখন সে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। কিন্তু উকাম্বা জাদুর মাধ্যমে আত্মার ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা যায়। অর্থাৎ তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারবে এবং যেটা করতে চাও সেটা করতে পারবে। আর মজার বিষয় হচ্ছে এগুলো সবকিছু তোমার দৃশ্যমান বা সত্যি মনে হবে। একদা নাইজেরিয়াতে একজন শক্তিশালী, বুদ্ধিমান এবং অনেক অভিজ্ঞ কবিরাজ ছিল, যার নাম ছিল আগুম্বা। এই আগুম্বাকে নিয়ে অসংখ্য নাইজেরিয়ান নাটক সিনেমা আছে। এই যে ঘুমের ভেতরে আত্মা চালনা করা হয়, এই জাদুবিদ্যায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। তার মাধ্যমেই নাইজেরিয়ার এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছিল উকাম্বা জাদু কি। আগুম্বা একজন রহস্যময় মানুষ ছিল, যে একসাথে অনেক স্ত্রীর সাথে সংসার করত। মজার বিষয় হচ্ছে তার এক স্ত্রী অন্য স্ত্রীকে চিনত না, এবং তারা কেউ কখনো বুঝতে পারেনি তাদের স্বামীর এতগুলো স্ত্রী আছে। তাছাড়া একই সময়ে বিভিন্ন স্থানে কি ঘটনা ঘটছে সেটা আগুম্বা বলে দিতে পারত। আরো অনেক বিষয় আছে, সেগুলো না হয় থাক। এখন অলিভারকে সুস্থ করতে হলে অথবা এই সমস্যার সমাধান করতে হলে এমন একজন কবিরাজকে খুঁজে বের করতে হবে যে কিনা উকাম্বা জাদুবিদ্যা জানে। তারপর অনেক খোঁজাখুঁজি করে এরকম একজন কবিরাজকে খুঁজে বের করা হয় যে উকাম্বা জাদুবিদ্যায় পারদর্শী। তারপর সেই কবিরাজকে অলিভারের বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে সবকিছু খুলে বলা হয়। ওইদিকে ওই কবিরাজ, অর্থাৎ প্রথম যে কবিরাজ এসেছিলেন অলিভারের চিকিৎসা করতে, তার আর জ্ঞান ফেরেনি। সবকিছু শুনে এই কবিরাজ অর্থাৎ তৃতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজকে রাতে আমি সাধনায় বসব আর দেখব অলিভারের আত্মা কোথায় কারা বন্দী করে রেখেছে। সেদিন রাতে তৃতীয় কবিরাজ আসনে বসেন, কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয় কবিরাজেরও একই দশা হয়। তিনিও কোমায় চলে যান, যেটি সকালবেলা সবাই দেখতে পায়। কবিরাজ কোমায় চলে গেছেন এবং তার বেহাল দশা দেখে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে ওঠে। এটা কি হচ্ছে? কেউ কিছু বুঝতে পারছেন না। ওদিকে অলিভারের পরিবারের সবাই অনেক চিন্তিত, বিস্মিত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন, কেননা আফ্রিকা মহাদেশের একজন আরেকজনের ওপরে কালোজাদু করে থাকেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি এমন জাদু করল যেটার কোনো সমাধান নেই, আর যারা এর সমাধান করতে আসছেন তাদের সবার এই দশা হচ্ছে? যাই হোক, অলিভার হচ্ছে আগামী দিনের নেতা, তাই হাল ছেড়ে দেয়া যাবে না, যে করে হোক তাকে সুস্থ করতে হবে। অলিভারের ভাই অলিভারের পার্টি মেম্বারদের সাথে কথা বলেন। তখন পার্টির চেয়ারম্যান বলেন, যেখান থেকে সম্ভব বড় কবিরাজ এনে চিকিৎসা করা হবে, প্রয়োজনে নাইজেরিয়ার বাইরে থেকে কবিরাজ এনে আসা হবে, যত টাকা খরচ হয় সব পার্টি বহন করবে। সেটাই করা হল। আশেপাশের সমস্ত বড় বড় কবিরাজদের খবর দেয়া হল এবং তাদেরকে বলে দেয়া হল যে এই সমস্যার সমাধান করতে যদি তারা পারে, অর্থাৎ অলিভারের আত্মা যদি ফেরত আনতে পারে, তবে সে বড় অঙ্কের পুরস্কার পাবে। পুরস্কারের লোভে চারপাশ থেকে বড় কবিরাজরা ভিড় জমায় অলিভারের বাড়িতে, যেটার মতো করে চেষ্টা করতে থাকে, কিন্তু অনেকে ব্যর্থ হয়ে চলে যায়। এর ভেতরে আরো দুজন কবিরাজের একই অবস্থা হয়, অর্থাৎ তারা সমাধান করতে সাধনায় বসেছিল পূর্বের দুই কবিরাজের মতোই, আর সাধনাতে বসার পরে অলিভারের ওই সমস্ত কবিরাজের আত্মা বন্দী হয়ে যায়। এভাবে অলিভার ও চারজন কবিরাজ সহ পাঁচজনের আত্মা বন্দী। এখন পাঁচজন মানুষ কোমায় আছে। এমন অবস্থা দেখে অলিভারের পরিবারের লোক এবং পার্টির সবাই বেশ ঘাবড়ে যায়। এখন তারা কি করবে সেটা বুঝতে পারছে না, কেননা এটা এমন একটি জটিল সমস্যা যার কোনো সমাধান কেউ খুঁজে পাচ্ছে না। এভাবে 10-12 দিন কেটে যায়। অলিভারকে তরল জাতীয় খাবার খাইয়ে কোনো রকমে জীবিত রাখা হয়েছে। প্রায় 12 দিন পরে একজন লোক আসে অলিভারের বাড়িতে। বাড়ির সদস্যদের সাথে কথা বলার পর এক পর্যায়ে তিনি বলেন তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তখন বাড়ির সবাই সেই লোককে ভালো করে দেখতে থাকে। লোকটা একদম যুবক, বয়স 33-35 হবে, তাছাড়া তাকে দেখে আফ্রিকান কবিরাজ মনে হচ্ছে না। অলিভারের বাড়ির সদস্যরা চিন্তা করে, এত কম বয়সে একজন লোক, সে আবার কতটা অভিজ্ঞ হবে, একে দিয়ে কি এই কাজ হবে? তাছাড়া আরেকটা বিষয় তারা লক্ষ্য করে, সেটা হচ্ছে আফ্রিকান কবিরাজদের দেখলেই বোঝা যায়, যেমন তাদের পোশাক, সাজসজ্জা। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটি নাম ব্যবহার করছি, ধরুন তার নাম মিলার। তো এই মিলারকে দেখে বাড়ির যিনি মুরব্বী অর্থাৎ অলিভারের বাবা, তিনি বলেন, দেখো মিলার, তোমাকে দেখে আফ্রিকান কোনো কবিরাজ মনে হচ্ছে না। তোমার আগে অনেক বয়স্ক এবং অভিজ্ঞ কবিরাজ এই সমস্যার সমাধান করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে, এখন তাদেরও জীবন বিপন্ন। তুমি বাপু একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, কারণ তুমি যে কাজ করতে এসেছ সেটা মোটেও সহজ কোনো কাজ নয়। অলিভারের বাবার কথা শুনে মিলার হেসে বলে, রুপি আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু জেনে বুঝে এখানে এসেছি। আর আমি কোনো কবিরাজ না, আমার বাড়ি এখানে হলেও আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। তাছাড়া আমার সাথে আরো দুজন লোক এসেছে ক্যালিফোর্নিয়া থেকে নাইজেরিয়ার একটি কাজের জন্য। আমরা এখানে এসে অলিভারের কথা জানতে পারি। আমার সাথে একজন মুরব্বী আছেন, উনি এই সমস্যার সমাধান করতে পারেন, আপনি আমাদের উপরে ভরসা রাখতে পারেন, এই কাজ আমরা করে দিতে পারব, ঈশ্বর চাইলে অলিভারের আত্মা ফিরে আসবে। তখন অলিভারের বাবা মিলারকে বলেন, তোমার সেই মুরব্বী সহ দুজন লোক তারা কোথায়? মিলার বলেন, ওনারা কাছাকাছি আছেন, ডাকলে সময় মতো চলে আসবেন। তখন অলিভারের বাবা বলে, ঠিক আছে, তোমরা যদি এই সমস্যার সমাধান করে দিতে পারো তবে তোমাদের অনেক টাকা দেয়া হবে। তখন মিলার হেসে বলে, মুরব্বী আমরা এই কাজের জন্য কোনো টাকা নেব না, টাকা পয়সা লাগবে না, তবে আমাদের কিছু জিনিস লাগবে, সেগুলো এনে দিন, আমি যাই সে দুজন লোককে আনতে, যার একজন আমার গুরু আর একজন বন্ধু। অলিভারের বাবা মিলার কাছে জিজ্ঞাসা করেন তার কি কি লাগবে। তারপর মিলার বলে তাদের কিছু মোমবাতি আর চন্দ্র ও সূর্য গ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে ধারণ করা পানি লাগবে। তারপর মিলার চলে যান সেই দুজন লোককে আনতে। বলে রাখা ভালো, আফ্রিকার অনেক কবিরাজ ও অনেকে এই চন্দ্র ও সূর্য গ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে পানি সংগ্রহ করে রাখেন, এই পানি দিয়ে পরবর্তীতে তারা কবিরাজি করে থাকেন, অনেকে বিক্রিও করেন এই পানি। আপনি হয়তো জানেন আফ্রিকাতে কালোজাদু করার প্রায় সব উপকরণ ক্রয় বিক্রয় করার বাজার রয়েছে, আর টোগোতে রয়েছে এর সবচেয়ে বড় বাজার। আফ্রিকার প্রায় প্রত্যেকটি দেশে কালোজাদু করার সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। যাই হোক, অলিভারের বাবা মিলারের কথা মতো কিছু মোমবাতি এবং চন্দ্র সূর্য গ্রহণের সময় ধারণ করা পানি সংগ্রহ করে নিয়ে আসেন। সেদিন সন্ধ্যায় মিলার দুজন লোককে নিয়ে পুনরায় অলিভারের বাড়িতে আসেন। তারা যাওয়ার পর অলিভারের বাড়ির সবাই বেরিয়ে আসেন এবং তারা দেখেন মিলারের সাথে একজন 70 বয়স্ক ভদ্রলোক আর একজন মিলারের বয়সী হবে। বৃদ্ধ লোকটি এবং মিলারের বয়সী লোকটিকে দেখে মনে হচ্ছে না তারা আফ্রিকান। তাছাড়া ওই বয়স্ক লোকের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি একজন পাদ্রি বা ধর্মযাজক। অলিভাররা যেহেতু খ্রিস্টিয়ান ছিল তো পাদ্রিকে দেখে বেশ খুশি হয়ে যায়। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটা ছদ্মনাম ব্যবহার করছি, ধরুন তার নাম ফাদার উইলিয়াম। তো মিলারকে দেখে অলিভারের বাবা এগিয়ে আসেন এবং ফাদার উইলিয়ামের সাথে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে অলিভারের বাবা উইলিয়ামের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা কোথা থেকে এসেছেন? ফাদার উইলিয়াম বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এসেছি, এখানে একটি কাজের জন্য এসেছিলাম। তারপরে তারা কি কাজের জন্য এসেছেন সবকিছু অলিভারের বাবাকে বলেন। আমি এই অংশটুকু ঘটনার শেষে বলব। যাই হোক, এক পর্যায়ে অলিভারের বাবা সম্মত হন ফাদার উইলিয়ামকে দিয়ে কাজ করানোর জন্য। ফাদার উইলিয়াম বলেন, আমাকে এই কাজটি করার জন্য এমন একটি জায়গা দেন যে জায়গাটি সম্পূর্ণ ফাঁকা হবে। ওই রকম একটি ফাঁকা জায়গায় আমি অলিভারের জন্য কাজ করতে পারব আর যা কিছু করার আজকে রাতে করব। ফাদারের কথা শুনে অলিভারের বাবা বলেন, ঠিক আছে, আমি এরকম একটা জায়গার ব্যবস্থা করছি। তারপর একটা ফাঁকা জায়গায় অলিভারকে একটা পাটির ওপর শুয়ে দেয়া হয়। ফাদার উইলিয়াম তার রিচুয়াল শুরু করে দেন, সেই সাথে মিলার ও তার বন্ধু। প্রথমে ফাদার কিছু মন্ত্র পড়েন, তারপর ওই চন্দ্র সূর্য গ্রহণের সময় ধারণ করা পানি অলিভারের শরীরে ছিটিয়ে দেন। পানি ছিটিয়ে দেওয়ার পরে মোমবাতিগুলো গোল করে অলিভারের শরীরের চারপাশে স্থাপন করেন, তারপর সেগুলোতে আগুন জ্বালিয়ে দেন। এরপর ফাদার উইলিয়াম তার ব্যাগ থেকে একটি ক্রস বের করেন। যখনই সেটি শরীরের উপরে অর্থাৎ অলিভারের শরীরের উপরে রাখছেন তখনই অলিভারের শরীরটা কেঁপে ওঠে। ওটা কোনো সাধারণ ক্রস ছিল না, ওই ক্রসের সঙ্গে যিশুর ত্রিমাত্রিক দেহ বসানো ছিল। এরপর ফাদার উইলিয়াম একটি কিতাব বের করেন তার ব্যাগ থেকে, তারপর তিনি সেটা পড়তে শুরু করেন। কিছুক্ষণ পড়ার পরে তিনি সেই বইটা আবার তার ব্যাগের ভেতরে রেখে দেন। এরপর তিনি তার ব্যাগ থেকে একটি বিশেষ মালা বের করেন যেটি একটি তসবির মতো। তারপর ফাদার উইলিয়াম সেটা পড়তে থাকেন আর পাশে দাঁড়িয়ে থাকেন দুজন সহযোগী। এভাবে অনেকক্ষণ পড়ার পরে হঠাৎ করে অলিভারের চারপাশে জ্বলতে থাকা মোমবাতিগুলো নিভে যায় আর অলিভারের বুকের ওপরে রাখা ক্রসটি জলঝল করে ওঠে। তখন মিলার অলিভারের পরিবারের লোকজনদের উদ্দেশ্য করে বলে, আপনারা এখন এখান থেকে সরে যান। মিলারের কথা মতো অলিভারের পরিবারের সবাই সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ায়। অলিভারের পরিবারের সবাই দূরে দাঁড়িয়ে দেখছেন ফাদার উইলিয়াম কি করেন। তারা দেখেন হঠাৎ করে একটা সাদা জমাট বাঁধা ধোঁয়া এসে অলিভারের শরীরে প্রবেশ করল। সেই ধোঁয়া প্রবেশ করার সাথে সাথে অলিভারের জ্ঞান ফিরে আসে। তখন ফাদার উইলিয়াম অলিভারের পরিবারের সবাইকে ডাকেন এবং বলেন, অলিভারের জ্ঞান ফিরেছে। অলিভারের জ্ঞান ফিরেছে দেখে অলিভারের পরিবারের সে কি আনন্দ! আনন্দ উদযাপন শেষ হলে ফাদার উইলিয়াম বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বাকি চারজন কবিরাজেরও আত্মা ফিরেছে কিনা তাদের শরীরে। যাই হোক, সবাই ফাদারের অনেক প্রশংসা করতে থাকেন। তারপর সবাই ফাদারকে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে অলিভারের আত্মা ফেরালেন? তখন ফাদার বলতে শুরু করেন আসল ঘটনা।
আমরা তিনজনে আমেরিকা থেকে এখানে আসার পরে শুনতে পারি অলিভারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। খবরটা শোনার পর আমি তখন থেকে কিছুটা সন্দেহ করেছিলাম অলিভারের সাথে কিছু একটা হয়েছে। বিষয়টা আমি নিশ্চিত হই যখন শুনি অলিভারের ট্রিটমেন্ট করার জন্য যে কবিরাজরা আসছেন তাদের সবার আত্মা বন্দী হয়ে যাচ্ছে। এই বিষয়টা শুনে আমি পুরোপুরি নিশ্চিত হলাম অলিভারের আত্মা কোনো এক ভয়ঙ্কর জাদুকর বন্দী করেছে। মিলার আপনাদের এখানে এসে আপনাদের আগের রাতে সবকিছু জানিয়েছে। আমি আগের রাতেই আসনে বসি। তারপর আমি আমার অনুগত যত শক্তিশালী সংবাদ সংগ্রহকারী জিন ছিল সবাইকে এক এক করে ডাকতে থাকি এবং সবার কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করলে কেউ সঠিক উত্তর দিতে পারে না বা তথ্য এনে দিতে পারে না। আমি তখন বুঝতে পারি এইভাবে আসন করলে হবে না। তারপরে আমি ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারি আসলে কি ঘটনা ঘটেছে, কি সেই ভিন্ন প্রক্রিয়া, এটা ঘটনার শেষে বলব। ফ্রান্সিস তখন বুঝতে পারে যে এবার সে নির্বাচনে কোনোভাবেই জিততে পারবে না এবং তার একটা পরিকল্পনা আছে। সে আসলে এমন কিছু করতে চাইছিল যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। তখন ফ্রান্সিসের কাছে থাকা একজন বন্ধু ফ্রান্সিসকে বলে, আমি একজন মিশরীয় জাদুকরের সন্ধান পেয়েছি, বর্তমানে সে আমাদের এখানে এসেছে একটি কাজের জন্য। আমি জানতে পেরেছি ওই জাদুকর কোনো সাধারণ জাদুকর নয়। ফ্রান্সিস তার বন্ধুকে বলে, ওই জাদুকরের কাছে গিয়ে কি হবে, তাকে দিয়ে অলিভারের উপরে কালো জাদু করাবো, তারপর অলিভার আবার কোনো প্রক্রিয়ায় আফ্রিকান কোনো কবিরাজকে দিয়ে তার জাদু কাটিয়ে নেবে, এতে আমাদের বদনাম ছাড়ার কিছুই হবে না। না না, আমাকে অন্য কিছু করতে হবে। তখন ফ্রান্সিসের বন্ধু ফ্রান্সিসকে বলে, আরে ভাই, তুমি আগে তার কাছে গিয়ে দেখো সে কি বলে। তখন ফ্রান্সিস বলে, চলো তাহলে। তারপর তারা যায় ওই মিশরীয় জাদুকরের কাছে এবং জাদুকরের সাথে কথা বলে। ফ্রান্সিস জাদুকরকে বলে, এমন কিছু করতে হবে যাতে কেউ সন্দেহ না করে এই জাদু আমরা করেছি এবং যে জাদু করা হবে সেটা যেন কাটানো না যায়। তারপর মিশরের ওই জাদুকর কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, আমি অলিভারের আত্মা বন্দী করে রাখব, যার ফলে সে কোমায় থাকবে আর তার শ্বাস প্রশ্বাস চললেও জ্ঞান ফিরবে না। সবাই মনে করবে অলিভার অসুস্থ হয়ে কোমায় চলে গেছে, আর আমার এই জাদু কাটানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে, এটা প্রায় অসম্ভব। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তখন ফ্রান্সিস মিশরীয় ওই জাদুকরের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর মোটা টাকার বিনিময়ে মিশরীয় ওই জাদুকর অলিভারের আত্মা বন্দী করে ফেলে। অলিভারের আত্মা বন্দী করে রাখা হয়েছিল সমুদ্রের তলদেশে, আর আত্মা বন্দী করেছিল সমুদ্রের বাদশাহ, দ্য কিং অফ ওশন খ্যাত হুরা। এইটুকু বলেই তিনি এই ঘটনার প্রথম পর্ব শেষ করেছেন। আমি দুঃখিত, এই ঘটনাটি আমি একসাথে দিতে চাইলেও প্রচুর ব্যস্ততার কারণে সময় বের করতে পারিনি। আমার এই ব্যর্থতা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ভূত.com, দীর্ঘজীবী হোক, আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনারা সবাই জানেন মেহেদী হাসান থাকেন মিডল ইস্টে এবং তিনি তার একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশে এসেছিলেন এবং তখনই খুব অল্প সময়ের মধ্যে তিনি এই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন। ভাই এবং ভূত ডট কমের একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ মেহেদী হাসান লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে। শুরুতেই আমার পক্ষ থেকে প্রিয় রাসেল ভাই, গোলাম রাব্বি ভাই সহ ভূত ডট কম টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও সালাম। প্রিয় রাসেল ভাই ও লিসেনার্স, আজকে আপনাদের জন্য বাগলার ও লালা দাদুর ঝুলি থেকে আরও একটি হাড় কাঁপানো এবং অত্যন্ত রহস্যময় ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি সংগ্রহ করেছি আমার আফ্রিকান বন্ধু চুকসের কাছ থেকে, যিনি বাগলার দাদুর নাতি। রাসেল ভাই ও লিসেনার্স, আপনারা জানেন বাগলার দাদুর বাড়ি হচ্ছে গাম্বিয়ার একটি উপকূলীয় অঞ্চলে আর উনি হচ্ছেন জোলা জাতি। মূল ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাদের নিয়ে যেতে চাই পশ্চিম আফ্রিকার সেই গাম্বিয়ার উপকূলীয় জনপদে। সেখানে এমন কিছু প্রাচীন প্রথা আর সামাজিক রীতি আজও টিকে আছে যা শুনলে আপনারা অবাক হবেন। তার ভেতরে একটি হচ্ছে
কানকুরং। আজ আমি আপনাদের কানকুরং সম্পর্কে বিস্তারিত জানাব। গাম্বিয়া এবং সেনেগালের মান্ডিঙ্কা ও জোলা জনগোষ্ঠীর কাছে কানকুরং কেবল কোন কাল্পনিক চরিত্র বা সাধারণ মুখোশধারী কোনো মানুষ নয়, এটি হল তাদের সমাজ ও সংস্কৃতির এক আদিম ও শক্তিশালী রক্ষা কবচ। কানকুরং শব্দের আক্ষরিক অর্থের চেয়েও এর গূঢ় তাৎপর্য অনেক বেশি। একে মনে করা হয় একরকম আধ্যাত্মিক সত্তা যা মহাজাগতিক ন্যায় বিচার ও সামাজিক শৃঙ্খলা রক্ষার প্রতীক। যখন কোন সমাজে অন্যায় বেড়ে যায় কিংবা কোন অপরাধীর হদিস পাওয়া যায় না, তখন এই কানকুরাঙের অদৃশ্য ছায়া জাগ্রত হয়। কানকুরাঙের অবয়বটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রক্তহিম করা। এটি কোন সাধারণ কাঠ, মাটি বা কাপড় দিয়ে তৈরি নয়, বনের গভীরে জন্মানো ফারা নামক এক বিশেষ গাছের লাল রঙের তন্তু বা বাকল দিয়ে এর পুরো শরীর আবৃত করা থাকে। এই লাল রঙটি হল আগুনের প্রতীক যা অশুভকে পুড়িয়ে ছাই করে দেয়। এর মাথায় থাকে একটি প্রাচীন কাঠের মুখোশ যা দেখলে মনে হবে কোন প্রাচীন যোদ্ধা সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হল এর হাতে থাকা দুটো ধারালো তলোয়ার পাতা। কানকুরং প্রতীকী মূর্তি। যখন লোকালয়ে নিয়ে আসা হয় তখন সে তার হাতের ওই ধারালো তলোয়ার দুটো একে অপরের সাথে সজোরে ঘষতে থাকে। আমি জেনেছি বাস্তবেও নাকি তার অস্তিত্ব আছে এবং বিভিন্ন সময় এর উপস্থিতি লক্ষ্য করা যায়। যাই হোক, কানকুরঙের সেই ধাতব ঝনঝনানি শব্দ যখন রাতের নিস্তব্ধতা চিরে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন জোলার জনপদে কোনো মানুষ বাইরে থাকার সাহস করে না। তাদের বিশ্বাস, এই শব্দ শুনলে কেবল অশুভ আত্মাই নয় বরং মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা পাপও থরথর করে কাঁপতে থাকে। এটি কেবল ভয় দেখানোর কোনো মাধ্যম নয়, বরং এটি একটি পবিত্র আনুষ্ঠানিকতা। বিশেষ করে কিশোরদের সামাজিক শিক্ষা বা দীক্ষাদানের সময় তাদের সুরক্ষা দিতে এবং অশুভ শক্তির ছায়া থেকে দূরে রাখতে কানকুরঙ্কে আহ্বান করা হয়। এমনকি ইউনেস্কো পর্যন্ত এই সুপ্রাচীন প্রথাকে মানব জাতির এক অমূল্য আধ্যাত্মিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার আসি ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে, যা হল জাদুবিদ্যার এক অজানা জগৎ। আমরা সচরাচর সাদা জাদু এবং কালো জাদুর ঘটনা শুনেছি। সাদা জাদু মূলত নিরাময়, মঙ্গল ও রোগ মুক্তির জন্য ব্যবহৃত হয়। এটি মানুষের কল্যাণ করে, আত্মাকে শান্তি দেয়। অন্যদিকে কালো জাদু হল চরম প্রতিহিংসামূলক এবং ধ্বংসাত্মক। এর একমাত্র উদ্দেশ্য হল মানুষের ক্ষতি করা, এমনকি তিল তিল করে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। কিন্তু এই দুই জাদুর ঠিক মাঝখানে অবস্থান করছে এক অদ্ভুত ও শক্তিশালী ধারা, যাকে বলা হয় লাল জাদু বা রেড ম্যাজিক। কিছু ক্ষেত্রে লাল জাদু মূলত শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনার একটি আধ্যাত্মিক মাধ্যম। এটি কালো জাদুর মতো অন্ধ প্রতিহিংসা নয়, বরং অপরাধীকে তার কৃতকর্মের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়া। যখন কোনো অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থাকে, তখন লাল জাদুর মাধ্যমে কানকুরঙের সেই রুদ্র মূর্তিকে আহ্বান করা হয়। এই জাদুটি সরাসরি মানুষের রক্ত এবং স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব বিস্তার করে। অপরাধী যেখানেই পালিয়ে থাকুক না কেন, লাল জাদুর টানে কানকুরঙের সেই তলোয়ারের শব্দ তার মগজে হাতুড়ির মতো আঘাত করতে থাকে। তার হাড়ের ভেতরে শুরু হয় এক অসহ্য দহন, যাকে তান্ত্রিক ভাষায় বলা হয় অলৌকিক আগুন। যতক্ষণ না অপরাধী তার পাপ স্বীকার করছে বা সত্য উগড়ে দিচ্ছে, ততক্ষণ এই লাল মায়া তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। এটি খুনি বা পাপিষ্ঠের জন্য এক জীবন্ত নরক তৈরি করে। এই পটভূমিটুকু মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন গাম্বিয়ার তান্ত্রিকরা কেন এবং কিভাবে এই লাল জাদুকে সমাজের ন্যায় বিচার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এবার মূল ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ও জেনেছি, এখন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন শুরু করা যাক। সময়টা চুপসের সঠিক মনে নেই, তবে 2009 অথবা 2010 এক সকাল।
গাম্বিয়ার উপকূলীয় অঞ্চলের আকাশটা সেদিন কেমন যেন ফ্যাকাশে লাল হয়েছিল। আটলান্টিক মহাসাগরের দিক থেকে আসা বাতাসের শুঁ শুঁ শব্দ আর পাম গাছের পাতার অবিরাম ঝাপটানি মিলে এক অদ্ভুত বিষণ্ন আর অশুভ সুর তৈরি করছিল। সাধারণত এই সময়ে জোলা জনগোষ্ঠীর জেলেরা তাদের ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে অথবা দ্য গাম্বিয়া নদীতে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজ পুরো গ্রাম যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে আছে। সেই নিস্তব্ধতা হঠাৎ খান খান হয়ে ভেঙে গেল আলকালোর অর্থাৎ গ্রামের মোরলের বাড়ি থেকে আসা এক বুক ফাটা চিৎকারে।
মোরল নেই, মোরলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য যে জোলা জনগোষ্ঠীর মধ্যে এই আলকালো, যার বাংলা অর্থ মোরল, এই পদটি অত্যন্ত সম্মানের। যদিও এখানে আধুনিক সরকারি ব্যবস্থা যেমন প্রেসিডেন্ট বা মন্ত্রী আছে, কিন্তু গ্রামের সাধারণ মানুষের কাছে মোরল হল প্রথম এবং প্রধান সরকার। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। গাম্বিয়ার এই আদিম জনপদে মোরল শুধু একজন নেতা নন, তিনি হলেন গ্রামের ছায়া এবং পরম অভিভাবক। মোরলের কুন্ডা বা বাড়ির আঙিনায় তিল ধারণের জায়গা ছিল না। তার বড় ছেলে, যার চোখে মুখে এক অদ্ভুত কৃত্রিম উৎকণ্ঠা খেলা করছিল, সে বারবার উচ্চস্বরে বিলাপ করছিল। কিন্তু গ্রামের প্রবীণরা লক্ষ্য করলেন মোরলের বিছানা একদম অগোছালো নয়, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, অথচ জলজ্যান্ত মানুষটা নেই। সকাল গড়ানোর আগেই গ্রামের এক কাঠুরে হাঁপাতে হাঁপাতে খবর নিয়ে এল গ্রামের উত্তর দিকের একটা ভিটা, যেটাকে গ্রামবাসীরা অভিশপ্ত ভূমি বলে এবং এড়িয়ে চলে, সেখানেই পাওয়া গেছে মোরলকে। গ্রামবাসী যখন সেখানে পৌঁছাল, এক বিভৎস দৃশ্য তাদের অভ্যর্থনা জানাল। পরিত্যক্ত সেই জায়গায় মোরলের দেহটা পড়ে আছে, কিন্তু এ কি, তার শরীরটা যেন কোনো বুনো জানোয়ার নয়, বরং অমানবিক কোনো আক্রোশে কেউ খুবলে নিয়েছে। গলার কাছে গভীর ক্ষত, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সবচেয়ে রহস্যময় বিষয় হল লাশের চারপাশে মাটিতে মনে হল কেউ গভীর করে হাল চাষ করেছে। তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, যে মোরলকে সবাই মান্য করত, তাকে এভাবে কে মারতে পারে? এটা কি কোনো শত্রুতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর কিছু? গ্রামের চারিদিকে তখন হাহাকার আর অস্থিরতা। মানুষ ফিসফাস করে বলতে লাগল,
এই মৃত্যু স্বাভাবিক নয়, এর প্রতিশোধ না নিলে পুরো গ্রামের উপর অভিশাপ নেমে আসবে।
ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন বাগলার দাদু। তার গম্ভীর মুখ আর তীক্ষ্ণ দৃষ্টি লাশের দিকে নিবদ্ধ। দাদু জানতেন এই রক্তের দাগ শুধু মাটিতে নয়, বরং গ্রামের ভাগ্যে এক গভীর অন্ধকার ডেকে এনেছে। মোরলের ক্ষতবিক্ষত লাশের চারপাশ ঘিরে পুরো গ্রাম তখন উত্তাল। গাম্বিয়ার তপ্ত দুপুরেও হিম শীতল আতঙ্ক সবার হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। কেউ অঝরে কাঁদছে, কেউ রাগে ফুঁসছে, আবার কেউ ভয়ে আড়ষ্ট হয়ে আছে। ঠিক সেই সময় গ্রামের এক প্রবীণ ব্যক্তি মোস্তফা ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে বাগলার দাদুর হাত ধরলেন। মোস্তফা বললেন,
বাগলার, আপনি চুপ করে থাকবেন না, আমাদের গ্রামের অভিভাবক, তাকে কেউ এভাবে পশুর মতো জবাই করে মেরে ফেলেছে, আমরা হাত গুটিয়ে বসে থাকব। আপনার এই কবিরাজি আর জাদুবিদ্যায় এমন কিছু কি নেই যা দিয়ে এই নরপিশাচ খুনিকে শনাক্ত করা যায়?
মোস্তফার কথা শেষ না হতেই চারপাশ থেকে শত শত কণ্ঠস্বর একসাথে গর্জে উঠল,
হ্যাঁ বাগলার, আপনি আপনার জাদু দিয়ে খুনিকে খুঁজে বের করুন, আমরা এর বিচার চাই।
বাগলার দাদু দীর্ঘক্ষণ কোনো কথা বললেন না, তার দৃষ্টি নিবদ্ধ ছিল মোরলের লাশের দিকে। তিনি জানেন এই কাজটা সহজ নয়। ঠিক তখনই ভিড় চিরে সামনে এসে দাঁড়াল মোরলের বড় ছেলে। তার চোখ মুখে এক অদ্ভুত অস্থিরতা, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে গলার স্বর যতটা সম্ভব উঁচুতে তুলে বলল,
থামুন আপনারা, এসব কি শুরু করেছেন? জাদু টোনা দিয়ে খুনি ধরা? আমরা কি এখনো অন্ধকার যুগে বাস করছি নাকি? আমার বাবার খুনিকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের, আমি এখনই শহর থেকে পুলিশ ডাকার ব্যবস্থা করছি। এইসব অলৌকিক ভণ্ডামিতে সময় নষ্ট করে খুনিকে পালানোর সুযোগ দিতে চাই না আমি।
ছেলের কথা শুনে গ্রামের মানুষের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল, কিন্তু বাগলার দাদু শান্ত দৃষ্টিতে মোরলের বড় ছেলের দিকে তাকালেন। দাদুর সেই তীক্ষ্ণ চোখের চাহনি যেন মোরলের বড় ছেলের শির তাড়া দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। গ্রামের এক যুবক চিৎকার করে বলে উঠল,
পুলিশ, ওই শহরের লোকগুলো আমাদের এই উপকূলীয় রহস্য কি বুঝবে? তারা আসবে সাত দিন পর, রিপোর্ট লিখবে আর টাকা খেয়ে চলে যাবে। আমরা পুলিশের বিচার চাই না, আমরা চাই গ্রামের বিচার। আর বাগলার দাদুর চেয়ে বড় বিচারক এই তল্লাটে আর কেউ নেই।
মোরলের বড় ছেলে এবার একটু ঘাবড়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল,
না মানে আমি বলছিলাম যে আইনের একটা ব্যাপার আছে তো।
বাগলার দাদু এবার দীর্ঘশ্বাস ফেলে মুখ খুললেন। তিনি বললেন,
হ্যাঁ, তোমরা যে জাদুর কথা বলছ তা সাধারণ কোনো খেলা নয়। মোরলের খুনিকে শনাক্ত করতে হলে আমাকে আত্মা ফেরানো জাদু করতে হবে, যে জাদু সবচেয়ে প্রাচীন এবং কঠিন এক বিদ্যা। মৃত আত্মাকে জোর করে ফিরিয়ে আনা মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। এতে জানের ঝুঁকি থাকে। যদি আত্মার ক্রোধ শান্ত না করা যায় তবে মৃত্যু নিশ্চিত।
চারপাশে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এল। দাদুর কথায় বোঝা গেল পরিস্থিতি কতটা গুরুতর। কিন্তু গ্রামের মানুষের আকুতি আর মোরলের আত্মার অতৃপ্তির কথা ভেবে দাদু তার মন শক্ত করলেন। তিনি মোরলের বড় ছেলের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত স্বরে বললেন,
তোমার বাবার আত্মার শান্তি কি তুমি চাও না? যদি তার আত্মাকে ফিরিয়ে এনে জিজ্ঞেস করি খুনি কে, তাতে তোমার কোনো আপত্তি তো থাকার কথা না, নাকি তুমি ভয় পাচ্ছ?
সবার উৎসুক দৃষ্টি এখন মোরলের বড় ছেলের ওপর। সে বুঝতে পারল এখন আর বেশি বাধা দিলে সবাই তাকেই সন্দেহ করবে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে ঢোক গিলে বলল,
ভয় পাব কেন? ঠিক আছে, আপনি যখন বলছেন, তবে কিছু না হলে আমি কিন্তু পুলিশ ডাকবই।
এতক্ষণে নীরবে লালাদাদু সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার শান্ত অথচ অভিজ্ঞ চোখ দুটো প্রতিটি ঘটনার ওপর সজাগ দৃষ্টি রাখছিল। বাগলার দাদু এবার তার সেই বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং অন্য একজন অভিজ্ঞ কবিরাজকে, সম্ভবত ইব্রাহিম দাদুকে ইশারা করলেন। দাদু জানতেন এই ফেরানো জাদু সাধারণ কোনো জাদু নয়, বরং এর প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তিনি গম্ভীর গলায় বললেন,
তৈরি হও।
মোরলের বাড়ি থেকে আত্মা ফেরানো জাদুর মতো এক কঠিন সিদ্ধান্তের পর বিকেলের সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন এক নিস্তব্ধ শোক যাত্রা রওনা হল বাগলার দাদুর বাড়ির দিকে। মোরলের ক্ষতবিক্ষত দেহটি একটি খাটিয়ায় করে বাগলার দাদুর বাড়িতে নেওয়া হল। সেদিন দিনের আলোতেই বাগলার দাদু এবং লালদাদু জাদুর উপকরণগুলো সংগ্রহ করে এবং বিন্যাস করে রেখেছিলেন। তাদের প্রক্রিয়াটি ছিল নির্ভুল। দাদুরা প্রথমে দুটো সরু কাঠ সংগ্রহ করলেন, যা দিয়ে মোরলের হাত পাগুলো শক্ত করে বেঁধে দেয়া হল। এই বাঁধন ছিল অত্যন্ত জরুরি, কারণ আত্মা ভর করলে মৃতদেহ অস্বাভাবিক শক্তিধর হয়ে উঠতে পারে। এরপর ছাগলের চর্বি, যা রোদে শুকিয়ে মোমের মতো শক্ত করা হয়েছে, বিশেষ তেল, একটি বড় ও কিছু ছোট মাটির পাত্র এবং টুকরো কাঠ সংগ্রহ করা হল। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে যাওয়ার সাথে সাথে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এল গাম্বিয়ার এই উপকূলীয় অঞ্চলে। ঠিক তখনই বাগলার দাদু লালাদাদুকে ইশারা করলেন। বাইরে থেকে শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার সাথে সাথে দাদুরা ধরাধরি করে লাশটা নিয়ে গেলেন বাগলার দাদুর কবিরাজি করার ছোট কুঁড়ে ঘরটিতে। কুঁড়ে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। টিমটিমে আলোয় সেই নিথর দেহটি ঘরের মাঝখানে আনা হল। বাগলার দাদু আসনে বসলেন। তিনি বড় মাটির পাত্রে টুকরো কাঠ সাজাতে ব্যস্ত, আর লালাদাদু সেই দুটো সরু কাঠ বের করলেন। তিনি একটি কাঠের সাথে লাশের ডান হাত, ডান পা এবং অন্যটির সাথে বাম হাত, বাম পা অত্যন্ত শক্ত করে বেঁধে দিলেন। এরপর লাশের চারপাশে ছোট ছোট মাটির বাটি গোল করে সাজিয়ে ছাগলের চর্বি আর এক ধরনের কাপড়ের প্রলেপ দিয়ে বানানো ফিতা তৈরি করে প্রতিটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হল। বাগলার দাদু তার সামনের বড় মাটির পাত্র অথবা মালসায় আগুন জ্বালিয়ে দিতেই পুরো ঘর চর্বি পোড়া কটু কণ্ঠে আর ঘন ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়ার সঙ্গ সইতে না পেরে বাগলার দাদু, লালা দাদু এবং তৃতীয় কবিরাজ কিছুক্ষণের জন্য কুড়ে ঘরটার বাইরে আসলেন। তারপরে তৃতীয় কবিরাজকে ভালো করে আত্মা ফেরানো জাদুর মন্ত্র শিখিয়ে যার যার আসনে বসলেন। বাগলার দাদু আগুনের মালসার সামনে বসলেন। বাগলার দাদুর নির্দেশে লালা দাদু এবং অন্য কবিরাজটি লাশের দুপাশে অর্থাৎ মাথা এবং পায়ের কাছে বসে কাঠ দুটো সর্বশক্তি দিয়ে চেপে ধরলেন। তারপর সবাই গম্ভীর স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। মিনিট কয়েক পরেই কুড়েঘরের ভেতর এক অলৌকিক পরিবর্তন শুরু হল। মাটির মেঝেটা হঠাৎ কেঁপে উঠল। মালসার আগুনের শিখাগুলো হঠাৎ নীলচে হয়ে লাফিয়ে উঠতে লাগল। ধোঁয়ার কুণ্ডলীগুলো মৃতদেহের ওপর স্থির হয়ে এক বিভৎস ছায়া তৈরি করল। ঠিক তখনই বাগলার দাদু সেই আগুনের পাত্রটি ধরে লাশের চারপাশে ঘুরতে ঘুরতে চূড়ান্ত মন্ত্র পাঠ শুরু করলেন। মন্ত্রের তেজে জ্বলন্ত আগুন দাদুর হাতের তালু স্পর্শ করলেও সেগুলো অক্ষত রইল। হঠাৎ করেই মৃত মরলের শরীরটা একটা যেন ঝটকা দিয়ে উঠল। দাদু আর অন্য কবিরাজটি শক্ত করে সেই কাঠ দুটো চেপে ধরে রাখলেন। লাশের ভেতর থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ আসতে লাগল। হঠাৎ ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। ঠিক সেই মুহূর্তে মোড়লের নিথর দেহটি নড়ে উঠল, কিন্তু কাঠের বন্ধনের কারণে সে শুধু ছটফট করতে লাগল। একসময় দেহটি শান্ত হল। ঘরের সেই নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক কণ্ঠস্বর ভেসে এল। মোড়লের রক্তাক্ত দেহটাকে ঘিরে তখন নীলচে ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে আছে। ছাগলের চর্বি পোড়া সেই ভারী গন্ধ আর প্রদীপের শিখায় দেয়ালগুলো কাঁপছে। মোড়লের সেই খোলা চোখ দুটো হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠল। তবে সেই চোখে কোনো মায়া নেই, আছে কেবল এক অসীম যন্ত্রণার প্রতিচ্ছবি। ঘর কাঁপিয়ে এক ভাঙা ও আর্তনাদ ভরা কণ্ঠে মোড়লের আত্মা বা অন্য কেউ যেন কথা বলে উঠল।
কেন আমাকে এই পাপিষ্ঠদের পৃথিবীতে ফেরালি? এই শরীরটা তো এখন মাটির বোঝা, যে রক্ত আমার শরীর থেকে বয়ে মাটিকে ভিজিয়ে দিয়েছে, সেই মাটির ঠান্ডা স্পর্শই তো আমার পাওনা। কিন্তু এই কলিজার ভেতর যে বিষাক্ত তলোয়ার বিঁধিয়ে দেয়া হয়েছে, সেই ব্যথায় আমি স্থির থাকতে পারছি না।
বাগলা দাদু নিজের চোখের জল মুছে অত্যন্ত গম্ভীর গলায় বললেন,
বন্ধু, তোমার এই রক্তাক্ত দেহের বিচার না হওয়া পর্যন্ত এই গাম্বিয়ার মাটি শান্ত হবে না। কে তোমার সাথে এই বেইমানি করেছে? কার হাতের নখ তোমার এই বৃদ্ধ শরীরটাকে এভাবে খুব লেখেছে? নির্ভয়ে বলো বন্ধু, আজ সত্যের সামনে কোনো পর্দা থাকবে না।
মোড়লের আত্মা এবার এক পৈশাচিক দীর্ঘশ্বাস ফেলল। অত্যন্ত করুণ এবং যন্ত্রণা কাতর সুরে সে বর্ণনা করতে শুরু করল সেই বিভৎস মুহূর্তের কথা।
যাকে আমি নিজের কলিজার টুকরো মনে করতাম বাগলার, যাকে আমি এই এই নিজের হাতে খোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি, যার দিকে কেউ একবার কড়া নজরে তাকালে আমি বাঘের মতো গর্জন করে উঠতাম, সেই আমাকে হত্যা করেছে। আমার নিজের রক্ত, আমার বড় সন্তান।
মোড়ল সেই করুণ কণ্ঠস্বর যখন কুড়ে ঘরের প্রতিটি কোণে আছড়ে পড়ছিল, তখন ঘরের তাপমাত্রা যেন আরো কয়েক ডিগ্রি নেমে গেল। আত্মা বলতে শুরু করল,
সেদিন সন্ধ্যায় সে যখন আমাকে বলল, বাবা উত্তর ভিটায় চলো, তোমার সাথে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি কি জানতাম সেই রাতের আঁধারেই সে আমার কবরের নকশা করে রেখেছে? আমি বৃদ্ধ পিতা, তার পিঠে হাত রেখে কত স্বপ্নের কথা বলেছিলাম, কিন্তু যেই আমরা সেই নির্জন অভিশপ্ত ভিটায় পৌঁছালাম, সে হঠাৎ হিংস্র পশুর মতো আমার শরীরে ঝাঁপিয়ে পড়ল। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো কোনো শত্রু আমাকে আক্রমণ করেছে, কিন্তু যখন দেখলাম আমারই নিজের ছেলের বলিষ্ঠ দুই হাত আমার বুড়ো বাপের গলা টিপে ধরেছে, তখন আমার কলিজাটা ফেটে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকালাম, আমি চেয়েছিলাম সে যেন আমার চোখে তার সেই ছোটবেলার বাবার মুখটা দেখতে পায়। আমি গোঙানি ভরা কণ্ঠে বলেছিলাম, বাবা আমি তোর জন্মদাতা বাপ, তোর কি হাত কাঁপছে না? কিন্তু তার চোখে কোনো মায়া ছিল না বাগলার, ছিল শুধু পৈশাচিক লালসার সিংহাসনের নেশা। সে তার সর্বশক্তি দিয়ে আমার গলার টুঁটি চেপে ধরল। আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসছিল, আমার চোখ দুটো যখন কোটর থেকে ফেটে বেরিয়ে আসছিল, তখনও আমি তার মুখে কোনো অনুশোচনা দেখিনি। সে ক্ষান্ত হয়নি, নিজের বাপকে সে পশুর মতো জবাই করেছে যেন আমি কোনো মানুষ না। আমি তো মরল হিসেবে আমার সময় প্রায় শেষই করে ফেলেছিলাম। এই সম্মান আর গ্রামের চাবি আমি খুব শীঘ্রই আমার বড় ছেলেকে দিয়ে দিতাম। তবু কেন সে তার জন্মদাতা পিতাকে এমন নৃশংসভাবে হত্যা করবে? এত অধৈর্য হল কিভাবে?
মুরলের আত্মার মুখে সেই বিভৎস সত্য শোনার পর কুড়েঘরের ভেতরে কিছুক্ষণের নীরবতা নেমে এল। উপস্থিত তিন কবিরাজ, বাগলার দাদু, লালা দাদু এবং তৃতীয় কবিরাজ প্রচণ্ড রাগে ফুঁসছিলেন, আবার একই সাথে তারা চরমভাবে হতবাক হয়েছিলেন। নিজের জন্মদাতা পিতাকে কেউ এভাবে সিংহাসনের লোভে হত্যা করতে পারে? বাগলার দাদু কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন, তারপর কাঁপা কণ্ঠে মোরলের আত্মার উদ্দেশ্যে বললেন,
বন্ধু তোমার আত্মা শান্ত হোক। আমি তোমাকে পবিত্র গাম্বিয়ার মাটির শপথ করে বলছি, এই পৈশাচিক অন্যায়ের বিচার এমন কঠোর হবে যা এই তল্লাটে কেউ কোনোদিন দেখেনি। তোমার খুনি দেহাই পাবে না।
দাদুর এই আশ্বাসের পর তিনি গোপনে মোরলের আত্মাকে তার জাদুর বন্ধন থেকে মুক্তি দিলেন। লাশের চারপাশের ধোঁয়া যেন এক দীর্ঘশ্বাসের মতো কুণ্ডুলি পাঁকিয়ে ওপরের দিকে উঠে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু মোরলের আত্মাকে শান্ত করলেও বাগলার দাদুর মনের ভেতরে এক জটিল টেনশন জেঁকে বসেছে। লাল দাদু এবং তৃতীয় কবিরাজটির আগে হিতাহিত জ্ঞান হারিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইলেন সেই কুলাঙ্গারকে শাস্তি দিতে, কিন্তু বাগলার দাদুর শক্ত হাতে তাদের পথ আটকে দাঁড়ালেন। তিনি নিচু কণ্ঠ কিন্তু প্রচণ্ড কঠোরভাবে বললেন,
থামো, এখনই বাইরে গিয়ে সত্য বলা যাবে না। আমাদের ক্রোধ চেপে রেখে আপাতত চুপ থাকা ভালো।
লাল দাদু অবাক হয়ে বললেন,
কেন বাগলার, এমন পিশাচকে কি ছেড়ে দেয়া ঠিক হবে?
বাগলার দাদু বিষণ্নভাবে মাথা নাড়লেন,
ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু একটা বিষয় কি তোমরা ভেবেছ, যে ছেলে এমনিতেই পরবর্তীতে মোড়ল হতে যাচ্ছিল সে কেন হুট করে তার বাবাকে মারতে যাবে? এই সিংহাসন তো তার হাতেই আছে, নিশ্চয়ই এর পেছনে আরো বড় কোনো গোপন কারণ আছে। আমরা যদি এখন হুটহাট কিছু করি তবে সেই আসল জট আর কোনোদিন আমরা খুলতে পারব না। তাছাড়া গ্রামে এখন যে পরিস্থিতি তাতে জানাজানি হলে এক ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়ে যেতে পারে।
তিন কবিরাজ সিদ্ধান্ত নিলেন সত্যটা কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারা কুড়ে ঘরের দরজা খুলে বাইরে এলেন, বাইরে মশাল হাতে পুরো গ্রাম অধীর আগ্রহে দাঁড়িয়ে, সবার সামনেই মোরলের সেই বড় ছেলে যার কপালে বিন্দু বিন্দু ঘাম, তার মুখে তীব্র অপরাধ বোধের ছায়া। সবাই চিৎকার করে জানতে চাইল,
বাগলার, লালা, মোরল কি বললেন, খুনিকে?
বাগলার দাদু এক মুহূর্ত বড় ছেলের চোখের দিকে স্থিরভাবে তাকালেন, তারপর জনতাকে উদ্দেশ্য করে বললেন,
মোরলের আত্মা প্রচণ্ড রাগি ছিল, তিনি ছটফট করছিলেন, কিন্তু প্রচণ্ড ক্ষোভের কারণে তার মুখ থেকে কোনো পরিষ্কার কথা বের করা যায়নি। তাই খুনিকে শনাক্ত করা সম্ভব হল না। দাদুর এই মিথ্যা ভাষণ শুনে মুরলির বড় ছেলে দীর্ঘশ্বাস ফেলল। তার বুক থেকে যেন একটা বিশাল পাথরের বোঝা নেমে গেল। সে ভাবল, জাদুটোনায় যখন খুনি শনাক্ত হল না তখন সে এবারের মতো বেঁচে গেছে। কিন্তু হতভাগা জানত না বাগলা দাদুর এই নিরবতা আসলে এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগাম নিস্তব্ধতা। দাদু অত্যন্ত গম্ভীর গলায় গ্রামবাসীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন, সবাই শান্ত হও, একটা অঘটন ঘটে গেছে। এখন আমাদের প্রধান কাজ হল মোরলকে সম্মানের সাথে শেষ বিদায় জানানো। তার আত্মা বড় অশান্ত হয়ে আছে, তাকে দ্রুত মাটির আশ্রয়ে যেতে দাও। মোরলের বড় ছেলে, যে কিছুক্ষণ আগেও পুলিশ ডাকার জন্য চিৎকার করছিল, সে হঠাৎ করে সুর পাল্টে ফেলল। সেও বাগলার দাদুর সাথে তাল মিলিয়ে বলল,
হ্যাঁ হ্যাঁ তাই হোক, আগামীকাল সকালে দাফন কাফন সম্পন্ন করে ফেলাই ভালো।
গ্রামের মুরব্বীরাও বাগলার দাদু ও মোরলের বড় ছেলের কথায় সায় দিলেন। সিদ্ধান্ত হল পরের দিন সকালেই মোরলের দাফন সম্পন্ন হবে। কিন্তু গ্রামের এক প্রবীণ ব্যক্তি যখন মোরলের বড় ছেলেকে জিজ্ঞেস করলেন,
বাবা তুমি না বললে শহর থেকে পুলিশ নিয়ে আসবে, আইনের লোক না এলে তো খুনি ধরা পড়বে না।
তখন বড় ছেলেটি অত্যন্ত কৌশলে চিবুক নামিয়ে ধরা গলায় বলল,
না কাকা, আমি অনেক ভেবে দেখলাম। আপনারা তো শুনেছেন বাবার আত্মা কতটা রাগী হয়ে আছে। এখন পুলিশ এলে লাশের ময়নাতদন্ত হবে, কাটা ছেঁড়া হবে। আমি চাই না আমার বাবার এই পবিত্র শরীর নিয়ে শহরের লোকগুলো টানাটানি করুক, তাতে তার আত্মারও কষ্ট পাবে। আমি চাই না বাবার শেষ বিদায়টা কোনো আইনি জটিলতায় আটকে যাক। তার চেয়ে বরং আমাদের ধর্ম নিয়ম অনুযায়ী তাকে মাটির নিচে শান্তিতে ঘুমাতে দেয়া হোক। কথাগুলো বলার সময় সে এমনভাবে চোখ মুছতে লাগল যেন বাপের শোকে তার কলিজা ফেটে যাচ্ছে। তার এই নিখুঁত অভিনয় আর কুমির কান্না দেখে বাগলার দাদু আর লালা দাদুর শরীরের রক্ত বকবক করে ফুটতে লাগল। যে হাত দিয়ে সে বাবার গলা টিপে ধরেছে সেই হাত দিয়ে এখন শোকের নাটক করছে। দাদুরা একে অপরের দিকে তাকালেন, তাদের চোখের সেই অগ্নি দাহ বলে দিচ্ছিল যে এই পাপের ক্ষমা নেই। যাই হোক, পরদিন ভোর থেকে পুরো গ্রামে এক কুমট আর ভারী আবহাওয়া বিরাজ করছিল। উপকূলীয় বাতাসের শোঁ শব্দ যেন এক কান্নার রূপ নিয়েছে। মোরলের বাড়ির আঙিনায় ধূপ আর আগরবাতির গন্ধ ছাপিয়ে এক অদ্ভুতের নিস্তব্ধতা সবাইকে গ্রাস করে রেখেছিল। অবশেষে পরদিন সকালে পুরো গ্রামের মানুষের উপস্থিতিতে তাঁর ধর্ম ইসলাম অনুযায়ী মোরলের জানাজা ও দাফন সম্পন্ন হল। মোরলকে কবরে শোয়ানোর সময় বড় ছেলেটি সবার চেয়ে বেশি বিলাপ করল, কিন্তু বাগলার ও লালা দাদু শুধু দূর থেকে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছিলেন। দাফন শেষ হওয়ার পরে বাগলা দাদু লালা দাদুর কানে কানে বললেন, আজকের রাতটাকে শান্তিতে ঘুমাতে দাও লালা, কাল থেকে ওর প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের মতো গরম। কাল সন্ধ্যার পর থেকেই ওর জীবনে নরক শুরু হবে।
লালা দাদু সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। সেদিন মোরলের দাফন সম্পন্ন হওয়ার পর গ্রামের আকাশটা যেন আরো ঘুমট হয়ে উঠল। বড় ছেলেটিকে তার বাবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে দাফনের ঠিক পরের দিন দুপুরে বাগলার দাদু এবং লালা দাদু তাঁদের বিশেষ কবিরাজি ঘরে এক গোপন আলোচনায় বসলেন। কিভাবে মোরলের বড় ছেলেকে শায়েস্তা করবেন সেই ছক আঁকতে থাকলেন। সিদ্ধান্ত হল এক ভয়ঙ্কর লাল জাদু করবেন তার উপরে, যাকে বলা হয় কানকুরং। তবে এই লাল জাদু কানকুরঙের সেই আধ্যাত্মিক শক্তি জাগ্রত করা সাধারণ কোনো কাজ নয়। এটি করতে গেলে যেমন অভিজ্ঞতা মনের জোর লাগে, তেমনি প্রয়োজন হয় বিরল কিছু উপকরণ। বাগলার দাদু লালা দাদুকে বললেন,
লালা এই পাপিষ্ঠ কেবল তার পিতাকে হত্যা করেনি, সে আমাদের পবিত্র মাটি আর গোত্র ও পুরো গ্রামবাসীকে কলঙ্কিত করেছে, তাই এর বিচার হবে লাল জাদুতে।
তারপর দাদুরা সিদ্ধান্ত নিলেন, স্থির করলেন এই জনপদের প্রাচীন রক্ষক সেই কানকুরঙের শক্তিকে আহ্বান করবেন, যার সম্পর্কে আমি শুরুতে আপনাদের বলেছি।
যাই হোক, তারা দিনের বেলাতেই বনের গভীর থেকে সংগ্রহ করে আনলেন ফাড়া গাছের লাল ছাল বা বাকল, যা কানকুরঙের প্রতীক। এরপর সংগ্রহ করা হল বিশেষ এক ধরনের লাল মাটি, এক কালচে রঙের পাহাড়ি পাখির পালক এবং রিচুয়ালের জন্য একটি পশুর তাজা রক্ত। দাদুরা জানতেন লাল জাদু একবার শুরু হলে তা মাঝপথে থামানো অসম্ভব। যদি খুনি সত্য স্বীকার না করে তবে এই জাদুটাকে তিলে তিলে ছাই করে দেবে। সন্ধ্যার আগেই দাদুরা সমস্ত উপকরণ গুছিয়ে নিলেন এবং নিজেদের মানসিকভাবে প্রস্তুত করলেন এক ভয়ঙ্কর আধ্যাত্মিক যুদ্ধের জন্য। দাফনের পরের রাত পুরো গ্রাম তখনও এক গভীর শোকে আচ্ছন্ন নিস্তব্ধতায় ডুবে আছে। তখন বাগলার দাদুর সেই মাটির কুড়ে ঘরের ভেতরে জ্বলছে এক মরণপণ যুদ্ধের আগুন। ঘরের দরজা বন্ধ, ভেতরে টিমটিমে আলোর প্রদীপগুলো যেন এক অশুভ সংকেতে কাঁপছে। ঘরের মাঝখানে বাগলার দাদু আর লালা দাদু মুখোমুখি বসে আছেন। তাদের মাঝখানে রাখা হয়েছে লাল মাটি আর কোন এক পশুর রক্তের ঘন মিশ্রণ। বাগলার দাদু ঘরের মাঝখানের মেঝেটা পরিষ্কার করে সেখানে বনের সেই বিরল লাল মাটি আর তাজা পশুর রক্ত মিশিয়ে একটি ঘন প্রলেপ তৈরি করলেন। এরপর দাদু তার অভিজ্ঞ আঙুল দিয়ে মেঝের ওপর একটি পূর্ণাঙ্গ মানুষের অবয়ব আঁকলেন মোরলের বড় ছেলের নামে। অবয়বটি এতটাই জীবন্ত দেখাচ্ছিল যে মনে হচ্ছিল মেঝেতে কোন রক্ত মাখা দেহ শুয়ে আছে। কানকুরং মন্ত্র পড়ে বাগলার দাদু হাতে তালু দিয়ে সেই অবয়বের কপালে স্পর্শ করতেই ঘরের টিমটিমে প্রদীপগুলো নীলচে হয়ে চলে উঠল। কানকুরঙের ক্রোধের উত্তাপে কুড়ে ঘরের তাপমাত্রা হঠাৎ এমনভাবে বেড়ে গেল যে দাদুদের নিঃশ্বাস থেকেও গরম ভাব বের হতে থাকল। ওদিকে লালা দাদুও থেমে নেই। এই রিচুয়ালের সবচেয়ে জটিল অংশ হল বন্ধন। তিনি ফাড়া গাছের সেই লাল রঙের তন্তু বা বাকলগুলো বের করলেন। তিনি অত্যন্ত নিচু এবং গম্ভীর স্বরে প্রাচীন অজানা ভাষায় কানকুরং মন্ত্র পাঠ করে মোরলের বড় ছেলের নামে সেই ফাড়া গাছের বাকলে এক একটা গীত দিতে লাগলেন। প্রতিটি গীত দেওয়ার সময় কুড়ে ঘরের বাইরে পাম গাছের পাতাগুলো অস্বাভাবিক জোরে ছটফট করতে লাগল, যেন কোনো অবিশ্ব শক্তি এই বাঁধনগুলোকে প্রত্যক্ষ করছে। এবার বাগলার দাদু সেই কালচে পাহাড়ি পাখির পালকটি বের করলেন। পালকটি পশুর রক্তে ডুবিয়ে তিনি মাটির অবয়বের ঠিক মাঝখানে অর্থাৎ কলিজার ওপর গেঁথে দিলেন। এরপর আরো কিছু তান্ত্রিক নকশা আঁকলেন ও গোপন কাজ শেষে দাদুরা শুরু করলেন তার চূড়ান্ত মন্ত্রপাঠ। বাগলার দাদু এবং লালা দাদু একে অপরের হাত ধরে গোল হয়ে বসলেন। হঠাৎ করেই কুড়ে ঘরের চারিদিকে দেয়াল থেকে এক কর্কশ শব্দ ভেসে আসতে শুরু করল। দুটি ধাতব তলোয়ার বা দা একে অপরের সাথে ঘষতে যেমন শব্দ হয় সেই আওয়াজই আসছিল তখন। এই শব্দই প্রমাণ করে যে কানকুরঙের আত্মা জাগ্রত হয়েছে। শব্দের তীব্রতায় ঘরের আসবাবপত্র কাঁপতে শুরু করল, প্রদীপের শিখাগুলো উন্মাদের মতো লাফিয়ে উঠতে লাগলো। দাদু তখন উচ্চ স্বরে চিৎকার করে বললেন, হে কানকুরং, পবিত্র আত্মা, ইত্যাদি ইত্যাদি। বাতাসে তখন কানকুরঙের সেই তলোয়ারের শব্দের সাথে এক আর্তনাদ মেশানো গোঙানি শোনা যাচ্ছিল, যা সাধারণ মানুষের কানে শোনা অসম্ভব। বাগলার ও লালাদাদু বুঝতে পারলেন লাল জাদুর চাকা ঘুরে গেছে। এই জাদুর অদৃশ্য শিকল এখন সেই ঘাতকের হাড়ের ভেতরে বিঁধেছে। ও যেখানেই থাকুক না কেন, এই রিচুয়ালের প্রভাবে কানকুরঙের ছায়া তাকে জমের মতো তাড়া করবে। তার প্রতিটি নিঃশ্বাস তখন হয়ে উঠবে আগুনের মতো গরম আর হাড়ের ভেতর শুরু হবে হাহাকার। অবশেষে এই প্রক্রিয়াটি শেষ করে লালা দাদু পকেট থেকে একটা বিড়ি জ্বালিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বাগলার দাদুর উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললেন, এইবার মোরলের বড় ছেলে বুঝতে পারবে কত ধানে কত চাল। বাগলার দাদুর চোখ তখন সেই রক্তে আঁকা মোরলের বড় ছেলের প্রতীকী অবয়বের দিকে স্থির। তিনি ধীরে ধীরে লালা দাদুর দিকে তাকালেন। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গম্ভীর আর প্রতিধ্বনিময় শোনাল।
লোভ আর নেশা মানুষকে পশুর চেয়েও অধম করে দেয় লালা। ও ভেবেছিল বাপের পবিত্র রক্ত ধুয়ে নিলেই গ্রামের নিজের রাজত্ব কায়েম করা যায়, কিন্তু ও জানে না জোলাদের এই মাটি বেঈমানি সহ্য করে না।
জাদুর সেই অন্ধকার রাত কাটার পর থেকেই শুরু হল গাম্বিয়ার ওই আদিম জনপদে এক অলৌকিক আর পৈশাচিক অধ্যায়। বাগলার দাদুর কুড়ে ঘরে যে লাল মায়ার চাকা ঘুরছিল তার অদৃশ্য ফাঁস ধীরে ধীরে মোরলের বড় ছেলের গলার ওপর চেপে বসতে শুরু করল। আগামী সাত দিন তার জন্য হতে যাচ্ছিল এই পৃথিবীর বুকে এক জীবন্ত নরক। এই সাত দিন তার সাথে কি কি ঘটল সেটা সে নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছিল, আমি সেটা এখন বর্ণনা করছি। প্রথম ও দ্বিতীয় দিন, প্রথম দিন থেকেই বড় ছেলেটি অনুভব করতে লাগল তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। সে ভাবল হয়তো বাপকে হত্যার অপরাধ বোধ এবং অনুশোচনা আর খাটা খাটনিতে তার শরীর খারাপ হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন থেকে আবহাওয়া পাল্টে গেল। সে যখনই পানি পান করতে চায় তার মনে হয় সে ফুটন্ত গরম তেল গিলছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু পানি স্পর্শ করলেই তার জিভ পুড়ে যাওয়ার উপক্রম। তার কানে অবিরাম বেজে চলল সেই কর্কশ ধাতব শব্দ। সে এদিক ওদিক তাকায় কিন্তু আশেপাশে কেউ নেই, অথচ তার মনে হয় ঠিক তার ঘাড়ের পেছনে কেউ একজন দাঁড়িয়ে তীক্ষ্ণ তলোয়ার একে অপরের সাথে ঘষছে। তৃতীয় চতুর্থ দিন, তৃতীয় দিনে তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে এল। সে এখন দিনে দুপুরে ঘরের কোণে একটা লাল রঙের দানবীয় অবয়ব দেখতে পায়, সেটা সেই কানকুরং, ফারা গাছের লাল তন্তুতে ঢাকা বিচারক। সে যতবার চোখ বন্ধ করে ততবার দেখে বাবার সেই রক্ত মাখা নিথর দেহটা উত্তর ভিটায় পড়ে আছে আর বাবা হাত বাড়িয়ে তাকে ডাকছে। চতুর্থ দিনে তার শিরার ভেতর দিয়ে রক্ত নয় যেন ফুটন্ত সিসা বইতে শুরু করে, তার হাড়ের ভেতরে শুরু হয় এক তীব্র দহন। সে নিজের নখ দিয়ে নিজের চামড়া খুবলে ফেলতে লাগল যেন চামড়ার নিচে কেউ আগুন জ্বেলে দিয়েছে। পঞ্চম ও ষষ্ঠ দিন, ষষ্ঠ দিনে সে পুরোপুরি উন্মাদের মতো হয়ে গেল। গ্রামের মানুষ দেখল তাদের নতুন মোড়ল উস্কো খুস্কো চুলে রক্তবর্ণ চোখে গ্রামের পথে পথে পাগলের মতো দৌড়াচ্ছে। সে মাঝে মাঝে হঠাৎ থমকে দাঁড়িয়ে বাতাসের সাথে হাতাহাতি করে যেন অদৃশ্য কেউ তাকে তলোয়ার দিয়ে আঘাত করছে। সে চিৎকার করে বলতে থাকে,
আমাকে ছেড়ে দাও, ওই লাল তন্তুগুলো আমার টুটি চেপে ধরছে, বাবা বাবা আমাকে ক্ষমা করো।
তাছাড়া তার ঘর থেকে ভেসে আসতে লাগলো পৈশাচিক আর্তনাদ, কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। যারা গিয়েছিল তারা দেখল বড় ছেলের শরীর থেকে এক ধরনের নীলচে ধোঁয়া বের হচ্ছে যা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব। সপ্তম দিন, চূড়ান্ত স্বীকারোক্তি, অবশেষে সেই সপ্তম দিন, সূর্যের আলো তখন উপকূলীয় বালু আর পাম গাছের পাতায় ফ্যাকাশে হয়ে ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামের মানুষ তখন মোরলের কুণ্ডার বা বাড়ির আঙিনার সামনে ভিড় করে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় বড় ছেলেটি উন্মাদের মতো ঘর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল। তার পরনে রাজকীয় পোশাক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তার সারা শরীর নিজের নখের আঁচড়ে রক্তাক্ত। সে উঠোনের ঠিক মাঝখানে এসে উপুড় হয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগল। হঠাৎ সে মাথা তুলে সবার দিকে তাকাল, তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে কাঁপতে কাঁপতে বলতে শুরু করল,
আমি আর সইতে পারছি না, কেউ আমাকে এই আগুন থেকে বাঁচান, কানকুরং আমার কলিজাটা তলোয়ার দিয়ে খুব লেখাচ্ছে।
সবাই স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে জনসম্মুখে বলতে শুরু করল সেই গোপন পাপের কথা,
আমি ওর বাবাকে মেরেছি, আমি আমার জন্মদাতা পিতাকে এই নিজ হাতে জবাই করেছি, ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, সেদিন সন্ধ্যায় আমি বাবাকে ফুসলিয়ে ওই উত্তর ভিটায় নিয়ে গিয়েছিলাম, বাবা যখন আমার পিঠে হাত রেখে স্নেহের কথা বলছিল, তখনই আমি পেছন থেকে তার টুঁটি চেপে ধরেছিলাম। বাবা গোঙাতে গোঙাতে বলেছিল, বাবা রে, আমি তোর জন্মদাতা বাপ। কিন্তু আমার হাত কাঁপেনি, আমি ছুরি দিয়ে তাকে পশুর মতো জবাই করেছি। আমি টাকার নেশায় পিশাচ হয়ে গিয়েছিলাম। গ্রামবাসীদের অনুদানের জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছিল বাবা। আমি বাবাকে বলেছিলাম সেই টাকা আত্মসাৎ করতে, কিন্তু তিনি সৎ দয়ালু, তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো আমাকে হুমকি দিলেন। এখন আমি যা ভাবছি, তোমার মতো লোভী ছেলের হাতে এই বিশাল দায়িত্ব আমি তুলে দেব না। বাবার কথা শুনে আমি রেগে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিষ্ঠুর পরিকল্পনা করেছি। আমি বুঝতে পারিনি, আমি অন্যায় করেছি।
কথাগুলো বলতে বলতে সে মাটিতে মাথা ঠুকতে লাগলো। সে হাত জোর করে সবার কাছে ক্ষমা ভিক্ষা করল।
তোমরা আমাকে ক্ষমা করো, প্রয়োজনে আমাকে যে কোনো শাস্তি দাও, তাও এই লাল জাদুর আগুন থেকে আমাকে বাঁচাও। আমি চোখের সামনে প্রতি মুহূর্তে বাবাকে দেখতে পাচ্ছি, সে লাল তন্তু পরা কান কুরঙের তলোয়ারের ডগায় আমার কলিজাটা বিঁধিয়ে দিচ্ছে।
উপস্থিত গ্রামবাসীদের মধ্যে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এল। যে মানুষটাকে তারা পরম শ্রদ্ধা করত, তাকে তারই সন্তান এভাবে পশুর মতো হত্যা করেছে, এই সত্য শোনার পর তাদের শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করল। ক্রোধে অনেকে লাঠি সোঁটা নিয়ে বের হয়ে এসেছে। বাগলার দাদু আর দালাদাদু তখন ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন। বড় ছেলের সেই পৈশাচিক স্বীকারোক্তি যখন বাতাসের শুঁশো শব্দের সাথে মিশে পুরো গ্রামে প্রতিধ্বনিত হল, তখন উপস্থিত কয়েকশো গ্রামবাসীর রক্ত টকবক করে ফুটতে শুরু করল। লাঠি হাতে দাঁড়িয়ে থাকা যুবকদের হাতের মুঠি শক্ত হয়ে এল। জনতার সেই পুঞ্জীভূত ঘৃণা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম। ঠিক তখনই বাগলার দাদু হাত উঁচিয়ে জনতার সামনে এসে দাঁড়ালেন। লালাদাদুও তার পাশে এসে রুখে দাঁড়ালেন। বাগলার দাদু বজ্রকণ্ঠে বললেন,
থামো তোমরা, কেউ ওর গায়ে হাত তুলবে না। নিজের হাতকে ওর অপবিত্র রক্তে কলঙ্কিত করো না। ওর জন্য মৃত্যু অনেক সহজ এক পুরস্কার হয়ে যাবে।
লালাদু গম্ভীর স্বরে যোগ করলেন,
আমরা তান্ত্রিক, আমরা খুনি নই। কানকুরঙের অভিশাপ ওর হাড়ের ভেতরে ঢুকে গেছে। আমাদের ইচ্ছায় ও মরবে না। ও আজীবন এই উপকূলের পথে পথে উন্মাদের মতো ঘুরে বেড়াবে। ওর প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের মতো গরম। নিজের জন্মদাতা পিতাকে হত্যার এই পাপ ও সারা জীবন বয়ে বেড়াবে। মৃত্যু ওকে ধরা দেবে না, অথচ জীবন হবে ওর জন্য নরক। এটাই হবে ওর অমোঘ শাস্তি।
কিন্তু জোলার সেই সাহসী জনপদ আজ আর দাদুদের কোন আধ্যাত্মিক দর্শনে শান্ত হতে চাইল না। জনতা তখন ক্ষিপ্ত বাঘের মতো গর্জে উঠল। ভিড় থেকে একজন চিৎকার করে বলল,
না বাগলার, আপনি আপনার বিচার করেছেন জাদুতে, কিন্তু আমরা বিচার করব রক্তে। যে কুলাঙ্গার ক্ষমতার জন্য নিজের বাবাকে নির্মমভাবে হত্যা করতে পারে, সে যে কোনো কিছু করে ফেলতে পারে, এই পিশাচের কোনো ক্ষমা নেই।
দাদুরা বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু উন্মত্ত জনস্রোতের সামনে সেই বাধা খড়কুটোর মতো উড়ে গেল। শত শত মানুষ দাদুদের সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই ঘাতকের উপর। বড় ছেলেটি তখনও লাল জাদুর যন্ত্রণায় কুঁকড়ে পড়েছিল, কিন্তু মানুষের আক্রোশের সামনে সেই যন্ত্রণা যেন তুচ্ছ হয়ে গেল। লাঠির বাড়ির শব্দ আর আর্তনাদ বাতাসের সাথে মিশে যেতে লাগল। দাদুরা অসহায় ভাবে দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বাগলার দাদু বিষণ্ন মনে লালাদুকে বললেন,
মানুষের ক্রোধ যখন সীমা ছাড়িয়ে যায় তখন অলৌকিক শক্তিও হার মানে। লালা, আমরা চেয়েছিলাম ওকে জ্যান্ত লাশ বানিয়ে রাখতে, কিন্তু নিয়তি হয়তো ওর জন্য এর চেয়েও দ্রুত বিচার লিখে রেখেছে।
মিনিট কয়েকের মধ্যেই সেই কলঙ্কিত বড় ছেলের নিথর দেহটি
ধুলোয় মিশে গেল। তাতেও ক্ষান্ত হয়নি ক্ষিপ্ত জনতা, সেই অংশটুকু আর লিখবার মতো নয়। যাই হোক, গ্রামের ইমাম সাহেব আরো কিছু বিশিষ্ট ব্যক্তি বাগলার ও লালাদাদু ঘোষণা করলেন, অশুভ ছায়া আজ এই গ্রাম থেকে বিদায় নিয়েছে, এখন আমাদের অভিভাবক প্রয়োজন। মোরলের ভাতিজা এই যুবকটি সারা জীবন মোরলের ছায়ায় থেকে মানুষের সেবা করে এসেছে। সে ছিল শান্ত, ধীরস্থির এবং পরম ধার্মিক। গ্রামবাসীরাও সেটা জানতেন। উপস্থিত প্রবীণ মুরব্বীরা এক বাক্যে সায় দিলেন, বাগলার দাদু নিজ হাতে জোলার সেই প্রাচীন কালকালো পাগড়িটি ভাতিজার মাথায় পরিয়ে দিলেন। দাদু বললেন, বাবা, এই পাগড়ি ক্ষমতার দম্ভ নয়, এটি মানুষের সেবা আর ন্যায়ের দায়িত্ব। তোমার চাচার যে স্বপ্ন ধুলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আজ থেকে সেই স্বপ্ন রক্ষার ভার তোমার। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি চুক্স যখন আমাকে বর্ণনা করেছিল, সে বলেছিল এই ঘটনাটা অর্থাৎ মোরলের মৃত্যু থেকে শুরু করে মোরলের বড় ছেলের শেষ পরিণতি আমি নিজের চোখে দেখেছিলাম। আপনারা অনেকে বাগলার দাদু ও লালাদাদুর ছবি দেখতে চেয়েছিলেন। এই বিষয়টা আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, ওনারা ছবি তোলেন না। তার কারণ হচ্ছে ছবির ওপরে ভয়ঙ্কর কালোজাদু করা যায়, তাই আপনাদের এই অনুরোধটি আমি রাখতে পারছি না। অনাকাঙ্ক্ষিত বানান ভুল বা অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন ঘটনা নিয়ে হাজির হব। ভূত.com দীর্ঘজীবী হোক, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আফ্রিকাতে এক অদ্ভুত গাছ আছে, যে গাছের ভেতরেই আর এক জগৎ। বাগলার দাদু এবং লালাদাদুর সেই অদ্ভুত গাছের ঘটনাটি কি আপনাদের মনে আছে? যদি মনে না থাকে তাহলে আরও একবার শুনে নিতে পারেন। খুব বেশি দিন আগে নয়, আমরা এই ঘটনাটি প্রচার করেছিলাম 9 জানুয়ারি 2026। আমি মেহেদী হাসানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এরকম চমৎকার ঘটনা তিনি কালেক্ট করেন। তিনি থাকেন মধ্যপ্রাচ্যে এবং সেখানে প্রত্যেকটা মানুষকেই অনেক বেশি পরিশ্রম করতে হয়, তারপরেও তিনি যে কষ্ট করে এই ঘটনাগুলো সংগ্রহ করেন, আমাদের পাঠান, সেই জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রিয় রাসেল ভাই এবং লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং সর্বদা ভালোর দলে আছেন। আমি রাসেল ভাই এবং ভূত.com এর কনিষ্ঠ ভক্ত মোহাম্মদ মেহেদী হাসান লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে। শুরুতেই আমার পক্ষ থেকে রাসেল ভাই, গোলাম রাব্বি ভাই সহ ভূত.com টিমের সকল সদস্য, প্রিয় লিসেনার্স, সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আজকের এই ঘটনাটি আমি কোন বাড়তি ভূমিকা দিয়ে শুরু করতে চাই না, কারণ এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন বিশিষ্ট মানুষ, বাগলার দাদু ও লালা দাদু, যাদের ঘটনা আপনারা অনেকে পছন্দ করেছেন। এই ঘটনাটি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার একটি উপকূলীয় অঞ্চলে ঘটেছিল। তবে ঘটনাটি কার কাছ থেকে সংগ্রহ করেছি সেটা না বললেই নয়। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার আফ্রিকান বন্ধু চুক্সের কাছ থেকে। চুক্স বাগলার দাদুর নাতি। ঘটনাটা আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি।
রাত তখন গভীর, আকাশে চাঁদ থাকলেও তার আলো যেন ঘরের ত্রিসীমানায় আসতে সাহস পাচ্ছে না। চারিদিকে কেবল অশুভ শক্তির চাপা শব্দ। লিসার পিতৃগৃহে আসন পেতে বাগলার দাদু আর লালাদাদু যখন লিসাকে দেখলেন,
তাদের অভিজ্ঞ চোখ এক পলকে বুঝে গেল এ কোনো সাধারণ রোগ নয়, লিসার উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। লিসার শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সেই সাথে বাসা বেঁধেছিল বহু রোগ। কাল বিলম্ব না করে দুই বন্ধু মিলে প্রস্তুত হলেন গুরুত্বপূর্ণ আচারের জন্য। লিসাকে রাখা হল মাঝখানে আর তার চারপাশে টানা হল গণ্ডি। বাগলার দাদু ও লালা দাদু নিজেদের আসনে বসলেন, তাদের সামনে সাজানো হল এই গুরুত্বপূর্ণ আচারের উপকরণ। তার ভেতরে ছিল মানুষের মাথার খুলি, মোমবাতি, অজানা গাছের ডাল, ছাই, একটি ঢোলের মতো বাদ্যযন্ত্র এবং রং। প্রথমে গণ্ডির চারপাশে মোমবাতি জ্বালিয়ে নিলেন দাদুরা, তারপর মানুষের মাথার সেই খুলির ওপর রং আর ছাই মিশিয়ে নিলেন। এরপরে বাগলার দাদু মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের প্রভাবে ঘরের বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু বাইরের অশুভ শক্তি যেন আরো ক্ষিপ্ত হল। বাগলার দাদু চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন আর লালা দাদু ঢোলের কাঠি হাতে নিলেন। তিনি মন্ত্র পড়া শুরু করে ঢোলে প্রথম মারি দিতেই লিসার কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর হুঙ্কার, সেই সাথে গোঙানির শব্দ। দাদুরা থামলেন না, মন্ত্র আর ঢোলের শব্দ যেন লিসার শরীরের প্রতিটি স্নায়ুকে কাঁপিয়ে দিল। লিসা যন্ত্রণায় চিৎকার করে উঠল, তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে, যেন তার ভেতরের অশুভ শক্তিগুলো বেরিয়ে আসতে চাইছে।
হে কবিরাজ, তোরা মন্ত্র পাঠ আর ঢোল পেটানো বন্ধ কর।
লিসার ভেতরে থাকা বদ জিনগুলো দাদুদের একের পর এক হুমকি দিতে থাকলো, কিন্তু দাদুরা সেসবের কোনো কিছুতে কান না দিয়ে আরো দ্রুত মন্ত্রপাঠ ও ঢোলে পাড়ি দিতে শুরু করলেন। রাত যত গভীর হল ততই ভয়াবহ হয়ে উঠল বাড়ির পরিবেশ। বাগলার দাদু এবার সেই গাছের ছাল পুড়িয়ে নিলেন, যার ধোঁয়ায় চারপাশে এক তিক্ত গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ বাগলার দাদু উঠে দাঁড়ালেন, তার চোখ দুটো যেন আলোয় ঝলমল করছে। তিনি লিসার চারপাশে গণ্ডির দিকে তাকিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে মন্ত্রপাঠ করা শুরু করলেন আর লালা দাদু আরো দ্রুত ঢোল বাজাতে শুরু করলেন। অভিজ্ঞ বাগলার দাদুর কণ্ঠে মালির তান্ত্রিক গুরুর শেখানো গোপন প্রাচীন মন্ত্রপাঠ সাথে লাল দাদুর অভিজ্ঞ হাতের ঢোলের সঙ্গ সইতে না পেরে লিসার শরীর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। সেই ধোঁয়া যেন নিঃশ্বাসের মতো শুষে নিল মানুষের মাথার খুলিটি, আর সঙ্গে সঙ্গে গণ্ডির পাশে থাকা মোমবাতিগুলো দপ করে নিভে গেল আর লিসা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তারপর তার জ্ঞান ফেরানো হল। পরিশেষে লিসার মুক্তি নিশ্চিত করে দুই বন্ধু লিসার হাতে একটি শক্তিশালী রক্ষা কবচ বেঁধে দিলেন। সেই কবচ ভেদ করে যেন কোনো অশুভ শক্তি আর তাকে স্পর্শ করতে না পারে। 2005 সালের এক কালো রাত পেরিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুটি প্রাণ। ততক্ষণে পূবের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। দাদুরা সব কাজ শেষ করে লিসাদের বাড়ি থেকে বিদায় নিলেন। সেই ক্লান্তিকর ও এক কঠিন রাত পেরিয়ে বাগলার দাদু ও লালা দাদু গ্রামের পুরনো বিশাল এক গাছের নিচে এসে বসলেন। দুজনের চোখে এখনো রাতের ঘোর লেগে আছে, শরীর জীর্ণ দেখলেও তাদের ভেতরের শক্তি ছিল অটল। তারা নীরবে বসেছিলেন, সকালের স্নিগ্ধ বাতাস তাদের জীর্ণ শরীরে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল। লালা দাদু পকেট থেকে বিড়ি বের করে ধরালেন আর বাগলার দাদু চোখ বন্ধ করে বাতাসের স্বাদ গ্রহণ করছিলেন। সেই সংক্ষিপ্ত শান্তি ভঙ্গ হল শুকনো পাতা ভাঙার মর্মর শব্দে। দাদুরা সেই দিকে তাকাতেই হেঁটে আসতে দেখা গেল এক অপরিচিত অবয়বকে পথ ধরে এগিয়ে আসছে মনু কবিরাজ। তার পরনের কাপড় এলোমেলো, চোখ দুটো রক্তের মতো লাল আর মুখে লেপটে আছে এক ভয়ানক তিক্ততার ছাপ। বাগলার দাদুর অভিজ্ঞ চোখ বলে দিল মনুর উদ্দেশ্য ভালো নয়। তিনি আলতো করে লালা দাদুর হাতে চাপ দিলেন। লালা দাদুও বুঝলেন, তিনি বিড়িতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন, যেন সেই ধোঁয়ার আড়ালেই নিজের ক্রোধ লুকিয়ে ফেললেন। মনু কবিরাজ ঠিক তাদের সামনে এসে দাঁড়াল, তার চোখ দুটো ছিল তিরস্কারে ভরা, তা যেন দাদুদের বিশ্রামকে অপমান করতে চাইছে। মনু কবিরাজ উপহাস করে বলে উঠলেন,
আরে বাগলার আল্লালা, এই সাত সকালে তোমাদের দুজনকে দেখছি একসঙ্গে বেশ হাওয়া খাচ্ছ,
নিশ্চয়ই রাতটা অনেক কঠিন গেছে তোমাদের।
মনুর কণ্ঠে ছিল তিক্ত ব্যঙ্গ, সে দাদুদের সফলতাকে তুচ্ছ করতে চাইছে। সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠলেন লালা দাদু, তিনি কিছু করতে যাবেন। ঠিক তখন বাগলার দাদু শক্ত করে চেপে ধরলেন লালা দাদুর হাত। তিনি শান্ত নজরে মনুর দিকে তাকালেন আর বললেন,
আমরা হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছি নাকি গভীর চিন্তায় মগ্ন আছি সেটা বোঝার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি মনু। তবে মনে রেখো মনু, শুভ শক্তির বিজয় সবসময় হয়।
শান্তভাবে অপমানের জবাব দিলেন বাগলার দাদু, আর সেইটা যেন আগুনে ঘি ঢাললো। মনু কবিরাজ কর্কশ কণ্ঠে বলে ওঠে,
আমার ব্যর্থতার কারণ তো তোমরা, তাই না?
কেন, সন্দেহ আছে মনু? বললেন বাগলার দাদু।
কাজটা ভালো হল না বাগলার, তোমরা কবিরাজ হয়ে অন্য কবিরাজের কাজে বাধা সৃষ্টি করতে পারো না, এটা অন্যায়।
না মনু, এটা অন্যায় নয়, একটা নিষ্পাপ জীবন রক্ষা করা পুণ্যের কাজ।
শোনো মনু, তুমি যতই শক্তিশালী জাদু প্রয়োগ করো না কেন, আমরা সেটা কাটিয়ে তুলতে সক্ষম। আমরা শত্রুতা চাই না, যা হয়েছে সেটা ভুলে যাও আর ধ্বংসের খেলা বন্ধ করো।
মনু কবিরাজ কিছু একটা চিন্তা করলেন, তার চোখে এক অজানা কৌতূহল ও লোভ দেখা গেল। তিনি বললেন,
আমি জানতে চাই কোন সেই অজানা মন্ত্রে লিসার শরীর থেকে আমার মরণ জাদুর বাঁধন কাটালে, কোন উপায়ে?
বাগলার দাদু ধীরে ধীরে দৃষ্টি রাখলেন মনুর রাঙা চোখের দিকে। তিনি বললেন,
সেটা আমাদের গুরুর শেখানো বিদ্যা মনু, আর এই বিদ্যা শুধু তারাই আয়ত্ত করতে পারে যারা ন্যায়ের পথে দাঁড়ায়।
মনু বিদ্রুপের হাসি হাসল।
ন্যায়? টাকা নিয়ে সমস্ত ন্যায় অন্যায় কেনা যায়? যাই হোক, আমি আপোষ চাই, বলো তোমাদের কত দিতে হবে, কত হলে তোমরা আমার কাজে আর বাধা হয়ে দাঁড়াবে না?
লালাদু আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি উঠে দাঁড়িয়ে বিড়ির শেষ অংশটুকু মাটিতে ফেলে সেটি পা দিয়ে পিষে দিলেন। তারপর সজোরে এক চড় বসিয়ে দিলেন মনু কবিরাজের গায়ে। মনুর মুখটা বেঁকে গেল, অপ্রত্যাশিত এই আঘাতে মনু ভারসাম্য রাখতে পারল না, আর্তনাদ করে দুই পা পিছিয়ে গেল। তার চোখে মুখে তখন কেবল অপমান আর জ্বলন্ত ক্রোধের মিশ্রণ। লালাদু অগ্নি চোখে মনুর দিকে তাকালেন, তারপর গর্জন করে উঠলেন,
এইটুকু যথেষ্ট নয়, নাকি আরো চাই? তোমার সাহস হয় কি করে আমাদের এই জঘন্য প্রস্তাব দেয়ার? আমরা জীবনের পরোয়া করি না, আর আমরা আমাদের এই দীর্ঘ কবিরাজের জীবনে আমাদের বিবেক বিক্রি করিনি কখনো।
মনু কবিরাজ লালাদুর দিকে তাকিয়ে কেবল বিষাক্ত সাপের মতো ফোঁস ফোঁস করছে। ক্রোধে তার শরীর কাঁপছিল, তার রক্ত লাল চোখগুলো যেন প্রতিশোধের আগুনে ভরা। এতক্ষণে বাগলার দাদু শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু এবার আর লালাদুকে থামালেন না, তিনিও লালাদাদুর পাশে দাঁড়ালেন। মনু কবিরাজ দাঁত কড়মড় করে চাপা কণ্ঠে শাসিয়ে উঠল,
বাগলার লালা, এই অপমানের দাম তোমাদের দিতে হবে, আমি তোমাদের দেখে নেব, তোমাদের সব অহংকার আর ন্যায়ের বড়াই সব চূর্ণ করব। আমিও মনু কবিরাজ, জাদুবিদ্যায় কোনো অংশে কম না।
লালাদু বললেন,
আরে যাও, যা করার করো, কিন্তু মনু তুমি ভুলে যেও না, তুমি সাপ হলে আমরা হলাম সাপুড়ে। আমরা যদি একবার খেলার মাঠে নেমে যাই তাহলে তোমার পতন অনিবার্য, গোল না করে আমরা উঠব না।
মনু আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না, অপমান আর লজ্জায় সে দ্রুত চলে গেল। মনু চলে যাওয়ার পরে লালা ও বাগলার দাদু কিছুটা শান্ত হয়ে সেখানে নীরবে বসে থাকলেন আরো কিছুক্ষণ। সকালের স্নিগ্ধ বাতাস আবার বইতে শুরু করলেও পরিবেশের শান্তি যেন চুরমার হয়ে গিয়েছিল। বাগলার দাদুর চোখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। লালা দাদু তার বন্ধুর দিকে তাকালেন,
চিন্তা করিস না বাগলার, ও শুধু ফাঁকা আওয়াজ ছাড়ছে।
বাগলার দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন,
না লালা, এবারের আওয়াজটা ফাঁকা নয়, মনুর চোখে যে প্রতিশোধের আগুন দেখলাম, ও এবার এমন কিছু করবে যা আমাদের ধারণার বাইরে। ওর অহংকার আর লোভ ওকে পাগল করে তুলেছে।
দাদুরা জানতেন মনু কবিরাজের সঙ্গে তাদের এই শত্রুতা এখন কেবল কবিরাজের বিবাদ নয়, এটা শুভ শক্তি ও চরম অশুভের মধ্যে শুরু হওয়া এক মহাযুদ্ধের সূচনা। কিন্তু কেনই শত্রুতা সেবা সেটা বর্ণনা করছি। সময়কাল 2004, সূচনা হয়েছিল এক দরিদ্র পরিবারের মেয়ে লিসাকে কেন্দ্র করে। লিসা ভালোবেসে বিয়ে করেছিল তার পাশের গ্রামের এক ধনী পরিবারের সন্তান রায়ানকে, কিন্তু এই সম্পর্ক রায়ানের পরিবারের চোখে ছিল চরম অসম্মান। রায়ানের চাপ ও জেদের কাছে হার মেনে ওপরে ওপরে রায়ানের পরিবার লিসাকে তাদের বাড়ির বধূ হিসেবে মেনে নিলেও এক দরিদ্র ঘরের মেয়ে উচ্চবিত্ত পরিবারের ছেলের সংসার করবে, এই অন্ধ অহংকার আর সামাজিক ভেদাভেদের কারণে তারা মেয়েটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বেছে নেয় শয়তানি পথ, কালো জাদুর আশ্রয়। তাদের গ্রামের কুখ্যাত কালো জাদুকর মণি কবিরাজকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা চুক্তিবদ্ধ করে। তাদের উদ্দেশ্য ছিল লিসাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। মোটা অঙ্কের টাকা পেয়ে মণি কবিরাজ শুরু করে দেয় তার ভয়ানক জাদুবিদ্যার খেলা। কালো জাদুর প্রভাবে প্রথমে লিসার দেহে বাসা বাঁধতে শুরু করে একের পর এক অজানা রোগ, তার শরীর ভেঙে পড়তে থাকে আর তার মানসিক অবস্থাও ক্রমে দুর্বল হয়ে পড়ে। লিসা অনুভব করতে শুরু করে তার চারপাশে সারাক্ষণ অদৃশ্য কিছুর উপস্থিতি। রাতের বেলায় কালো ছায়ারা তাকে ঘিরে ঘুরে বেড়ায়, আনাচে কানাচে অসংখ্য লাল চোখ যেন তার দিকেই তাকিয়ে থাকে। সেই সাথে আর অপ্রত্যাশিত অনেক কিছু ঘটতে থাকে, অনিদ্রা, খাবারে অরুচি, পেটে মাথায় যন্ত্রণা সহ শান্তি স্বাভাবিক জীবন সব কিছু ধীরে ধীরে গ্রাস করে নেয় এক অদৃশ্য অশুভ শক্তি। এদিকে স্বামী রায়ান তার স্ত্রীর এমন অবস্থা দেখে ভেঙে পড়ে। লিসা সুস্থ স্বাভাবিক মেয়ে ছিল, হঠাৎ করে এমন হওয়ায় সে দিশেহারা হয়ে যায়, প্রাণপণে সে ছুটে বেড়ায় ডাক্তার, নামকরা কবিরাজ ও তান্ত্রিকদের দ্বারে দ্বারে। লাভ হয়নি কোনো, ধরা পড়েনি কোনো রোগ, সবাই কেবল অজানা রোগের কথা বলত যেটা ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে না। রায়ান বুঝতে পারে ঘটনা আসলে কি ঘটেছে। যাই হোক, অনেক চেষ্টার পরে অবশেষে এক অভিজ্ঞ কবিরাজ রায়ানকে বলেন, এই মেয়েটির ওপর ভয়ানক এক মরণ জাদু প্রয়োগ করা হয়েছে। এটি সাধারণ জাদু নয়, এটি প্রাণঘাতী মরণ জাদু, তবে চেষ্টা করলে এটার প্রতিকার সম্ভব। রায়ান কাতর হয়ে বলেন, যেভাবেই হোক আমার স্ত্রীকে বাঁচান, তাতে আপনি যা চান আমি সব দেব। তারপর সেই কবিরাজের দীর্ঘ সাধনা ও প্রচেষ্টায় একসময় লিসা কিছুটা মুক্তি পায় জাদুর প্রভাব থেকে, কিন্তু লিসার শ্বশুর বাড়ির অহংকার ও কুদৃষ্টি তখনও তাকে ছাড়েনি। কিছুদিনের মধ্যেই আরেকবার নতুন করে কালো জাদু করা হয়, এইবার আরো ভয়ঙ্কর, আরো অমানবিক। এবার রায়ান নিজের পরিবারের ওপরে প্রশ্ন ছুড়ে দেয়, কি অপরাধ করেছে লিসা? ভালোবেসে বিয়ে করাটাই কি তার দোষ? কেন তোমরা বারবার তার সর্বনাশ করছ? কিন্তু রায়ানের পরিবার তাদের অহংকারে অন্ধ হয়ে মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে সবকিছু। এই অন্যায়ের বিরুদ্ধে রায়ান লড়াই শুরু করে, একদিকে তার নিজের পরিবার, অন্যদিকে তার প্রিয় স্ত্রী। কি করবে ভেবে দিশেহারা হয়ে যায় ছেলেটা। অবশেষে স্ত্রীর জীবন বাঁচাতে সে বাড়ি ছেড়ে চলে আসে। লিসাকে নিয়ে এসে ওঠে তার শ্বশুর বাড়িতে, আর এই গ্রামেই থাকেন বাগলার দাদু। লিসার পরিবার থেকে খবর দেয়া হয় এলাকার অভিজ্ঞ কবিরাজ বাগলার দাদুকে। খবর পেয়ে ছুটে আসেন বাগলার দাদু, কিন্তু কি দেখছেন তিনি? লিসা তখন যেন এক জীবন্ত কঙ্কাল, কেবল মায়া ও ভয় মেশানো এক অভয়ব। বাগলা দাদু তার অভিজ্ঞ চোখ বুলিয়ে চারপাশের অশুভ শক্তির ছায়া অনুভব করেন। কাল বিলম্ব না করে তিনি তার দুঃখের সাথী ও বাল্যবন্ধু প্রিয় লালাদাদুকে খবর দেন। তারপর দিনের ভেতরে সবকিছুর ব্যবস্থা করে সেই রাতেই লিসার জাদু কাটানোর উপায় শুরু করে দেন। তারপরের ঘটনা আপনারা প্রথমেই শুনেছেন। এই ঘটনার প্রায় ছয় মাস পরের এক সন্ধ্যার ঘটনা। সেদিন বাগলার দাদুর বারান্দায় দুজন বন্ধু মুখোমুখি বসলেন। সেখানে তখনকার মতো কোনো মন্ত্র বা জাদুকরী প্রস্তুতির ঝামেলা ছিল না, শুধু বাগলার দাদুর ঐতিহ্যের প্রতীক খোদাই করা বিশাল আফ্রিকার পুরনো কাঠের ছক্কাটি বের করা হল, যা প্রজন্ম ধরে এই আফ্রিকান প্রবীণ কবিরাজরা গভীর আলোচনা ও মনস্থির করার প্রতীক হিসেবে ব্যবহার করে আসছেন। হুক্কার জল ভরে তাতে তামাক দেয়া হল। লাদাদু নলটি হাতে তুলে নিলেন, একটা লম্বা টান দিতেই হুক্কার জল ছল ছল শব্দ করে উঠল, আর সেই সাথে ধোঁয়ার মেঘ বারান্দার আলো আঁধারিতে ছড়িয়ে পড়ল। এই ধোঁয়ার ঘন ঘূর্ণির মধ্যে যেন দুজনের মাথায় ঘুরতে থাকা জটিল টেনশনগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছিল। ধোঁয়ার রিংগুলো মিলিয়ে যাচ্ছিল রাতের আকাশে, কিন্তু তাদের অভিজ্ঞ চোখে ফুটে উঠছিল এক অজানা বিপদের ছায়া।
তাহলে মনু তার প্রতিশোধের খেলা শুরু করেছে।
হুক্কার নলটা বাগলার দাদুর দিকে এগিয়ে দিলেন লালাদাদু।
আমারও তাই মনে হয়,
বাগলার দাদু বললেন,
মনু এবার নিশ্চয় কোনো মায়াবিদ্যা জানা মহাশক্তিধর কোনো জিনকে ব্যবহার করছে, যে আমাদের চোখকে ফাঁকি দিচ্ছে।
লালাদাদু বললেন,
আমারও তাই মনে হয়, এই চালটা মনুর, কিন্তু কে সেই জিন? এই রহস্য উন্মোচনে যত দেরি হবে ততই আমাদের বিপদ।
তখনই বাগলার দাদু হুক্কার নল ফেলে তামাকের আগুন নিভিয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে দাঁড়ালেন।
তাহলে আর এক মুহূর্ত অপেক্ষা নয়, আমাদের এখনই ডাকতে হবে সেই মুখবির জিনকে।
কেই মুখবির জিন আর কেন তাকে ডাকা হচ্ছে সেটা জানতে হলে চলেন গতরাতের ফ্ল্যাশব্যাকে। রাত তখন গভীর। গাম্বিয়ার সেই উপকূলীয় গ্রামের আকাশে এক ফালি চাঁদ থাকলেও চারদিকের পরিবেশটা ছিল থমথমে, বাতাস একদম স্থির, যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস। রাত যখন আনুমানিক দুইটা, তখন লালাদাদুর কাঁচা ঘুমটা হঠাৎ ভেঙে গেল। দরজার ওপাশ থেকে খুব চেনা একটা কণ্ঠস্বর ভেসে আসছে,
লালা, ও লালা, একটু বাইরে আয় তো ভাই, বিশেষ দরকার।
কণ্ঠটা তার বাল্যবন্ধু পাগলার দাদুর। লালাদাদু কিছুটা অবাক হলেন, মনে মনে ভাবলেন, এই অসময়ে বাগলার কেন? তিনি তড়িঘড়ি করে দরজা খুলে বাইরে পা রাখলেন। চোখের মণিগুলো ঘষে দেখতে পান সামনেই দাঁড়িয়ে আছে বাগলার দাদু, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা আজ কেমন যেন অদ্ভুত, একদম মূর্তির মতো স্থির। চাঁদের আবছা আলোয় লালাদাদু খেয়াল করলেন, বাগলারের চোখের মণি দুটো স্বাভাবিক নয়, বরং অন্ধকারে দুটো জ্বলন্ত কয়লার মতো লালচে আভা ছড়াচ্ছে। লালাদাদু বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন,
কে বাগলার, এত রাতে তুই, কিছু হয়েছে?
কথা শেষ হতে না হতেই কোনো উত্তর না দিয়ে বাগলার দাদু ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। তখনই লালাদাদু আতঙ্কিত হয়ে বন্ধুকে ধরতে যেই না হাত বাড়ালেন, অমনি তার সারা শরীরে হাজার ভোল্টের বিদ্যুতের মতো এক তীব্র ঝাটকা লাগল। এক অদৃশ্য শক্তি তাকে ছিটকে পেছনে ফেলে দিল। লালাদাদুর অভিজ্ঞ চোখ এবার জহুরির মতো সত্যটা ধরে ফেলল। তিনি খেয়াল করলেন, এই লুটিয়ে থাকা দেহের গলায় তাদের সেই চিরাচরিত কবিরাজি সাত স্তরের রক্ষা কবচ নেই। একজন তান্ত্রিক কবিরাজ কখনো তার শরীরের রক্ষা কবচ ছাড়া বাইরে বের হয় না। মুহূর্তেই লালাদাদুর ভয় পরিণত হল রাগে। তিনি গর্জে উঠলেন,
শয়তান, এত বড় সাহস, তুই লালার সাথে ছলনা করতে এসেছিস, আজ তোকে জ্বালিয়ে ছাই করে দেব।
বলেই তিনি শাহাদাত আঙুল তুলে মাটির ওপর এক টানে এক দুর্ভেদ্য গণ্ডি আঁকলেন। তার ঠোঁটে তখন মন্ত্রের কর্কশ ধ্বনি। লালাদাদু দ্রুত ঘরের দিকে ছুটলেন পেট্রোল বা কেরোসিন আনতে, উদ্দেশ্য এই অশুভ শক্তিকে শেষ করে দেয়া। কিন্তু ফিরে এসে দেখলেন গণ্ডির ভেতরটা একদম ফাঁকা, সেই ছদ্মবেশী দেহটা বাতাসের সাথে মিলিয়ে গেছে। লালাদাদু দাঁতে দাঁত চেপে বললেন,
বেঁচে গেলি, বেঁচে গেলি আমার হাত থেকে।
ঠিক এই সময়ে গ্রামের অন্য প্রান্তে বাগলার দাদুর বাড়ির উঠোনেও চলছিল একই নাটকের অন্য পিট। সেখানেও অন্ধকারের বুক চিরে লালাদাদুর হুবহু কণ্ঠস্বর শোনা গেল। কান খাড়া করে বাগলার দাদু শুনতে পেলেন,
বাগলার, একটু বাইরে আয়, জরুরি কথা আছে।
কিন্তু বাগলার দাদু ছিলেন অত্যন্ত ধূর্ত এবং অভিজ্ঞ। তিনি ভেতর থেকে দরজা না খুলে উত্তর দিলেন,
তুই আমার ঘরের ভেতরে আয় লালা, দরজা খোলাই আছে, যা বলার ভেতরে এসেই বল।
বাইরে দাঁড়িয়ে থাকা সেই শয়তানটা এবার কিছুটা বিচলিত হয়ে পড়ে। সে জানত এই ঘরটা বিশেষ মন্ত্রে সুরক্ষিত, কোন অশুভ শক্তি বা চালান করা সত্তা এই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। যদি সে আসলেও লালাদাদু হতেন তবে তিনি অনায়াসেই ভেতরে আসতে পারতেন। সেই ছদ্মবেশী শয়তানটি বাইরে থেকে অনুরোধ করতে লাগল,
না না বাগলার, তুই বাইরে আয়, তোকে একটা জিনিস দেখাবো, দেখে যা।
বাগলা দাদু এবার নিশ্চিত হলেন এবং চালাকি করে একই কথা বারবার বলতে লাগলেন,
একদম না, আমার শরীর ভালো নেই, তুই ভেতরে এসে দেখা, আমি বাইরে যাব না।
শত চেষ্টায় ব্যর্থ হয়ে এইবার সেই অবয়বের কণ্ঠস্বর পাল্টে গেল। লালাদাদুর মিষ্টি কণ্ঠস্বর মুহূর্তেই এক বিভৎস দানবীয় গর্জনে পরিণত হল,
রে আসবি না, দেখি কতদিন বাঁচতে পারিস।
ওদিকে দরজার ফাঁক দিয়ে বাগলার দাদু দেখলেন উঠোনে ধুলোর এক ভয়ঙ্কর ঘূর্ণি উঠছে। সেই অবয়বের চোখ দুটো আগুনের কোলার মতো লাল হয়ে জ্বলছে। কোনো উপায় না পেয়ে অবশেষে সেই অশুভ শক্তিটি বিকট এক শব্দ করে অদৃশ্য হয়ে গেল। যাই হোক, ফ্ল্যাশব্যাক থেকে এবার ফিরে আসা যাক দারুদের কাছে। সেদিন সন্ধ্যার পর বাগলার দাদুর সেই পুরনো কবিরাজি ঘরে দুই দাদু মুখোমুখি বসলেন। ঘরটি ধূপ আর ধোঁয়ায় আচ্ছন্ন। দাদুরা গম্ভীর স্বরে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। হঠাৎ ঘরের কোণের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে উঠল। বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গেল। সেই ঘনীভূত অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন মুকবির জিন। ইনি কোন সাধারণ জিন নন, যিনি গন্ধ শুকে যে কোনো শুভ অশুভ শক্তির পরিচয় শনাক্ত করতে পারতেন। বাগলার দাদু মুকবির জিনকে সবকিছু খুলে বলেন। তারপর তিনি মুকবির জিনের কাছে জিজ্ঞাসা করেন,
হে মুকবির, গত রাতে যে আমাদের ছদ্মবেশে আক্রমণ করতে এসেছিল তাকে কি তুমি চিনতে পেরেছ, কে সে?
প্রশ্ন শুনে মুকবির জিন কিছুক্ষণের জন্য সেই গাঢ় অন্ধকারে মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তার কণ্ঠস্বর যখন শোনা গেল তখন সেই ঘরে যেন আতঙ্কের হিমস্রোত বয়ে গেল। মুকবির বললেন,
এ কোনো সাধারণ শত্রু নয় পাগলার, এ হল সেই রক্তচোষা পিশাচিনী যাকে তোমাদের গুরুজি প্রায় দুই যুগ আগে নিজের সাধনার জোরে একটা রূপার পাত্রে বন্দী করেছিলেন।
লালাদাদু আপকে উঠে বললেন,
হ্যাঁ, সে তো বন্দী থাকার কথা, বাইরে এলো কি করে?
মুকবির জিন বলতে লাগলেন,
তোমাদের গুরুজির মৃত্যুর পর তার সেই শক্তিশালী জাদুমন্ত্রের বন্ধনই কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, আর এই সুযোগটাই নিয়েছে ধূর্ত মনু কবিরাজ। সে কোনোভাবে জানতে পেরেছিল যে তোমাদের গুরুজির হাতে বন্দী হয়ে আছে এক অতি শক্তিশালী পিশাচিনী, যে তোমাদের ঘোর শত্রু। মনু তাকে মুক্তি দিয়েছে এক ভয়ঙ্কর চুক্তির বিনিময়ে। সেই পিশাচিনী এখন তোমাদের উপর প্রতিশোধ নেয়ার জন্য উন্মাদ হয়ে আছে, আর সে মনু কবিরাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া তোমরা ছিলে তোমাদের গুরুজির সবচেয়ে বিশ্বস্ত শিষ্য, এখন সে মুক্তির বিনিময়ে আর পুরনো প্রতিশোধ নিতে তোমাদের হত্যা করবে আর তিলে তিলে তোমাদের প্রাণ শুষে নেবে।
ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। দাদুদের অভিজ্ঞ শরীরও একবার শিউরে উঠল। কিন্তু মুকবিরের পরবর্তী কথাগুলো ছিল আরো ভীতিজনক।
সাবধান থেকো তোমরা, সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত ছয় মাসে ছয়টি যুবকের তাজা রক্ত পান করে সে মায়াবী শক্তি বহুগুণ বাড়িয়ে নিয়েছে। এখন তাকে আর কোনো পাত্রে বন্দী করা সম্ভব নয়। তাকে ধ্বংস করার একটাই রাস্তা খোলা আছে, সেটা হল তাকে হত্যা করতে হবে।
কথাটা শেষ করেই মুকবির জিন বাতাসের সাথে মিলিয়ে গেলেন। মুকবির চলে যাওয়ার পর ঘরে নেমে এলো এক কবরের মতো নীরবতা। দুই বন্ধু একে অপরের দিকে তাকালেন, চোখে আতঙ্ক থাকলেও চোয়াল শক্ত। দাদুরা এবার বারান্দায় বসে হুক্কার তামাকে আগুন জ্বালিয়ে নিলেন। গড়গড় করে একটা লম্বা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে লালাদাদু হুক্কার নলটা মুখ থেকে সরিয়ে বললেন,
তার মানে মনু নিজের স্বার্থে এমন এক শয়তানকে শিকল মুক্ত করেছে যে তার পুরো গ্রাম উজাড় করে দিতে পারে।
বাগলদাদু নলটা তুলে নিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, সে আসবে লালা,
আজ হোক বা কাল সে তার প্রতিশোধ নিতেই আসবে, আমাদের হাতে সময় খুব কম।
তারপর নেমে এলো কিছুক্ষণের নীরবতা, শুধু হুক্কার গড়গড় শব্দ আর ধোঁয়ার মাঝে গভীর চিন্তায় ডুবে থাকলেন দাদুরা। যাই হোক, অবশেষে সেই রাতের নিস্তব্ধতা ভেঙে দুই প্রবীণ কবিরাজ এক মরণজয়ী পরিকল্পনা করে ফেললেন এই ভয়ঙ্কর পিশাচিনীকে শায়েস্তা করতে। সেই পরিকল্পনা জানার আগে চরণ জেনে আসি কে এই পিশাচিনী। এই পিশাচিনী আসলে কোনো সাধারণ অশরীরী নয়, সে হল উচ্চ স্তরের জাদুকর শ্রেণীর এক মহিলা চিন। তার সবচেয়ে বড় শক্তি হল তার মায়াবিদ্যা। সে কেবল মানুষের চোখেই ধুলো দেয় না, সাধারণ জিনদের দৃষ্টিকেও সে অনায়াসেই ধোকা দিতে পারে। তার আসল রূপ দেখার ক্ষমতা খুব কম প্রাণীরই আছে, কিছু বিশেষ গুণ সম্পন্ন এবং শক্তিশালী বা তার মতো উচ্চ ক্ষমতার অধিকারী ছাড়া কেউ তার মায়াজাল ছিন্ন করতে পারে না। আর এই পিশাচিনীর বেঁচে থাকার একমাত্র জ্বালানি হল তাজা রক্ত, বিশেষ করে প্রতি অমাবস্যার রাতে তার একটি করে সুস্থ সবল যুবকের রক্ত প্রয়োজন। এই রক্তই তাকে দান করে অসীম যৌবন আর ধ্বংস করার শক্তি। তার শিকার করার পদ্ধতিটা ছিল অত্যন্ত কৌশলী আর ছলনাময়। সে সরাসরি কাউকে আক্রমণ করত না, সে জানত তার একটি সীমাবদ্ধতা আছে, সেটি হচ্ছে যতক্ষণ না কেউ স্বেচ্ছায় তাকে স্পর্শ করছে ততক্ষণ সে তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই সে ফাঁদ পাত্ত, শিকারে বেরিয়ে সে প্রথমে কোন যুবককে টার্গেট করত, তারপর সেই যুবকের কোন অতি পরিচিত মানুষের রূপ ধরে তার সামনে হাজির হতো। যুবকের খুব কাছে গিয়ে সে হঠাৎ করে জ্ঞান হারানোর ভান করে মাটিতে লুটিয়ে পড়ত। যুবকটি যখন ঘাবড়ে গিয়ে কোনো বিপদ না বুঝে তাকে স্পর্শ করত, ঠিক তখনই মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসত সেই পিশাচিনী, আর মুহূর্তের মধ্যেই সে তার আসল রূপে সেই যুবকের তাজা রক্ত পান করত। তারপর প্রাণহীন দেহটা পড়ে থাকত নিথর হয়ে। যাই হোক, বাগলার দাদুর আজ স্পষ্ট মনে পড়ছে সেই সময়ের কথা, প্রায় দুই যুগ আগে এই পিশাচিনী প্রথম এই গ্রামে উপদ্রব শুরু করে। প্রতি মাসে একজন টকবগে যুবকের রক্ত শূন্য ফ্যাকাশে মৃতদেহ উদ্ধার হতে থাকে, পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে একদিন বনির বাড়ি বেড়াতে আসেন দাদুদের সেই মহান মালির তান্ত্রিক গুরু। অনেকে হয়তো নতুন শুনছেন, যারা মালির তান্ত্রিক গুরুকে চেনেন না তাদের জন্য সংক্ষিপ্ত বর্ণনা। উনি মূলত বাগলার ও লালাদুর গুরু, যার সাথে দাদুদের পরিচয় হয়েছিল 1975 সালে। গুরুজি একটা মহিলার ওপরে করা জটিল কালো জাদু কাটিয়ে দিয়েছিলেন। সেই সময় বাগলার দাদু আর লালাদাদু নতুন কবিরাজি শিখছিলেন। তারপর দাদুরা এই গুরুর কাছ থেকে তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে চাইলে এক পর্যায়ে গুরু রাজি হন। ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমি ঘটনার শেষে আরো কিছু এপিসোড মেনশন করে দেব, সেগুলো শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বাগলার দাদু আর লালাদাদু ও এলাকাবাসী তখন এই সমস্যার কথাটা ওনাকে খুলে বললেন। তখন গুরুজি আসনে বসে ওই পিশাচিনীর সম্পর্কে জানতে পারেন। তারপর গুরুজি তার দুই শিষ্য বাগলার দাদু ও লালাদাদুকে সাথে নিয়ে ওই পিশাচিনীকে বন্দী করার রিচুয়াল শুরু করে দেন। বাগলার ও লালাদাদু দেখেছিলেন গুরুজির সেই মহাযজ্ঞ। গুরুজি তার তান্ত্রিক শক্তির মাধ্যমে পিশাচিনীকে কোণঠাসা করেন এবং শেষ পর্যন্ত একটি বিশেষ নকশা করা রূপার পাত্রে তাকে বন্দী করতে সক্ষম হন। সেটাকে অনেক গভীর করে মাটির নিচে চাপা দেন, হয়তো কোনো রহস্যজনক কারণে তাকে হত্যা করা যায়নি। যাই হোক, সেই রহস্যের চাবিকাঠি এতদিন সেই রূপার পাত্রের গায়ে খোদাই করা ছিল, যা আজ মনু কবিরাজের কবজায়। প্রিয় লিসনার্স, চলুন আবার ফিরে যাই বাগলার দাদুর বারান্দায়। হুক্কার গড়গড় শব্দটা বারান্দার নিস্তব্ধতায় এক অদ্ভুত ছন্দের সৃষ্টি করছিল। মুখবীর জিনের কাছ থেকে পিশাচিনীর মুক্তির খবর এবং তার বর্তমান ভয়ঙ্কর রূপের কথা জানার পর বাগলার দাদু আর লালাদাদুর কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হল। তারা জানেন এবারের লড়াইটা সাধারণ কোনো জাদুবিদ্যার লড়াই নয়, এটা হল টিকে থাকার লড়াই। লালাদাদু হুক্কার নলটা সরিয়ে নিয়ে আগুনের দিকে তাকিয়ে বলেন,
বাগলার সেই ২০ বছর আগের কথা মনে পড়ছে, গুরুজি যখন তাকে বন্দী করেছিলেন তখন তার যে গর্জন শুনেছিলাম তা আজও কানে বাজে। আর এখন সে ৬টি যুবকের রক্ত পেয়ে আরো শক্তি সঞ্চয় করেছে, আমাদের সাধারণ জিনেরা তো ওর ওই মায়া জাল ছিঁড়তেই পারছে না।
বাগলাদাদু দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন, তারপর চিন্তায় ডুবে থাকলেন কিছুক্ষণ, অবশেষে নীরবতা ভেঙে দাদু বললেন,
লালা বন্দি করার সময় শেষ, মুখবিল ঠিকই বলেছে, ওকে আর কোনো পাত্রে আটকে রাখা যাবে না, ওকে এবার চিরতরে শেষ করে দিতে হবে। আর তার জন্য আমাদের হাতে একটাই অস্ত্র আছে, সেটা হলো ওই অগ্নিবাণ।
অগ্নিবাণের নাম শুনে লালাদাদু চমকে উঠলেন, তার হাত থেকে হুক্কার নলটা প্রায় খসে পড়ার উপক্রম হল, তিনি ফিসফিস করে বললেন,
অগ্নিবাণ? বাগলার তুই জানিস এর ঝুঁকি কতটা? গুরুজি বলেছিলেন এই বিদ্যা প্রয়োগ করা মানে নিজের জীবনকে বাজি রাখা, একবার যদি অগ্নিবাণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পিশাচিনীর আগে সেই আমাদের মেরে ফেলবে।
বাগলার দাদু লালাদাদুর কাঁধে হাত রাখলেন, তার চোখে তখন এক মরণজয়ী সংকল্পের আগুন, তিনি বললেন,
ভয় পেলে চলবে না লালা, মনু কবিরাজ যাকে শিকলমুক্ত করেছে সে শুধু আমাদের শত্রু নয়, সে পুরো গাম্বিয়ার এই উপকূলীয় অঞ্চলের অভিশাপ, যদি আমরা পিছু হটি তবে অনেক মায়ের কোল খালি হবে, আমাদের তান্ত্রিক গুরুর সম্মানের খাতিরে হলেও এই ঝুঁকি আমাদের নিতেই হবে।
লালাদাদু কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখের সামনে ভেসে উঠল সেই পিশাচিনীর বিভীষিকাময় রূপ আর সেই রূপার পাত্রের দৃশ্য। তিনি বুঝতে পারলেন বাগলার ঠিকই বলছে, পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সম্মুখ যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকে না। যাই হোক, তারপর দাদুরা আরো অনেক আলোচনা করেন, এই অগ্নিবাণ করার একটা নির্দিষ্ট সময় হল আসন্ন অমাবস্যার রাত, এখন শুধু সাবধানে থাকা আর সময়ের অপেক্ষা মাত্র। সেদিনের সেই আলোচনার পরে লালাদাদু তার বাড়ি ফিরে যান। আলোচনার সেই রাত থেকেই শুরু হল পিশাচিনীর এক মনস্তাত্ত্বিক খেলা। দাদুরা জানতেন পিশাচিনী সরাসরি আক্রমণ করতে পারবে না যতক্ষণ না কেউ তাকে স্পর্শ করছে, কিন্তু সে জানত কিভাবে মানুষের মানসিক শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হয়। অগ্নিবাণের পূর্বে দাদুদের সাথে অনেক কিছুই ঘটে যায়, যার ভেতরে তিনটি উল্লেখযোগ্য ঘটনা আমি বর্ণনা করছি। ঘটনা ১, পরদিন দুপুরে তারা খেতে কাজ করছিলেন, বাগলার দাদু সহ কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক এমন সময় এক নারকীয় হাসিতে তাদের হুঁশ ফেরে। বাগলার দাদু দেখলেন তার সামনেই দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী, তার দেহের অর্ধেক পোড়া, গায়ের চামড়া ঝুলছে আর চোখ দুটো দিয়ে চুনিয়ে পড়ছে কালো তরল। সে দাদুর দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিয়ে বলল,
বাগলার তোদের গুরু তোকে বাঁচাতে আসবে না, তোরা আমাকে ২০ বছর অন্ধকারে বন্দী করে রেখেছিলি, অপেক্ষা কর, তোদের রক্ত দিয়ে আমি আমার ২০ বছরের তৃষ্ণা মেটাব।
তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে আবার। দাদু মন্ত্র পড়া শুরু করলেন, এক পর্যায়ে মন্ত্রের সামনে টিকতে না পেরে সে অদৃশ্য হয়ে যায়। ঘটনা ২, সেদিন রাতের খাবার শেষ করে বাগলার দাদু যখন বিছানায় গেলেন চারপাশটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ, ঘরের বাইরে বাতাসের কোনো শব্দ নেই। দাদু তার দীর্ঘ অভিজ্ঞতায় জানতেন এই স্তব্ধতা ভালো লক্ষণ নয়, তবুও শরীরের ক্লান্তিতে একসময় তার চোখ লেগে এল, তবু ঘুমটা শান্তির হল না। তিনি স্বপ্নে দেখলেন এক অন্তহীন কুয়াশাচ্ছন্ন প্রান্তরে
একা দাঁড়িয়ে আছেন। সেই কুয়াশা চিরে হঠাৎ এক নারী অবয়ব তার সামনে ভেসে উঠল। সেটি ছিল সেই পিশাচিনী। সে এক বিভৎস পৈশাচিক হাসি দিয়ে দাদুর দিকে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর যেন কোনো এক গভীর কুয়ো থেকে উঠে আসছে। প্রতিটা শব্দে এক হাড় কাঁপানো অনুভূতি। সে গর্জে উঠে বলল,
বাগলার, তুই কি ভেবেছিস মন্ত্র পড়ে ক্লান্ত শরীর নিয়ে আরামে ঘুমাবি? 20 বছর আগে তোর গুরু আর তোরা দুজন যে ভুল করেছিলি, এবার সেই মাসল দিবি জীবন দিয়ে। তোদের ওই 7 স্তরের রক্ষা কবচ আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। অপেক্ষা কর, আগামী অমাবস্যায় আমি আর একটা যুবকের রক্ত পান করে আরো শক্তিশালী হয়ে যাব।
সে কিছুক্ষণ থামল, তারপর তার বিভৎস মুখ থেকে হিম শীতল দীর্ঘশ্বাস বেরিয়ে এল। তাচ্ছিল্যের স্বরে বলল,
দেখব আমার হাত থেকে তোদের ওই 7 স্তরের রক্ষা কবচ তোদের কিভাবে রক্ষা করে।
দাদু তীব্র চিৎকার করে বিছানায় উঠে বসলেন। তার জরাজীর্ণ শরীর ঘামে সম্পূর্ণ ভেজা। টেনে টেনে দীর্ঘশ্বাস নিতে নিতে তিনি একবার নিজের গলায় হাত বুলিয়ে নিশ্চিত হলেন যে 7 স্তরের রক্ষা কবচটি যথাস্থানে আছে এবং তিনি সুরক্ষিত। কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয়ে তিনি বিড়বিড় করে বললেন,
না না, এই শয়তানকে এবার চিরতরে নরকেই পাঠাতে হবে। ও শুধু গ্রামের মানুষের রক্তই নয়, আমার রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে।
ঘটনা দিন, অমাবস্যা রাত ঘনিয়ে আসছে। সেই স্বপ্নের পরে আরেক দিন, সারাদিনের হার ভাঙা খাটনির পরে বাগলার দাদু সেদিন একটু দেরি করেই নদীর ঘাটে গিয়েছিলেন গোসল করতে। সন্ধ্যা তখন সবে গড়িয়েছে। পূব আকাশে কালচে মেঘের আড়ালে আলো আঁধারির খেলা চলছে। নদীর ঘাটটা তখন একদম জলশূন্য। দাদু নদীতে নেমে একটা ডুব দিলেন। ঠান্ডা পানিতে মাথা ভেজাতেই যেন কিছুটা স্বস্তি পেলেন। কিন্তু দ্বিতীয় ডুব দিয়ে যখন ভেসে উঠলেন, তখনই তার অভিজ্ঞ স্নায়ু বিপদের সংকেত দিল। দাদু দেখলেন তার হাত থেকে মাত্র 3 হাত দূরে পানির উপর ভেসে আছে এক বিভৎস মাথা। ভেজা চুলগুলো কালচে সাপের মতো কিলিবিল করছে। এটা সেই পিশাচিনী। তার মুখের অর্ধেকটা যেন পচে খসে পড়েছে আর বাকি অর্ধেকটা মরা মানুষের মতো ফ্যাঁকাশে। তার চোখ দুটো আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে দাদুর দিকে তাকিয়ে। পিশাচিনী এবার আর কোনো কথা বলল না। সে পানির ওপর দিয়ে ভেসে দাদুর দিকে এগিয়ে আসতে লাগল। দাদু কাল বিলম্ব না করে তড়ি ঘড়ি তীরের দিকে পিছিয়ে এলেন। পিশাচিনী এক বিকট অট্টহাসি দিল, যে শব্দে নদীর ওপারের জঙ্গল থেকে কয়েকটা রাত চোরা পাখি চিৎকার করে আকাশের ডানা মেলল। সে কর্কশ শব্দ। জল বা স্থল বাগলার তোদের নিস্তার নেই, তোর রক্তে আজ এই নদী লাল হবে। দাদু তীরে উঠে মন্ত্র পড়তে শুরু করলেন। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। পেছনে ফেলে এলেন সেই পৈশাচিক চিৎকার যা বাতাস ছিঁড়ে দাদুর কানে হুল ফোটাচ্ছিল। তাছাড়া আরো অসংখ্য ছোটখাটো ঘটনা দুই দাদুর সঙ্গে প্রতিনিয়ত ঘটতে লাগল, যার অনেক কিছু জানা সম্ভব হয়নি। এবার এই ঘটনার চূড়ান্ত অগ্নিবাণ পর্বটি বর্ণনা করছি। অমাবস্যার অন্ধকার রাত, গাম্বিয়ার সেই উপকূলীয় গ্রামের আকাশ জুড়ে নেমে এলো কালো অন্ধকার। বাতাস একদম স্থির, এমনকি গাছের পাতাও আজ নড়তে সাহস পাচ্ছে না। বাঁচা মরার এই চূড়ান্ত সাধনায় প্রয়োজনীয় সমস্ত উপাচার দাদুদের দিনের আলোতেই গুছিয়ে রেখেছিলেন তারা। বাগলা দাদুর উঠোনের ঠিক মাঝখানে আজ শোভা পাচ্ছে একটি প্রকাণ্ড লোহার ব্যারেল। ব্যারেলের পেটে যত্ন করে সাজানো শুকনো কাঠ আর কেরোসিন। বাগলার দাদু আগুনের শিখা ছুঁয়ে দিতেই হুহু করে জ্বলে উঠল লেলিহান শিখা। সেই আগুনের রক্তিম আলোয় যখন চারপাশ উদ্ভাসিত হল, তখন দৃশ্যমান হল দুই বন্ধুর ভয়ঙ্কর রূপ। বাগলা দাদু ও লালা দাদু আজ সাধারণ কোনো মানুষ নন, তারা আবির্ভূত হয়েছেন প্রচণ্ড রণমূর্তিতে। সাদা ও কালোর সংমিশ্রণে মুখে আঁকা হয়েছে বিচিত্র সব তান্ত্রিক নকশা, যা অন্ধকারের মাঝেও তাদের অবয়বকে অতি প্রাকৃত করে তুলেছে। গলায় দুলছে হাড়ের মালা, কোমরে পশুর চামড়া, যেন কোনো আদিম অরণ্য থেকে উঠে আসা প্রাচীন আফ্রিকান যোদ্ধা। তখন মনে হচ্ছিল স্বয়ং মৃত্যুর দূত বুঝি আজ নেমে এসেছেন এই পৈশাচিক শক্তির হিসাব মেটাতে।
আগুন যখন চরচর করে বাড়ছে, বাগলার দাদু তখন হাতে তুলে নিলেন সেই নাম না জানা অদ্ভুত পাখিটি, যেটি এই সমস্যার সমাধানে বিশেষ উপকরণ। দাদুরা মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণ মন্ত্র পড়ার পরে বাগলার দাদু ধারালো ছুরি দিয়ে পাখিটির গলা কেটে ফেললেন। টকবগে গরম রক্ত যখন ব্যারেলের জ্বলন্ত আগুনে গিয়ে পড়ল, সাথে সাথে আগুনের রং বদলে গিয়ে রক্তের মতো টকটকে হয়ে গেল। হঠাৎ সেই আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইল, আর সেই আগুনের কুণ্ডলীর ভেতর ধীরে ধীরে বেরিয়ে এল এক বিশাল আগুনের মূর্তি। তিনি সেই অগ্নিজিন, তার চোখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে।
কেন আমাকে দেখেছিস তোরা? তোদের কত বড় সাহস সামান্য আগুনের শিখায় আমাকে বন্দি করতে চাস?
অভিজ্ঞ লালা দাদু ও বাগলার দাদু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বাগলার দাদুর দৃষ্টি আগুনের জ্বলন্ত চোখের দিকে স্থির। তিনি বললেন,
হে আগুনের জিন, আমাদের সাহায্য দরকার। এক শয়তান পিশাচিনী গ্রামের শান্তি কেড়ে নিয়েছে, তাকে ধ্বংস করতে তোমার অগ্নিবাণ ছাড়া আর কোনো পথ নেই, আমাদের সাহায্য করো।
তারপর সেই পিশাচিনী সম্পর্কে সবকিছু খুলে বললেন। অগ্নিজিন সব শুনলেন কিন্তু সাহায্য করতে নারাজ। অগ্নিজিন রাগে ফেটে পড়ল।
সাহায্য? আমি তোদের হুকুম পালন করার জন্য আসিনি, তোদের এই সাহস দেখে ইচ্ছে করছে এখনই তোদের পুড়িয়ে মারি।
ঠিক তখনই বাগলার দাদু এক বুদ্ধির চাল চাললেন। তিনি বললেন,
হয় আমাদের সাহায্য করো, ওই পিশাচিনীকে শেষ করো, না হলে আমার এই নিষ্পাপ পাখির প্রাণ ফিরিয়ে দাও। আমরা কবিরাজ, আমরা বৃথা উৎসর্গ করি না। হয় তুমি কাজ করো, নয় প্রাণ দাও।
অগ্নিজিন এক মুহূর্ত থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে গম্ভীর হয়ে বলল,
ঠিক আছে বাগলার, তোদের জেদ আর সাহসের কাছে আমি পরাজিত। আমি তোদের কাজ করে দিচ্ছি, কিন্তু মনে রাখিস এটাই শেষ। এরপর যদি ভুলেও আমাকে ডাকার সাহস করিস, তবে তোদের হাড় গোড়ো খুঁজে পাওয়া যাবে না, আমি তোদের জীবন্ত পুড়িয়ে মারব।
কথাটা শেষ হতেই অগ্নিজিন অদৃশ্য হয়ে যায়। কিন্তু ব্যারেলের আগুন তখনও জ্বলছে। তার কিছুক্ষণ পর হঠাৎ আকাশ থেকে এক মরণ চিৎকার ভেসে আসে। দাদুরা দেখলেন অদৃশ্য এক হাত যেন ওই পিশাচিনীকে চুলের মুটি ধরে শূন্যে টেনে নিয়ে আসছে। পিশাচিনী বাঁচার জন্য অনেক ছটফট করল, কিন্তু সেই শক্তি হাত থেকে রেহাই পেল না। পর মুহূর্তেই অদৃশ্য সেই হাতটি পিশাচিনীকে ছুঁড়ে মারল ব্যারেলের ওই জ্বলন্ত আগুনের ভেতর। পিশাচিনী আগুনের মধ্যে পড়ে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু আগুনের শিখা জ্যান্ত সাপের মতো পিশাচিনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দাদুরা নিজের চোখে দেখলেন সেই মায়াবী পিশাচিনীর শরীরটা পুরো কয়লা হয়ে যাচ্ছে। একসময় তার চিৎকার বন্ধ হয়ে গেল, চারপাশে নেমে এল গভীর নিস্তব্ধতা। ঠিক তখনই অলৌকিক এক কাণ্ড ঘটল। কোন জল বা বাতাস ছাড়াই ব্যারেলে সেই বিশাল আগুন এক নিমেষেই দপ করে নিভে গেল। উঠোনে তখন শুধু জমাট বাঁধা অন্ধকার আর পোড়া ছাইয়ের গন্ধ। বাগলার দাদু একটা লম্বা শ্বাস ফেলে লালা দাদুর দিকে তাকালেন। লালা দাদু কাঁপা কাঁপা হাতে একটা বিড়ি ধরিয়ে একটা টান দিলেন। তারপর বললেন,
বাগলার, আজ জানটা হাতে দিয়ে ফিরে এলাম।
অমাবস্যার সেই ভয়ঙ্কর রাত কাটিয়ে যখন সকালের আলো ফুটল, সেই আলোয় দাদুর এক কালো অভিশাপ থেকে মুক্তি লাভ করলেন।
এটাই ছিল ঘটনা। তবে এই ঘটনার শেষে আপনাদের একটি কথা জানানো বাকি রইল, তা হল মনু কবিরাজের ওপর এই অভিশাপের খেলাটি পুরোপুরি শেষ হয়েছিল দাদুদের চরম প্রতিশোধের মাধ্যমে। সেই প্রতিশোধের প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ভারী, যা মনু কবিরাজের মৃত্যু দিয়েই ঘটেছিল। তবে এই প্রতিশোধের প্রক্রিয়া দাদুরা যেভাবে সম্পন্ন করেছিলেন সেটা হচ্ছে সর্পবাণ জাদু। উল্লেখ্য, সর্পবাণ প্রক্রিয়াটি সম্পর্কে আমি ইতোমধ্যে সর্পবাণ এপিসোডে বর্ণনা করেছিলাম, তাই এখানে আর নতুন করে লিখলাম না। অনাকাঙ্ক্ষিত বানান ভুল ও ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও ইনশাল্লাহ নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। ভূত.com দীর্ঘজীবী হোক, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলেই মেহেদি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন, যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করতে পারেন, এই স্টোরির লিঙ্কটিও শেয়ার করতে পারেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি
অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটি ক্লিক করুন। আমার বিশ্বাস আপনারা আর একটি নোটিফিকেশনও মিস করবেন না এবং সবকিছু জানতে পারবেন, শুনতে পারবেন সময় মতো। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। অনেক লম্বা এপিসোড, কিন্তু সবগুলো ঘটনা একসাথে শুনলেন আপনারা। যে ঘটনাগুলো বারবার শুনতে চান, হয়তো অনেক খুঁজতেও হয়, আজকে আর খুঁজতে হল না, এখন থেকে আর খুঁজতে হবে না। আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন এই এপিসোডটি, যেখানে আপনারা সবগুলো ঘটনা পেয়ে যাবেন একসাথে। আশা করছি আমাদের এই উদ্যোগটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই এপিসোডটি ভালো লাগে, তাহলে লিঙ্কটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে। জানাবেন কেমন লাগলো আমাদের এই উদ্যোগ। যদি ভালো লাগে, ভবিষ্যতে আপনাদের পছন্দের ঘটনাগুলো আবারও একসাথে করে ফিরে আসব। আর যদি ভালো না লাগে, তাহলে আমরা আর ফিরব না এইরকম কোনো আয়োজনে। ইনশাল্লাহ কথা হবে খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।